This track was downloaded from FusionBD.com.
হ্যালো 8920।
প্রিয় শ্রোতা, সপ্তাহ ঘুরে আবারও বুধবার, আবারও সবাইকে আমন্ত্রণ জানাতে চাই হ্যালো 8920-তে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে এবং আরজি কিবরিয়ার সাথে রয়েছে আরজি কিবরিয়ার হ্যালো 8920 টিম। আমার সাথে রয়েছে খালিদ, আমার সাথে রয়েছে লোবান, রয়েছে সাফরিন এবং রয়েছে শাকিল। পাঁচজনের এই টিম নিয়ে শুরু করছি আমরা হ্যালো 8920-র 58তম পর্ব। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ঢাকার ভেতরের, কক্সবাজার, চিটাগং এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তাদেরকে। হ্যালো 8920 হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, এবং আমরা জীবনের গল্প বলার ক্ষেত্রে কোনো বিশেষ সিলেবাস রাখিনি। হতে পারে সেটা আনন্দের, হতে পারে সেটা বেদনার, হতে পারে সেটা সাফল্যের, হতে পারে সেটা ভালোবাসার, হতে পারে দুঃখের, কষ্টের। এবং আমরা বারবারই বলে থাকি যে জীবন যেহেতু বিভিন্ন রঙে রঙিন, জীবন যেহেতু বর্ণিল, সুতরাং হ্যালো 8920 জীবনের সমস্ত রং নিয়েই আপনাদের সাথে থাকে। বারবারই বলি যে বাংলাদেশে 16 কোটি মানুষ রয়েছে, 16 কোটি মানুষের জীবন আচরণ 16 কোটি রকমের। আমরা হ্যালো 8920-তে সেই 16 কোটি মানুষকে কোনো না কোনো ভাবে তুলে নিয়ে আসতে চাই। আরো একবার বিশেষভাবে স্বাগত জানাতে চাই হ্যালো 8920-তে। শুরু হচ্ছে আরো একটি অসাধারণ পর্ব, তবে তার আগে একটু বলে দিই, আপনি যদি আমাদের এখানে আসতে চান আপনার জীবনের গল্প বলার জন্য, দুটো পদ্ধতি। একটা হচ্ছে ফোন নম্বর, হ্যালো 8920-র জন্য একটি ডেডিকেটেড ফোন নম্বর রয়েছে, ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পরে আপনি আপনার জীবনের গল্প সারাংশটুকু 2 মিনিটে বলে বলবেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং আমাদের যে টিম মেম্বাররা রয়েছে বিশেষ করে শাকিল, শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি বহুল প্রচলিত পদ্ধতি আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে আমাদের ফেসবুক। ফেসবুককে আপনি দুভাবে খোঁজ করতে পারেন, একটা হচ্ছে আরজি কিবরিয়া দিয়ে, আরজে স্পেস KEBRIA। আবারও বলছি আরজে স্পেস KEBRIA। এটা দিয়ে খোঁজ করলে দেখবেন যে 190,000-এর কাছাকাছি বা তার উপরে যে ফ্যান পেজটি রয়েছে সেটি হচ্ছে হ্যালো 8920-র ফ্যান পেজ। সবাইকে একটু সতর্ক করতে চাই, কারণ আরজি কিবরিয়া নামে প্রায় 100+ পেজ রয়েছে ফেসবুকে, এদের সাথে আমাদের কোনো কমিউনিকেশন নেই। শুধুমাত্র সবচেয়ে বেশি প্রায় 190,000 এবং আমরা বলছি প্রায় 2 লাখের কাছাকাছি যে ফ্যান মেম্বাররা রয়েছে ফেসবুকে, সেটি হচ্ছে আমাদের পেজ। আর আরেকটি পদ্ধতি দিয়ে আপনি খোঁজ করতে পারেন, সেটা হচ্ছে URL, সেটা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এই পেজটি থেকে আপনি পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে পুরনো অতিথি এবং বর্তমান অতিথি সম্পর্কে যাবতীয় তথ্যাবলী এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় তথ্যাবলী আপনি ফেসবুক পেজটি থেকে পেয়ে থাকবেন। আমরা চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। প্রথমে আমরা তার কাছ থেকে জানতে চাইবো আপনার নাম, আপনার নামটা একটু বলবেন।
হ্যাঁ, আমার নাম তো এটা বলা যাবে না,
মানে আপনার নাম কোনটা আপনি বললে আপনার জন্য?
অনি।
অনি, মানে আপনি আপনার নামটা একটু গোপন করতে চাচ্ছেন, ছদ্মনাম ব্যবহার করতে চাচ্ছেন? কেন?
সবাই জেনে যাবে তাহলে ব্যাপারটা একদম টোটালি,
এবং সেটার জন্য আপনার সমস্যা হবে, ব্যক্তিগত জীবনে সমস্যা হবে।
প্রিয়
শ্রোতা, আমরা এখানে ছদ্মনাম ব্যবহার করছি, আমরা কিন্তু হ্যালো 8920-তে যারা আসেন তাদের ব্যক্তিগত জীবনে কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। আমাদের মূল যে জায়গাটা সেটা হচ্ছে তার স্টোরি শুনে, তার গল্পগুলো শুনে, তার জীবন আচরণ বা তার জীবনের যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো শুনে আপনি যে মেসেজটা পেতে চান সেই মেসেজটা পাবেন কিনা। ওর একটা আসল নাম রয়েছে, সে নামটিও ব্যবহার করছে না, ওর প্রাত্যহিক জীবনের প্রয়োজনে ও যে নামটা ব্যবহার করছে সেটা হচ্ছে অনি। আচ্ছা অনি, আপনি তো হ্যালো 8920 শোনেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কিছু নিয়ম রয়েছে, বেসিক নিয়ম, বেসিক ইনফরমেশনগুলো আমরা আমাদের শ্রোতাদেরকে প্রথমে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে আপনার বয়স, আপনি কোথায় পড়াশোনা করছেন, আপনার গ্রামের বাড়ি, এগুলো যদি আমাদেরকে একটু বলতেন।
আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল।
বরিশাল।
আমি সায়েন্স ফার্স্ট ইয়ারে পড়ি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আমার বয়স হচ্ছে 20।
দেখতে শুনতে বলেন,
দেখতে শুনতে ভালো না?
ওকে, দেখতে শুনতে যথেষ্ট ভালো, আমরা যদি স্টুডিও পিকচার যেটা ব্যবহার করি সেটাতে অল্প একটু হলেও আপনারা দেখতে পাবেন। আমি একটু জানতে চাই অনি, আপনার বয়স 20 বছর এবং আপনার বাড়ি বরিশাল, তাই তো বলছিলেন? বরিশালের ভাষা পারেন? পারেন না,
কখনো যাইনি।
আচ্ছা ঠিক আছে, অনি আমাদের সঙ্গে রয়েছে এবং অনির জীবনের গল্পে আমরা যাচ্ছি। অনি, কোথা থেকে শুরু করতে চান?
আমার স্কুল আমাদের এলাকাতেই ছিল, তো আমি ক্লাস 10 পর্যন্ত ওইখানেই ছিলাম, তো ওই সময় বেশ কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে আমার খুব ভালো সময় কাটতো, ক্লাস 10 পর্যন্ত যেহেতু এলাকায় ছিলাম।
এলাকা বলতে আপনি কোন এলাকা বলেন? বলছেন যে বরিশালে আপনি ছিলেন না, তাহলে কোন এলাকায় ছিলেন?
সবুজবাগের কাছাকাছি,
ঢাকার সবুজবাগের
হ্যাঁ
কাছাকাছি। হ্যাঁ,
মানে খিলগাঁওয়ের কাছাকাছি।
ওকে,
তো ক্লাস 10 পর্যন্ত ওইখানেই পড়াশোনা, ওই রকম কিছু হয়নি বা কিছু বুঝতামও না। পরে যখন কলেজে উঠলাম তো ওই সময় মোটামুটি সেলফোন ইউজ করলাম, তো ক্লাস 10 পর্যন্ত সেলফোন কিটা বুঝতামও না। তো আমি 2009 পাশ করছি এসএসসি, তো 2009 আবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তো ওই সময় থেকে মোটামুটি ফোনে কথা বলা হতো অনেক বেশি, মানে ডিসিপ্লিনটা টোটালি ছিল না কলেজ ওঠার পর থেকে। সারা রাত কথা বলতাম, সকালবেলা ক্লাস করতাম, তারপরে বাসায় এসে ঘুমাতাম, টিচারের বাসায় পড়তে যেতাম, এরকম।
ডিসিপ্লিনটা যে ছিল না, যেহেতু আপনি ফ্যামিলিতে ছিলেন, ফ্যামিলি থেকে বকাঝকা করা হতো না?
প্রথমে প্রথমে অনেক বকাঝকা করা হতো, বাট দেখছি যে আমি এরকমই, এরপরে আর কিছু বলা হতো
আচ্ছা
না।
আপনার ফ্যামিলি এনভায়রনমেন্ট আমাদের একটু বলবেন যে কয় ভাই বোন আপনারা, বা আপনার ফ্যামিলি এনভায়রনমেন্ট
আমার
কেমন
হচ্ছে
ছিল?
4 বোন এক ভাই,
ওকে,
আমার বড় বোন হচ্ছে বড়, তারপর হচ্ছে আমি মেজ, তারপর হচ্ছে আমার একটা ভাই, তারপর হচ্ছে ছোট 2টা বোন।
ওকে,
আমার বড় বোন এমবিএ করছে, আমি তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, ভাই ক্লাস 10-এ পড়ে, আর একটা বোন 6-এ পড়ে, আর একটা বোন 7-এ পড়ে।
ওকে, দ্যাটস কুল। আর আপনার বাবা এমনিতে কি করেন?
বাবা ব্যবসা করে।
ঠিক আছে, মা গৃহিণী, তাই তো?
হ্যাঁ,
ওকে, তো আপনি এরকম একটা পরিবেশের মধ্যে নিজের স্বাধীনচেতা যে ভাবটা ছিল ওটাই আপনি আপনার মতো করেই করতেন, যেহেতু বড় ভাই ছিল না, বকাঝকার কোনো সুযোগ নেই, বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন। তারপর
এইভাবেই আমাদের মোটামুটি ফার্স্ট ইয়ারটা কাভার হলো। আর আমার ফার্স্ট ইয়ার রেজাল্ট ভালো ছিল না, আমি কিন্তু কখনো স্কুলে থাকতে ফেল টেল করতাম না, কিন্তু কলেজে যাওয়ার পর আমার পড়াশোনা একদম গেছে, রেজাল্ট ভালো ছিল না,
ফেল করলেন।
হ্যাঁ,
কংগ্রাচুলেশন,
ফেল করলাম।
ওকে, কংগ্রাচুলেশন ফর দ্যাট। রিল্যাক্স, হাসলে একটু জোরে আসতে হবে, নাহলে আমাদের লিসনাররা বুঝতে পারবে না। ওকে, ও ফেল করেছে, কংগ্রাচুলেশন। তারপর
তারপর যেহেতু ফার্স্ট টাইম ফেল করলাম, তো প্যারেন্টস ডাকা হলো, আসার পরে তো এই সেই অনেক কথা শুনতে হলো, তারপর বাসায় যে এই ফোনের জন্য অনেক কথা শুনতে হলো, এই সেই তো গেল।
কটা সিম ছিল ওই সময় আপনার, সত্যি করে বলেন তো?
অনেকগুলো সিম ইউজ করছি আমি এই পর্যন্ত।
ওই সময়টাতে কটা সিম?
ওই সময় তো সেট ইউজ করতাম, 2টা সিম ছিল।
কি করতে লাগলো? মানে
কথা বলতাম, আমি অনেকগুলো কথা বলতাম, ইভেন মানে কথা বলতাম খুবই ভালো লাগে।
ওকে, এখানে তো ভয় পাচ্ছেন কেন তাহলে?
ওইভাবেই চলতো, ভালোই গেছে। তো যাওয়ার পরে তো আমার একটা ফ্রেন্ড আছে তাজিন, কলেজে থাকাকালীন অবস্থাতে, মানে আমাদের স্কুলে ও ফ্রেন্ড ছিল, কলেজ উঠার পরে একই কলেজ, যাওয়ার পরে দেখি যে ও ওইখানেই ভর্তি হয়েছে, তো ওর সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হলো। তারপর আমার একটা ফ্রেন্ড আছে মিতু, রুনা, এদের সাথে সবার সাথে ভালো রিলেশন হলো। কিন্তু মানে আমার ফ্রেন্ড যে মানে তাজিন, ওর মাধ্যমেই হচ্ছে নওশাদের সাথে অ্যাকচুয়ালি আমার পরিচয়।
নওশাদ নামের একটা ক্যারেক্টার আমাদের গল্পে ঢুকে গিয়েছে, কিভাবে পরিচয় হলো?
ফোনে মানে আমার নাম্বারটা ও নওশাদকে দিছে, তো তাজিন আমাকে বলে নাই যে আমি তোর নাম্বারটা নওশাদকে দিছি।
তাজিন হচ্ছে আপনার ফ্রেন্ড? ওকে,
তো তাজিন ওকে দেখছে, মানে ফোনে কথা বলার পরে ওরা দেখা করতে গেছে।
ওকে,
পরে নওশাদ ওকে দেখার পরে বলতেছে, এই চেহারা নিয়ে দেখা করতে আসছো, ভাড়া দাও, আমি বাসায় যাবো।
হোল্ড হোল্ড, আমরা একটু জানতে চাই যে তাজিনের সাথে নওশাদের রিলেশনটা কি ছিল?
মানে নওশাদ কারো কাছ থেকে নাম্বার নিয়ে কল করছে তাজিনকে।
ওকে,
তো তাজিন ওর 2টা ফ্রেন্ড, লিজা আর একটা নাম হচ্ছে রোকসানা, ওদের নিয়ে দেখা করতে গেছে। ও আগেই বলছে, যদি তুমি দেখতে ভালো হও তো ঠিক আছে, আর যদি দেখতে ভালো না হও তাহলে ভাড়া দিবে, আমি এসে পড়বো বাসায়। আর ওর বাসা হচ্ছে গোড়ান, নওশাদের বাসা।
ওকে,
আর ওর ডাক নাম হচ্ছে মাসুম।
ওকে,
তারপর বলছি ঠিক আছে। তো ওরা দেখা করতে গেছে, দেখা করতে যাওয়ার পরে ওই ছেলেটা ওকে বললো যে, হ্যাঁ এই চেহারা দেখা করতে আসছো, এই সেই এসব বসে, পরে ওর কাছ থেকে ভাড়া নিয়ে এসে বসে, ও আর ওইখানে স্টে করে নাই। তারপর আবার একটা ফ্রেন্ড ফাইয়া, ওর সাথে ওর দেখা হয়েছে, দেখা হওয়ার পরে ও ওকে খুব বাজে বাজে কথা বলছে যে, হ্যাঁ
নওশাদ ফারিয়াকে,
হ্যাঁ যে হাতির মতো দেখতে কেন আসছো, এই সেই দেখা করতে, ছেলে মানুষের ভয় শুনলে ইয়ে থাকতে পারো না, এইসব এইসব।
মানে হচ্ছে আপনার ফ্রেন্ডই এরা, এবং তারা সবাই নওশাদের সাথে দেখা করছে, এবং
নওশাদের সাথে মোটামুটি কথা হয়েছে, দেখাও হয়েছে। একটা হচ্ছে তাজিন, আর একটা হচ্ছে ফারিয়া। তারপর হচ্ছে তাজিন ও কি করলো, আমার নাম্বারটা দিল, আমি জানতাম না যে ও আমার নাম্বারটা তাকে দিছে। তো আমার সাথে ওর সাথে কথা হতো, ওর ভোকালটা একটু ভাঙা ভাঙা ছিল, আমার খুব ভালো লাগতো শুনতে, নর্মালি যেমন ভোকাল সেই রকম না। তো ও আমাকে বলতেছে যে, ঠিক আছে তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে আমার খুব ভালো লেগে গেছে, তোমাকে যদি মানে আমার পছন্দ হয় তাহলে।
আপনার নাম্বারটা কে দিল আপনি যেটা বললেন একটু?
তাজিন।
তাজিন, তারপরে যে তাজিনকে সে প্রত্যাখ্যান করলো, সেই তাজিনই আবার আরেকটা নাম্বার দিয়ে দিল তাকে?
হ্যাঁ, মানে ও আমাকে বলে দিছে যে, এই ছেলেটা অনেক বদ, একটু দেখবি।
ও বুঝতে পেরেছে যে বদ আপনার কাছে সোজা হবে, ব্যাপারটা কিরকম?
সেটা বলতে পারবো না, বলছে ছেলেটা বেশি একটা ভালো না।
ওকে, তারপর
তো আমি বললাম যে, ও আচ্ছা ঠিক আছে দেখি, অনেক বেশি ভাব মারে, এরকম একটা টাইপের
ইন্টারমিডিয়েটের কাহিনী এটা।
হ্যাঁ হ্যাঁ, তো কথা বলার পর অবশ্যই ঠিক আছে, তোমাকে যদি আমার পছন্দ হয় তাহলে মানে প্রপোজ করবো, তারপর প্রেম করবো, আর যদি পছন্দ না হয় তাহলে ভাড়া দিয়ে আমি চলে আসবো, মানে
একইভাবে আপনাকে
হ্যাঁ
বলছে।
তাজদিনের কথাই বলছে, সেম কথা, মানে এইরকম ছেলে মানুষ হয় এটা আমি জানতাম না আসলে।
হয় এর চেয়েও ভয়াবহ ছেলে মানুষ হয়, যাই হোক এটা আমরাও আপনার কাছ থেকে প্রথম শুনলাম। কিন্তু একটা জিনিস আমাদের একটু বলবেন যে ছেলেটার সাথে আপনাদের বয়সটা, যেমন আপনাদের ইন্টারমিডিয়েট পড়েন তখন বোঝা যাচ্ছে 17-18 বছর বয়স, ছেলেটার বয়স কত ছিল?
হ্যাঁ তখন আমার বয়স 17 ছিল, ওর বয়স মনে হয় 26।
26 এবং
হ্যাঁ
27, ওকে হোয়াট এভার ইট ইজ। তারপর
তারপর না আমি তো ঠিক আছে ওকে ফাইন, তো ওই ছেলেটাকে দেখবো, যেহেতু কথা বলছি এতদিন, বেশ কিছুদিন কথা বলছি, 3টা 4টা পর্যন্ত কথা হতো রাত।
রাত
হ্যাঁ
ব্যাপারই না,
একটা সময় ঠিক করা হলো যে আমরা দেখা করবো,
হ্যাঁ
তো আমি দেখা করতে গেলাম আমার ফ্রেন্ডকে নিয়ে গেলাম, আমার ফ্রেন্ড হচ্ছে সুমি, তো ওকে নিয়ে গেলাম দেখা করতে টিএসসি তে। দেখার পরে দেখলাম
টিএসসি, ঢাকা ইউনিভার্সিটি টিএসসি,
হ্যাঁ
ওকে। হ্যাঁ তারপর
তারপর যাওয়ার পরে ওর সাথে রীতিমতো দেখা হলো, দেখা হওয়ার পর আমার ফ্রেন্ডও ছিল, তো ও আমাকে ওই মুহূর্তে মানে আমাকে প্রপোজ করলো, হ্যাঁ তোমাকে তোমার অনেক ভালো লাগছে এই সেই, বললো আচ্ছা ঠিক আছে বাসা দিয়ে তারপর কথা বলবো,
আপনি বললেন না যে তোমাকে আমার পছন্দ হয়নি, ভাড়া দাও আমি বাড়ি যাবো?
না এটা বলে নাই আমাকে।
আমি ভেবেছিলাম যে আপনার ফ্রেন্ডের রিভেঞ্জ নেওয়ার জন্য আপনি বোধহয় সেটা বলবেন। ওকে হোয়াট এভার ইট ইজ, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন হ্যালো 8920। আজকে অনি রয়েছে আমাদের সঙ্গে এবং অনি তার জীবনের গল্প বলছে। অনির জীবনের গল্প প্রথম দিকে তো অনেক বেশি সুইট লাগছে আমার কাছে, আমি জানি না শেষ পর্যন্ত গিয়ে সুইট থাকবে না সাওয়ার থাকবে নাকি অনেক বেশি স্পাইসি হবে, সেটার জন্য আপনাকে একেবারে শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে। আর আমি প্রথমে একটু বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে গলার অবস্থা আমার তেমন একটা ভালো নয় এবং যে কারণে হয়তো বা গলার সাথে নাকেরও একটা মিশ্রণ আপনারা পাচ্ছেন। যাই হোক, ফেসবুকে আপনারা আসতে পারেন, ওর সম্পর্কে রেডিও স্ট্যাটাস আমাদের ওখানে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে প্রশ্ন বা কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যেয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello8920-র মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ অনেক তারপর
রীতিমতো কথাবার্তা হলো, তো আমরা কি ঠিক আছে, তো ও আমাকে বলতেছে যে তোমার ফ্রেন্ড ওর ওর ফ্রেন্ডের সাথে যাক, তুমি আমার সাথে রিক্সায় চলো।
ওকে,
তো ও এর মধ্যে আবার আমার মানে সেলফোনটা নিল, নেওয়ার পরে আমার একটা পিকচার ছিল, একটা টি শার্ট পরা আর একটা শর্টস পরা, ও এটা আবার ব্লুটুথের মাধ্যমে নিছে
আপনার ফোন থেকে?
হ্যাঁ আমার ফোন থেকে।
আচ্ছা আমাকে একটু বলবেন অনি, মানে এই জিনিসগুলো জানার পরে আমাদের লিসনাররা অনেক বেশি প্রথমে একটা নেগেটিভ ধারণা নিয়ে নেবে। কতদিন আপনার ছেলের সাথে কথা হয়েছিল ফোনে দেখা হওয়ার আগে?
ফোনে কথা হয়েছে 6 মাসের উপরে।
প্রিয় শ্রোতা, 6 মাসের উপরে ফোনে একটা ছেলের সাথে কথা হয়েছে, তাকে দেখার পরে ব্লুটুথে পিকচার দেওয়াটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা না। আপনারা যারা ফোনে ধরনের রিলেশন করে থাকেন তারা দেখবেন যে ফোনের ঘটনা কিংবা ফেসবুকের ঘটনা সাক্ষাতে যতটা সময় নেয় একটা ছেলের সাথে কিংবা একটা মেয়ের সাথে পরিচয় হতে বা কাছাকাছি আসতে, ফোনে এবং ফেসবুকে কিন্তু অতটা সময় নেয় না। খুব দ্রুতই মনের যে অভিসন্ধি সেটা দুজনেই প্রকাশ করে ফেলে, এবং যে কারণে যদি মনে হয় যে ওর ব্যাপারটা অনাকাঙ্ক্ষিত, আমার মনে হয় না ব্যাপারটা আসলে অনাকাঙ্ক্ষিত। তারপর
ও নিল, আমাকে না বলে নিছে, পরে ও যখন আমাকে দেখালো যে এই যে দেখো, তো আমি বললাম এইসব কি মানুষের ফোন থেকে এইসব, এই
আপনি ফোনটা হাতে দিয়ে দিয়েছিলেন ওর?
না ওর কাছ থেকে ফোন চাইছে যে দেখি তোমার ফোনটা কেমন।
ওকে ওকে,
তো আমি ওটা দেখছি মানে এরকম।
ওকে,
তো বললো আচ্ছা ঠিক আছে তোমার ফ্রেন্ড ওই ফ্রেন্ডের সাথে রিক্সাতে যাক, তুমি আমার সাথে চলো। তো আমি বলছি না আমি তো যাবো না, এই সেই, তো না গেলে তোমার পিকচার দিব না, আর তা না হলে তুমি যদি আমার সাথে যাও তাহলে ডিলিট করে দিব। তো রীতিমতো গেলাম ওর সাথে, আমি রিক্সা উঠলাম, আমার ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সাথে রিক্সা উঠলো, পরে আমরা আসলাম, নামলাম, রাতের বেলা রীতিমতো ফোনে কথা বলা। তো আমাকে বললো যে হ্যাঁ তোমাকে আমার খুব ভালো লাগছে এই সেই হ্যান ত্যান, তো আমি বললাম যে আসলে তোমাকে তো আমার ভালো লাগে নাই আর আমার এইসব প্রেম ভালোবাসা ভালো লাগে না। তো ঠিক আছে, মানে ও আমাকে ওই সময় জোর দেয় নাই, তো আমরা তো ফ্রেন্ড থাকতে পারি, আমি হ্যাঁ সমস্যা নাই, আর আমি ওই সময় প্রচুর কথা বলতাম যে ওর না থাকলে আমার চলবে না এরকম কিছু ছিল না,
ও ছাড়াও আপনি অন্য কোনো ছেলের
সাথে কথা বলতাম
র্যান্ডম?
হ্যাঁ র্যান্ডমলি কথা বলতাম, দেখা করতাম, খেতে যেতাম এরকম, মানে একটু
খেতেও যেতেন?
হ্যাঁ
অপরিচিত ছেলের সাথে খেতেও যেতেন,
দেখা হলেই তো পরিচিত হয়ে যেত, তাই না?
রিল্যাক্স, কুল। ওকে তারপর?
তারপর এরকম ছিল, তো একটা সময় দেখা গেছে যে প্রচুর কথা হতো কথা হতো, মানে ওকে আমার খুব ভালো লেগে যায় যে কথা বলতে বলতে যে একটা ভালো লাগা সেটা হয়ে যায়, তো রীতিমতো প্রণয় শুরু।
প্রণয়?
হ্যাঁ, তো রীতিমতো ওর সাথে আমার সন্ধ্যার সময় দেখা হতো, যে টিচারের বাসায় কথা বলে টিএসসিতে যেতাম, যেতে আধা ঘন্টা বা 40 মিনিট লাগতো, আবার আসতে 40 মিনিট, 2 ঘন্টার মধ্যে যেতাম আর আসতাম, কোথাও বসতামও না, এরকম ছিল। তো একদিন আমরা ইয়েতে গেলাম, মধু ক্যান্টিনে গেলাম, আমার খুব ইচ্ছা যে মধু ক্যান্টিন আমি কখনো দেখি নাই, যাবো, তো গেলাম দুইজন মিলে খাওয়া দাওয়া করলাম, তো বিলটা আমি পে করলাম। ও আরেকটা কথা, ওর সাথে আমার মানে রিলেশন হওয়ার আগে একটা কথা ছিল যে ফোন খরচ তোমার, তা না হলে ডেটিং খরচ আমার, মানে যে কোনো একটা আমাকে বিয়ার করতে হবে।
ওকে,
তো আমি বললাম ঠিক আছে, ফোন খরচ তো যেহেতু 3-4 ঘন্টা কথা বলা এটা সম্ভব না আমার পক্ষে প্রতিদিন, আর ডেটিং খরচ যেহেতু মাসে একবার সপ্তাহে একবার, ওকে ফাইন এটা আমি বিয়ার করতে পারবো, প্রবলেম নেই। তো খাওয়া দাওয়া করার পরে আমি কি করলাম, বিলটা দিলাম। ও বলে কি না দেওয়া লাগবে না, মানে এটা বলার পরেও সে পকেটে টাকাটা নিল।
ওকে,
তারপর বললো ঠিক আছে এই সেই, তো ভালো কথা দিল। তো আমরা ঘুরে টুরে আসলাম, তো দেখা যেত প্রায় মানে টিএসসিতে যেতাম, সারা তো কথা হতোই, কাছাকাছি একটা কোথাও যেতে হবে, আর যেহেতু স্টুডেন্ট রাতের বেলা বাসার বাইরে থাকা যাবে না, ফ্যামিলি বাসায় থাকি। আরেকটা মজার ঘটনা আছে, আমরা টিএসসিতে মানে ফুলার রোডের এইদিকে হেঁটে আসছিলাম, তো এইরকম সময় টিএসসি এর একটা টিচার মানে হেঁটে আসছিল।
টিএসসি মানে ঢাকা ইউনিভার্সিটি।
হ্যাঁ হ্যাঁ,
ওকে।
তো আমাকে বললো কি দাঁড়াও, মানে টিচারটাকে মাঠে ফেলবো, মানে যেহেতু পিচ ঢালা রাস্তা দিয়ে,
ওকে।
তো আমি ওই দিক দিয়ে ও আমি হাঁটতেছি, তো টিচারটা যখন আসবে আমি কি করলাম একটু সরে গেলাম, সে কি করলো মাঠে নামলো, মাঠ দিয়ে সে যাবে। তো আমি অনেক জোরে হাসলাম, এখন টিচারটা বুঝতে পারছে যে এটা প্ল্যান ছিল তাকে মাঠে ফেলার। তো সে
মাঠে
তো
ফেললাম, আমি বুঝলাম না কিভাবে মাঠে ফেললেন, মাঠে
আমার
ফেলা মানে
হচ্ছে
কি?
মানে হচ্ছে মাঠের মধ্যে রাস্তা থাকে না,
হ্যাঁ,
তো আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছি, মানে
ওকে,
আমরা মানে যাবো আর সেও আসতেছে।
ওকে,
তো এমন সময় মানে ও বললো যে তুমি একটু চাপো, আমি তো বুঝি নাই আমি চাপছি। তো সেই মানে টিচারটা কি করলো, সে মাঠে নামলো আর ওই পিচ ঢালা পথ দিয়ে আর গেল না।
ওকে, মানে আপনাদের দেখা দেখি সে সাইডটা করে দিল, তাই তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এবং এই জন্যই আপনি ওকে হাসলেন? ওকে,
হ্যাঁ অনেক জোরে হাসলাম, পরে সে বুঝতে পারছে যে এটা প্রি প্ল্যান ছিল। তো সে ওকে ডাকলো যে এদিকে আসো, তোমরা কি এখানে পড়ো? না এখানে পড়ি না, হ্যাঁ আমি আগে তো 6 মাস এখানে ছিলাম, পরে প্রাইভেটে চলে গেছে।
ওকে,
ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, পাওয়ার পরে 6 মাস ছিল, তো বেশি ইয়েতে ঘোরাফেরা
কোন
করতো,
সাবজেক্টে পড়তো?
সাইকোলজি মনে হয়।
সাইকোলজিতে 6 মাস ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। ওকে,
আর ও হচ্ছে 2001 SSC, 2003 HSC।
ওকে,
তো বললো যে হ্যাঁ আমি তো আগে স্টুডেন্ট ছিলাম, পরে প্রাইভেটে চলে গেছি। ও তোমার কি হয়? ও আমার ফ্রেন্ড হয়। ও আচ্ছা, এইভাবে কিভাবে? ছোট মানুষ তো বুঝতে পারে নাই এই সেই, মানে ওকে না এটা পূর্ব পরিকল্পনা হ্যান ত্যান, সে খুব মানে রাগারাগি করলো রীতিমতো। তো আমি তো বুঝতে পারি নাই যে আসলে ও ইচ্ছা করে এমন করলো, পরে বলছে তুমি এরকম করলে আর আমার দোষারোপ করলে, তাই না? আরে যাও বাদ দাও কিছু না এইসব, পরে বাসায় আসলাম, তাই এরকম করে দেখা সাক্ষাৎ হতো। তারপরে আমাকে বললো কি চলো আমরা ঘুরতে যাব, তুমি আমার ফ্রেন্ডের বাসার সামনে আসো, তোমার সাথে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিব, তারপরে আমরা ঘুরতে যাব। যেহেতু রিলেশন করিতাম, আমি আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম, ও তোমাকে যেতে বললো, ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিবে, তো এখন আমি কি যাব? তো বললো যে যা দেখে আসো ফ্রেন্ডটা কেমন বা এই সেই। তো গেলাম ওদের ফ্রেন্ডের মানে বাসার নিতে, তো ওর কয়েকটা ফ্রেন্ড ছিল, নোয়েল, শশী, পল্লব, শাওন। পল্লবের আব্বু আম্মু বাসার বাইরে চলে গেছে, যাওয়ার পরে এখন বললো যে আমার আব্বু আম্মু তো নাই, তোরা বাসায় যেতে পারিস। তো বললো যে চলো বাসায় যাও। কেন বাসায় যাবো? কেন এমনিতেই তোমায় দেখবো কথা বলবো এই আর কি আর কিছু না। আমি যে ঠিক আছে চলো। তো গেলাম, মোটামুটি কথাবার্তা হলো, সব ফ্রেন্ডরা যেহেতু গেছে, তো কথা বলার পরে ও কি করলো, আমরা আরেকটু রুমে গেলাম, চলো আমরা আরেকটু রুমে যাওয়ার কথা বলি। তো বলার পরে সে কি করলো, সবকিছু খুলে ফেললো। তো খুলে ফেলার পরে আমি কি করলাম, কান্নাকাটি শুরু করলাম, আল্লাহ এগুলো কি করতেছো এই সেই। তো আমার কান্নাকাটি দেখে রীতিমতো ঘাবড়াই গেছে, আমি কান্নাকাটি করতেছি, আমি বাসায় আসবো, আমি বাসায় আসবো, এইসব কি আমি কখনো চিন্তাই করতে পারি নাই তুমি এরকম। পরে বললো ঠিক আছে রেডি হও। পরে আমি ফেসটা শুনলাম, হওয়ার পরে রিক্সা নিলো, তারপর বাসায় আসলাম। মানে রিক্সার মধ্যে একটা কথাও বলে নাই, না বলার পরে আমি তো বাসায় আসলাম। বাসায় আসার পরে ব্যাপারটা তো আর কাউকে শেয়ার করা যায় না। পরে আমি কলেজে গেলাম এর পরের দিন, পরে আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম অসুস্থ এটা এটা করছে, আমি তো কান্নাকাটি করছি, ও কিছু করতে পারে না। তো বললো কি নসের তো অনেক ভালো, এই জন্য কিছু করেনি, একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে যদি পায় তার মানে কিছু করবে না, এটা তো হতেই পারে না। আর ওরও হচ্ছে রিলেশন 8 বছর যাবত রানিং,
ওই যার সাথে আপনি কথাটা বলছিলেন।
হ্যাঁ হ্যাঁ, প্রেম ভালোবাসা মানে হচ্ছে এটা যে ফিল সেই এইসব এইসব, আমি এই ব্যাপারগুলো অনেক শুনতাম যেহেতু মানে ইন্টারে পড়ি, মোটামুটি একটু বুঝিও, এমন তো না যে বুঝি না, তো আমি শুনতাম, খুব ভালো লাগতো। আর ও আমাকে এটা বলছে যে আমি কখনো তোমার হাতও ধরবো না, মানে আমি যদি কিছু না করি।
নওশাদ,
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে না আসলে এই সেই, ও যেহেতু ভালো করে কথা বলতো না, ভালো লাগতো না, যেহেতু ফার্স্ট লাভ বুঝতে হবে, ওরাও আমাকে বলতে, কেন তুমি কি অন্য কাউকে পছন্দ করো বলো আমাকে, যে পছন্দ করলেও বলো। ও তারপরে ওই কাহিনী করে আমি এসে বসছি, আসার পরে আমি ওর ফ্রেন্ডকে কল করছি শাওনকে, যে ভাইয়া আমি আপনাকে কল করছি, আপনি কাইন্ডলি নওশেদকে বলবেন না। আর হচ্ছে ভাইয়া নওশেদ কেমন আসলে? ও তো অনেক ভালো একটা ছেলে, ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন আছে? না, ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন নাই, ও অনেক অমায়িক একটা ছেলে, এই সেই, মানে যতটুকু পজিটিভ বলা লাগে তার চাইতেও বেশি সে আমাকে বলছে। তোর ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম অনেক ভালো, ভালো লাগলো শুনে যে না আসলে অনেক ভালো একটা ছেলে। আর যেহেতু ওরা একটা বাসায় 25-26 বছর যাবৎ আছে, তো ওই জন্য আরো বেশি, যেহেতু খারাপ হলে তো থাকতে পারতো না, ভাড়াটিয়া যেহেতু স্থানীয় না। তো আমি বললাম যে ঠিক আছে, চিন্তা ভাবনা করলাম, তখন ফ্রেন্ডকে বললাম, তো ওরা বললো যে হ্যাঁ দেখ যেটা ভালো মনে করিস সেটাই কর, আর এটা করলে তো মনে হয় যে আসলে এটা অনেক, মানে
আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে নওশাদ আপনার কাছে একটা, আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ আপনার জায়গা থেকে যেটা আপনি মেনে নিতে পারছিলেন না, সে ধরনের একটা সম্পর্ক চাচ্ছিল, এবং আপনি সেটা আদৌ করবেন কিনা সেজন্য আপনি বিভিন্ন রকমের পরামর্শ চাচ্ছিলেন সবার কাছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে, তারপরে আপনি মনস্থির করলেন যে
আমি এটা নিয়ে 3-4 ফ্রেন্ডের সাথে কথাও বলছি, বাট আমার কথা বলি নাই, যে আমার একটা ফ্রেন্ড এরকম এরকম, হ্যাঁ প্রেম করলে তো এটা করবেই, মানে এইরকম টাইপের কথাবার্তা। তা না হলে কিভাবে বুঝবে যে ওকে ভালোবাসে? দেখা যাবে আজকে এর সাথে আছে, কালকে আরেকজনের সাথে যেতে পারে।
ওকে, মানে বলেছিল যে এরকম একটা রিলেশনশিপে গেলে আলটিমেটলি তা প্রেম, তাই তো?
হ্যাঁ হ্যাঁ।
ওকে,
তারপর আমার খুব ভালো লাগতো, যেমন তো না যে ভালো লাগতো না,
জি
ওর কথা বা এই সেই সবকিছু ওর ভালো লাগতো। আর আমার ভালো লাগার ডেফিনেশনের মধ্যে হচ্ছে যে তার হাইট অনেক বেশি হতে হবে, প্লাস হচ্ছে একটু ফর্সা হতে হবে, আর এই দুইটা কোয়ালিটির একটা ওর মধ্যে ছিল না, দ্যাটস হোয়াই ওকে আরো বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটা।
প্রিয় শ্রোতা, দিস ইজ অ্যান ওপেন প্ল্যাটফর্ম, আমরা কিন্তু বারবারই বলে থাকি, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের লাইফ ফিলোসফি নিয়ে বড় হয়, ওর জায়গা থেকে ও যেটা পরিষ্কার করছে সেটা ওর কাছে ওরকম। আপনি আপনার জাজমেন্টের ব্যাপারটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে করলে হবে না, ওর ভালো লাগার ব্যাপারটা এরকম, আরেকজনের ভালো লাগার ব্যাপারটা ঠিক অপোজিট হতে হবে, হতে পারে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যাদের অপোজিট ভালো লাগে তারা কিন্তু ওর এন্ট্রি না, কম্পিটিটর না, আপনার ভালো লাগা আপনার মতো, ওর ভালো লাগা ওর মতো, তো সেই জায়গাটা থেকে আমরা ওকে লিবারেলি নিবো আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর
তো ঠিক আছে। তো একটা সময় আমাদের বাসায় কেউ ছিল না, তো আমি ওকে কল করছি যে ঠিক আছে তুমি আসো আমাদের বাসায়। তো আমাদের বাসায় আসলো, রীতিমতো হলো,
রীতিমতো হলো মানে আপনাদের মধ্যে যেটা,
হ্যাঁ, ফিজিক্যাল রিলেশন হলো।
হ্যাঁ,
তো এক সময় ওর জব হলো, তো কুষ্টিয়াতে চলে গেল। এরপরে আবার মানে ও তো কুষ্টিয়াতে গেলেও 2-1 মাস পরে আসতো।
এরপর কুষ্টিয়াতে সে কেন গেল
জব?
আপনি তো অনেক ছেলের সাথে কথা বলতেন আপনার এই ভোকাল দিয়ে পড়ার সময়, তারা সবাই কি আপনার ভোকালটা নিয়ে অনেক প্রশংসা করতো? কি বলতো?
তোমার ভোকালটা অনেক সেক্সি,
এই জাতীয় কথাবার্তা বলতো।
যে কেউ 2 মিনিট কথা বললে সে প্রেমে পড়ে যাবে। ইভেন যে আমার একটা লয়ার ভাইয়া, সেও আমার সাথে কথা বলে, মানে সেও এই কথাটাই বলতো।
And to be honest, you enjoy that. আপনি এটাকে এনজয় করতেন?
হ্যাঁ।
ওকে, ও ওর জায়গাটা থেকে একদম সত্য কথা যেটা বলার সেটাই ও বলছে, এবং এনজয় করতো বলেই কিন্তু ও এইভাবে একের পর এক, রাতের পর রাত ছেলেদের সাথে কথা বলেছে। তার মধ্যে থেকে একটা হচ্ছে জ্যাকপট আমরা বলতে পারি, সেই জ্যাকপটের সাথে তার কি হলো, এক ধরনের ভালোবাসা এবং ভালোবাসার এক পর্যায়ে ফিজিক্যাল রিলেশনশিপ, এবং ঘটনার এখন আমরা এই পর্যায়ে রয়েছি। মূল ব্যাপারটা কিন্তু হচ্ছে ফোন, ফোনে রাতের পর রাত কথোপকথন, এবং ওর আসলে ফোনে কথা বলার লোকের অভাব ছিল না, জাস্ট বিকজ অফ হার ভোকাল। ওকে, হ্যাঁ, তারপর
তারপরে ও তো কুষ্টিয়াতে গেল, তো কুষ্টিয়াতে গেলে ও মাসে একবার বা দুইবার বা 2 মাস পরে একবার এরকম ভাবে আসতো। তো ফার্স্ট টাইম ওর সাথে আমার হলো, তো ফার্স্ট টাইম হওয়ার পরে আমি তো খুব ভয় পাইছি, পরে আমার যে নর্মাল সার্কেলটা ছিল সেটা ডিলে হয়ে গেছে।
ওকে,
তো আমি একটা সময় পিজি হসপিটালে গেলাম, যাওয়ার পরে একটা মহিলার সাথে কথা বললাম, তো সে বলল যে 2-3 দিন দেখো তারপর ঠিক হয়ে যাবে, আর তা না হলে আলট্রাসোনোগ্রাফি করো বা এই সে কিছু একটা বললো সে আমাকে। পরে আমি কি করলাম, দেখলাম না 4-5 দিন পরে ঠিক হয়ে গেছে। তারপর আবার রীতিমতো ফোনে কথা বলা, এই সেই দেখা করা হতো, কুষ্টিয়া থেকে আসতো, এরকম ভাবেই চলছিল। তারপর একটা সময় ও আমাকে বলল যে তুমি কি রান্না করতে পারো? আমার কাছে হ্যাঁ পারি, আমার কিন্তু ফেভারিট খাবার হচ্ছে রিচ ফুড, আর সেটা হচ্ছে আপনার তেহারি, আর ওরও ঠিক তাই।
তো
বললো তুমি কি এটা রান্না করতে পারো? আমার কাছে হ্যাঁ পারি। তো ঠিক আছে একদিন আমাকে রান্না করে খাওয়াও। আচ্ছা ঠিক আছে, ও তো আমার বাসায় আসতে পারবে না। তো আমি কি করলাম, আমার একটা ফ্রেন্ডের বাসায় ওকে ইনভাইট করলাম যে তুমি ওইখানে আসো, আমি রান্না করে নিয়ে আসবো, তুমি ওইখানে খেতে পারবা। তো আমি রান্না করে নিয়ে গেলাম, তো আমাকে বাসা থেকে জিজ্ঞাসা করা হয়েছে কার জন্য নিয়ে যাচ্ছি, এসে আমাকে টিচারের জন্য নিয়ে যাচ্ছি, তার তো এখানে একা থাকে,
হ্যাঁ হ্যাঁ,
তার ফ্যামিলি বাসা নাই এইসব।
বাসাতে ফাঁকি দিয়েছেন যে কোনো
হ্যাঁ,
ভাবে হোক, একটা মেয়ে বা একটা ছেলে চাইলে এটা কোনো ব্যাপারই না, বাসাতে ফাঁকি দেয় আব্বা আম্মার চোখ। তারপর
তারপর আমি গেলাম, খেলো, তারপর বললো হ্যাঁ অনেক ভালো হয়েছে এই সেই। পরে ওই দিনও সে আমাকে ইনসিস্ট করা শুরু করলো যে, আর ওদের বাসায় কেউ ছিল না, আমার
হ্যাঁ
ফ্রেন্ড ছিল আর আমি আর ও ছিলাম,
ওকে,
আর না করলেও রীতিমতো পায়ে ধরতো, মানে চোখ দিয়ে অঝোরে পানি পড়তো, মানে এরকম। পরে করলাম সেকেন্ড টাইম, তো সেকেন্ড টাইম করার পরে ও তো গেল, আমি তো বাসায় আসলাম। ওই সময় আমার নর্মাল সার্কেলটা স্টপ হয়ে গেল। তারপর রীতিমতো আমি অনেক ভয় পাইতেছি যে আল্লাহ কি হবে এই
আপনি
সেই।
তখন ইন্টারমিডিয়েটে পড়েন?
হ্যাঁ, আমি তখন বুঝতে পারলাম যে আমি আসলে মানে খেতে পারছিলাম না, কিছু খেলেই আমার মানে বমি হতো। তারপর হচ্ছে আমরা সবাই বাসায় একসাথে বসে খাই, দুপুর বেলাও ইভেন রাতের বেলাও, আর একসাথে না খেলে মনে হতো যে খাওয়া দাওয়া করি নাই।
ওকে,
তো দেখা যেত যে আমি সবার সাথে খেতে বসতাম না, পরে খেতাম।
কেউ কিছু বুঝতে না
হ্যাঁ,
পারে,
কিছু বুঝতে না
পরিবারের কাছ
পারে।
থেকে হাইড করার
হ্যাঁ
ব্যাপারটা।
হ্যাঁ,
হ্যাঁ, তারপর
ওইটা করতাম। তো মানে প্রচুর ভয় পাইছি
হ্যাঁ
যে
হ্যাঁ
তাহলে কি হলো বুঝলাম না। পরে আমি কি করলাম, আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম এই সে আমার বমি হচ্ছে। ও বললো যে টেস্ট কর, টেস্ট করে দেখ কি হয়।
এটা কি আপনার যে নওশাদ তাকে কি বলেছেন ওই সময়?
না না, আমি সময় ওকে
নওশাদ কেউ
বলিনি,
তখনও বলেননি?
না,
ওকে, হ্যাঁ
অনেক সময় হতেই পারে, আবার আমার একটু প্রবলেম হলে বমি হয় এমনিতেই নর্মালি।
জি,
তো আমি তো ভাবছি হয়তো বা ওইটাই, বাট কয়েকদিন যাবত অনর্গল ভাবে হচ্ছে, আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে কি করব না করব, বাসায় বললে যদি টেস্ট হয় ওই সময় তার একটা ঘটনা ঘটে যাবে।
জি,
তো আমি কি করলাম, একটা স্ট্রিপ এনে টেস্ট করলাম, টেস্ট করার পরে দেখি পজিটিভ।
প্রেগন্যান্সি টেস্টের পজিটিভ আসলো।
হ্যাঁ,
ওকে,
পজিটিভ আসলো। ওই দিনই আমার সার্টিফিকেট নিতে পরীক্ষা ছিল, মানে শরীর থেকে ঘাম ঝরতেছিল, আমি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি তাড়াতাড়ি বের হলাম, ফ্রেশ হলাম, কলেজে গেলাম। যাওয়ার পরে আমার ফ্রেন্ডকে বললাম, তো বললো যে ওরে বল কল করে। তো আমি বলছি ঠিক আছে। তো আমি ওর বললাম যে এরকম এরকম, তো বলতেছে আল্লাহ এটা তো হওয়ার কথা না, কিভাবে হলো এই সেই। আসি এসব আমারে কেন বলো, এটা তো তোমার বোঝা উচিত ছিল।
দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এই সময়টা,
হ্যাঁ
তাই তো?
হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, তারপর
আর ওর কথা হচ্ছে যে ও মানে পেলেই হলো, মানে সে কোথায় আছে কিভাবে আছে এটা কোনো ফ্যাক্ট না।
মানে আলটিমেটলি আপনি বলছিলেন যে রিলেশনশিপটা আপনাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে গ্রো হয়েছে, সেটার জন্য যে কোনো ভাবেই হোক ওটা আদায় করতেই হবে, ব্যাপারটা এরকম
হ্যাঁ
ছিল?
এইরকম ছিল,
ওকে,
মানে সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে, আমি এই তুমি আসো তারপরে জান বলার বলবো। আমি দেখো কুষ্টিয়াতে এখন আসবো, আসলে কি হবে বলো, কিছুই হবে না এই সেই এগুলো এগুলো বললো। আমি বললাম আমি কি করবো, শুধু তুমি মিতুকে নিয়ে ব্যাপারটা ইয়ে করো, আমি আসার পরে বিয়ে করবো। আমি আমি যে আমার করাবো, আমার কাছে তো টাকা নাই, আমি যেহেতু স্টুডেন্ট।
জি,
তো বললো যে তুমি মিতুর কাছ থেকে নাও, আমি এসে তারপরে দিয়ে দিব।
হ্যাঁ
ও কিন্তু আমাকে তখনও টাকা দিল না। তো বললো কি আমি আমার আম্মুকে বলি? তো আমি বলছি যদি আম্মু লেভেলে যায় তাহলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, যে
জি,
ওর আম্মু ডেফিনেটলি আমার মাকে বলবে।
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনার ফ্যামিলি কি ওর সম্পর্কে জানতো, কিংবা ওর ফ্যামিলি কি আপনার সম্পর্কে জানতো?
না, ও আমাদের ফ্যামিলি আসলে জানতো হচ্ছে অনেক পরে, অনেক পরে।
অনেক পরে কি জেনেছে, এবং এই এই যে ঘটনার এই যে এখন পর্যায়ে আছে, এমন পর্যায়ে গিয়ে দুজনের
না কেউ কিছু জানে
কেউ
না,
কেউ কিছু জানে না। এক, দুই নম্বর হচ্ছে ওর ফ্যামিলি সম্পর্কে আপনি জানতেন?
ওর ফ্যামিলি সম্পর্কেও হ্যাঁ ও আমাকে সবকিছু বলতো, আমি আমার ফ্যামিলি সম্পর্কে ওকে সবকিছু বলতাম।
মোটামুটি ওয়াকি বহাল ছিলেন, ওর
হ্যাঁ
বাড়ি কোথায়, ও কোথায় থাকে না থাকে, ডিটেল আপনি জানতেন। আপনি কখনো এগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে আসলে যেটা বলে সেটা সত্যি কিনা? ওই ওই স্টেজে
না না না,
কখনো দেখেননি? ওকে, যতক্ষণ পর্যন্ত আপনি বলেছেন এই গল্পের এই জায়গাটায়, এই জায়গাটায় যদি আমরা দোষারোপ করি, আপনি নিজেও সবার অপরাধী, আপনি সেটা স্বীকার করেন? এই এইটুকু পর্যন্ত, সামনে কি হবে না হবে সেটা পরের বিষয়, ভুলের যে ব্যাপারটা।
না আমার তো ভালো লাগতো, আমি কিন্তু বলি নাই যে আমার ভালো লাগতো না।
আপনি নিজেও আপনি নিজেও এনজয় করতেন
হ্যাঁ
ব্যাপারটা,
ডেফিনেটলি,
টু বি অনেস্ট, সে নিজেও এটা এনজয় করতো। আপনি এটাকে কোন ভাবে নিবেন না নিবেন, এবং একই সাথে বলে থাকি যে এই সমাজে কিন্তু এই ধরনের ঘটনা হর হামেশাই ঘটছে, বিশেষ করে ফোনের ব্যাপার নিয়ে, এবং এগুলো কিন্তু হর হামেশাই হচ্ছে, এবং এই হর হামেশাই হওয়াটা আসলে শেষ পর্যন্ত কোথায় যায় সেটা তো আমরা আজকের গল্পে দেখবই। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল, নিজে যে জিনিসটাতে ভালো লাগতো, ফোনে ছেলেদের সাথে বা মেয়েদের সাথে যাদের সাথে হোক না কেন ফোনে কথা বলা, আর ফোনে ওর যে ভোকালের প্রশংসাটুকু আসতো, সেই প্রশংসাই মূলত ওর লাইফটাকে ধীরে 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 সামনের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেই যাওয়াটা আসলে কিরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ, তারপর
তারপর হচ্ছে যে ও রীতিমতো ভয় পেয়ে গেছে।
জি,
ভয় পেয়ে যাওয়ার পরে ও আমাকে বললো যে তুমি এটা করো আমি করব। তো আমি মানে আমার একটা ফুপিকে দেখছিলাম যে সে এমআর করানোর পরে একদম এতটাই সিক হয়ে পড়ছে, তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো, মানে এরকম। তো আমি খুব ভয় পেয়েছি যে না এরকম, ও বলে কি না আরে কিছু না ঠিক হয়ে যাবে, এই সেই হ্যান ত্যান, আধা ঘন্টা সিক থাকবা তারপর ঠিক হয়ে যাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কুষ্টিয়া মানে অনেক ভাবে আমি বললাম এই তুমি আগে বিয়ে করো তারপরে এমআর করবো, এই মানে এই স্টেজ আসলে তো এটাই হয় নর্মালি।
আচ্ছা, তো আপনি ছেলেটাকে বলেছিলেন যে আমাকে আগে তুমি বিয়ে করে ফেলো, তারপরে আমি এবার করবো?
হ্যাঁ,
হ্যাঁ,
তারপর আমাকে মানে আলটিমেটলি সে আমাকে কনভিন্স করলো
কিভাবে কনভিন্স করলো?
যে আমি এখন অনেক দূরে আছি, কুষ্টিয়াতে আছি, এখন আসলেই তো তোমার সমস্যার সমাধান হবে না, তুমি করো আমি এসে তারপর বিয়ে করবো।
ওকে, হ্যাঁ, তারপর
তো আমি কি করলাম, আর এই মাঝখানে অনেক ঘটনা ঘটছে, আমার ইন্টার পরীক্ষা যেহেতু ছিল, আমি ব্যবসা নীতিও প্রয়োগ পরীক্ষার সময় গেছি 10 মিনিট লেট করে, আমার বাসে প্রচুর বমি হয়েছে,
ওকে,
এক্সাম হলে ঢুকছি হচ্ছে 10 মিনিট পরে।
জি,
তো দেখা গেছে যে এরকম করে 2-3টা পরীক্ষা আমার হ্যাম্পার হয়েছে। অবশেষে আমি চিন্তা করলাম যে না আসলে আমার এটা করতেই হবে, না করলে তো আমার পরীক্ষা অনেক খারাপ যাচ্ছে, আমি কি করব,
জি,
আর যেহেতু কাউকে বলাও যাবে না,
হ্যাঁ,
তো আমি চিন্তা করলাম যে আমি আমার একটা ভাইয়াকে বলি, সেই ভাইয়াটা আমার সাথে কথা বলতো
ফোনে
ফোনে না মানে এমনিতেও
হ্যাঁ হ্যাঁ
পরিচিত ভাইয়াই
আচ্ছা
লয়ার, তো জুয়েল ভাইয়া। তো আমি তাকে বললাম যে ভাইয়া এরকম এরকম এই সে আমার একটা ফ্রেন্ড এর এরকম হয়েছে, আপনি কি একটু হেল্প করবেন, মানে আমি আমার কথা বলিনি, বলছি আমার ফ্রেন্ড এর কথা। সে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি একে কল করো, একে কল করলে সে তোমাকে সবকিছু ঠিক করে দিবে। তো ওইখানে সে আবার একটা ভাইয়ের নাম্বার দিছে, তার নাম হচ্ছে অপু, প্যাথোলজিস্ট।
ওকে,
তো সে কি করলো, আমরা গেলাম রীতিমতো সকালবেলা 10টা বাজে, আমি আমার ফ্রেন্ড মিতু, তো যাওয়ার পরে তো সে একটা মহিলা মানে সেই মহিলাটা তার ক্লিনিকে করে,
জি,
তো সেই মহিলাটাকে নিয়ে আসলো, আসার পরে সে কি করলো, ওই মহিলাটাকে বললো যে এরকম এরকম, তো সে আমাকে জিজ্ঞাসা করলো যে কার, তো আমি বললাম কি ওর, মানে আমার ফ্রেন্ডের কথা বলছি, মানে সে ভাইয়াটা জানবে আমার কেমন না, তো আমাকে সে জিজ্ঞাসা করছে যে কি সমস্যা, আমি শুধু এইটুকুই বলছি যে ওর হাজবেন্ড মানে এই মুহূর্তে ওর হাজবেন্ড চাচ্ছে মানে ওদের বিয়ে হয়েছে, যদি জানে তাহলে দেখা যাবে বেবি অ্যাকসেপ্ট করতে হবে, বাট তো ও যেহেতু পড়াশোনা করছে দেখা যাবে যার পড়াশোনা হবে না এসেই, এই জন্য আসলে ও এটা করতে যাচ্ছে। তো ওই মহিলাটাকে তাই বলা হলো, তারপরে গেলাম পরে তো করলাম, তো আমি যখন করলাম আমার পাশে শুধু ওই ছিল, আর আমার কাছে কিন্তু টাকাও ছিল না, 1900 টাকা ছিল, আর আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি 1000 টাকা ধার নিয়েছি, আর আমার কাছে মানে 900 টাকা ছিল, তো ভাড়াও দিয়ে যেতে হয়। তো ওই মহিলা নিয়ে গেল তার ক্লিনিকে, তো করলাম মানে যেহেতু অনেক পেইন হয়েছে যে কম টাকা যেহেতু টাকা ছিল না, তো আমি অনেক জোরে চিৎকার করলাম, অনেক কান্নাকাটি করলাম, মানে মানে এত কষ্টের ছিল যেটা কিনা এখনো চিন্তা করলে আমার মনে হয় কি যে এটাকে মানে কোনো মানুষের যাতে না হয়।
যারা এখানে আজকে হলো ইট 920 শুনছো, এখানে অনি আছে, অনি তার জীবনের গল্পের ইন্টারমিডিয়েটে পড়া অনির গল্প বলছে, এবং আমাদের বিশ্বাস যে হ্যালো 8920 তে অনেক অনেক শ্রোতা আছে যারা ইন্টারে পড়ে, এবং একই সাথে বিশেষ করে মেয়েদের কথা আমি বলবো যে অনেক অনেক বেশি কিশোরী আছো যারা আজকে হয়তো হ্যালো 8920 শোনার পরে একটা চরম শিক্ষা পেয়ে যাবে আশা করছি। এবং এই যে ডেঞ্জার পয়েন্ট, এই যে দুর্ঘটনাগুলো ঘটে, সেগুলো আসলে কিভাবে ঘটে এবং তার পরিণতি আসলে কি, সেটা তোমরা কিছুটা হলেও আজ করতে পারছো। তারপর
এই টোটাল ব্যাপারগুলোতে আমার ফ্রেন্ড মিতু আমাকে অনেক ইন্সপায়ার্ড করতো যে হ্যাঁ এটা কর সেটা কর এইভাবে কর সেভাবে কর এইভাবে, তো আমি খুব কান্নাকাটি করলাম, তো আমার চিৎকার শুনতে না পেরে ও আরেক ইয়েতে চলে গেল। তারপরে হলো হওয়ার পরে আমি বাসায় আসবো যে একটা সিএনজি নিবো, সেই ভাড়াটাও কিন্তু আমার কাছে ছিল না। পরে বাসে আসতে হলো, বাসে এমনিতেই তো পেইন, তারপরে হচ্ছে বাস মানে অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। পরে বাসায় গেলাম, তারপর আমাকে বাসায় দিয়ে গেছে, আর ওর বাসা হচ্ছে রামপুরাতে, আমি আবার ঘুমাই পড়ছি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম এই সেই, তো আমাকে কল করছে আমি রিসিভ করতে পারিনি। পরে আমার ফ্রেন্ড কে কল করছে যে এরকম এরকম ওর কি অবস্থা, হ্যাঁ ওর তো অবস্থা ভালোই, তো আমি দিয়ে আসছি, এখন তো মানে ঘুমাচ্ছে এই সেই। পরে আমি ঘুম থেকে ওঠার পরে দেখি যে ও আমাকে অনেকগুলো কল করছে, পরে আমি ব্যাক করলাম, আর ও আমাকে সবসময় মানে সোনামণি বলতো, সোনামণি তোমার কি অবস্থা এই সে আছে, হ্যাঁ এই তো প্রচুর ব্যথা পাইছো এই সে আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক হয়ে যাবে আমি আসলে সব ঠিক হয়ে যাবে হ্যান ত্যান এগুলো এগুলো, মানে ওই সময় সে আমার সাথে খুব ভালো করে কথা বলতেছে।
ওকে,
ওইটা গেল, তো যাওয়ার পরে যে আমি ওষুধ কিনবো আমার কাছে সেই টাকাটা পর্যন্ত ছিল না, মনে হয় 7 দিন 7 দিন করে ওষুধ দিছে, তো আমি মানে 2 দিন 2 দিন করে খেতে পারছি,
ওকে
টাকাটা আমি খেতে পারিনি।
আচ্ছা,
তো ও ঢাকায় আসলো, এরপরে আসার পরে আমার সাথে দেখা করলো না, দেখা না করার পর আমাকে ফোন করছেন, তোমার সাথে অনেক কিছু কথা ছিল, আমার সাথে হ্যাঁ বলো, যে আসলে আমি গ্লাসের পানি হয়ে থাকতে চাচ্ছি না, এইসব রিলেশন টিলেশন আমার ভালো লাগে না, বাইন্ডিংস এর মধ্যে থাকতে চাচ্ছি না, মানে আমি তো মনে হয় পুরো আকাশ থেকে বসি, আল্লাহ আমি এতদিন কার জন্য কি করলাম,
ওকে, কার জন্য কি করলাম, আপনারা যেরকম আজ করেছিলেন সেরকমই হতে যাচ্ছে। কিন্তু আমরা বারবারই বলে থাকি প্রিয় শ্রোতা, যে জীবনের গল্পে শেষ পর্যন্ত আপনি চিন্তা করতে পারবেন না যে আসলে গল্পটা কোথায় গিয়ে থামবে। ঠিক সেরকম একটা পর্যায়ে রয়েছি আমরা বিরতির পরে। বাকি জীবন গল্প, বাকি যে ঘটনাগুলো ঘটেছে আজকে অনেক জীবনে, সেটার দিকে আমরা ধীরে ধীরে যাব। এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি খুব শার্পলি। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের বন্ধু, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদেরকে নেটে শুনছেন তাদেরকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি। আর জিকে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আর জিকে প্রিয়া টিম। এবং আপনি যদি ফেসবুকে আসতে চান, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরছি, সাথে থাকুন। আমি একটু বারবারই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আজকে আমার গলার অবস্থা তেমন একটা ভালো না, বিশেষ করে গলা এবং নাকের একটা সংমিশ্রণ। আর যদি ভালো শুনতে পারেন আপনারা অনেক, সেটা আসলে আমার কোনো ক্রেডিট না, সেটা খালিদ ভাইয়ের ক্রেডিট। আমাদের হ্যালো 8920 টিম মেম্বার খালিদ রয়েছে আমাদের সঙ্গে, হ্যালো 8920 সাউন্ড নিয়ে কাজ করছে। এবং একই সাথে বলতে চাই যে হ্যালো 8920 বাকি যারা টিম মেম্বার, শাকিল, সাফরিন, লোবান এবং আমি নিজে, সবাই রয়েছে, আমরা পাঁচজনের টিম মেম্বার। এবং একটা হাত চলার জন্য যেমন পাঁচটা আঙ্গুলের প্রয়োজন রয়েছে, একটা আঙ্গুলকে বাদ দেওয়া যায় না, তেমনি আমরা বলে থাকি যে হ্যালো 8920 পাঁচটা আঙ্গুল হচ্ছে আমরা। ওকে প্রিয় শ্রোতা, আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে দুটো নিয়ম। একটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, বলার পরে আপনার যা বলার আছে সেটা আপনি সংক্ষিপ্ত করে বলবেন। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, যেটার জন্য আমরা সবসময় আপনাকে ইন্সপায়ার করে থাকি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। হ্যালো 8920 স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, অনেকেই অনির ছবি দেখতে চাচ্ছেন, আপনারা চাইলে এই মুহূর্তে ফেসবুকে চলে আসতে পারেন। অনির একটা স্টুডিও পিকচার আমরা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে গিয়ে অনেকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। আমরা আবারও ফিরে যাচ্ছি অনির কাছে। অনি, আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনি বলছিলেন যে ও এসে বলছে যে এই ধরনের রিলেশনশিপ ওর পছন্দ না। হ্যাঁ, তারপর আপনার বয়ফ্রেন্ড নওশাদ,
তারপর আমাকে বললো যে তোমার সাথে থাকতে চাচ্ছি না, তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে থাকি। আমি যে তোমার জন্য এত কিছু করলাম, তুমি যা বললে আমি তাই শুনলাম, তো বললো আমি আসলে সরি, আসলে আমার পক্ষে আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। তুমি আমার ফ্রেন্ড হিসেবে থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তুমি এইসব কি বলো, তুমি যেটা বলছো আমি সেটাই শুনছি। মানে ওর কথা আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে বানি, যে ও আমাকে বললো আমার এটা করতেই হবে।
টু বি অনেস্ট, এটাই কি আপনার ফার্স্ট লাভ?
হ্যাঁ।
ওকে, হ্যাঁ, তারপর
ওই সময় আমার মনে হচ্ছিল আকাশ ভেঙে মাথায় বসেছিলাম না। তারপর আমি ওকে বললাম যে দেখো, যেটা কখনো কল্পনাও করি নাই যে বিয়ের আগে কারোর সাথে রিলেশন করা, প্রেগনেন্ট হওয়া, এমআর করানো, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন টাইপের কথা শোনা, আর তুমি আমাকে এইসব কথা বলতেছো। তো আমাকে বললো আমার করার কিছু নাই, আর তুমি আমাকে প্লিজ ফোন টোন দিবা না, আর ফোন দিলেও হ্যাঁ কথা বলবো বাট ফ্রেন্ড হিসেবে, আদারওয়াইজ আর কিছু না। আমি প্রচুর কান্নাকাটি করলাম যে তুমি নফরিত আমার সাথে এমন কেন করতেছো, আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝি নাই। ওই সময় আমি আবার কোচিং করতাম, তো যেই দিন ও আমাকে এই কথাটা বললো এর পরের দিন আমার আবার ক্লাস ছিল, তো আমি আমার ফ্রেন্ডকে বললাম। তো বলার পরে মানে আমি মনে হচ্ছিল যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম না কি, আমি কিচ্ছুই বুঝতেছিলাম না। একটা বাস আসছে, যে বাসের লোকটা সে আমাকে ধাক্কা দিয়ে সরাইছে। আমার ফ্রেন্ড বললো যে মরতে ইচ্ছে হলে যা ট্রেনে নিচে যা মর, এইভাবে মরে তো লাভ নাই, এরকম টাইপের কথাবার্তা।
কে, মিতু?
হ্যাঁ, মিতু।
ওকে,
তো আমি মানে একদম পুরো আপসেট যে এই কি ঘটে গেল, আর এইসব কথা তো কাউকে বলাও যায় না।
প্রথম কথা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছেন, সেটা হচ্ছে এই ধরনের একটা সম্পর্ক বলতে গেলে হচ্ছে, যেটা যে একটা মেয়ের কাছে তো এই ধরনের ফিজিক্যালি একটা সম্পর্ক অনেক বড় একটা ব্যাপার, এবং সেই জায়গাটা থেকে আপনি আপনি একটা ছেলেকে লাভ করে সেটা স্যাক্রিফাইস করেছেন, এবং সেই ছেলেটা ফিরে এসে আপনাকে বলছে যে আপনার সাথে সে কোনো সম্পর্ক রাখবে না। সেই মুহূর্তে আপনার পুরো দুনিয়াটা আপনার সামনে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, তাই তো?
হ্যাঁ।
ওকে, তারপর এবং মিতু বলছে যে বাঁচলে এইভাবে বাঁচার কোনো দরকার নাই, মরে যা, বাসের সামনে গিয়ে ঝাঁপায় পড়,
ব্যাপারটা একটা ছেলের জন্য তুই কেন শুধু শুধু কষ্ট পাবি, ও খারাপ
এখন খারাপ হয়ে গেল, আগে খারাপ ছিল না। ওকে,
তো আমি খুব কান্নাকাটি করতাম আর নামাজ পড়তাম। আমি তো আসলে কোনো
ওই সময়টাতে আপনি নামাজ পড়তেন নাকি তার আগে থেকে নামাজ পড়তেন?
না, ওই সময়টাতে আমি না, আসলে আমার একটা প্রবলেম হচ্ছে আমি যদি কোনো প্রবলেম করি আমি নামাজ পড়ি,
মানে ক্রিটিক্যাল মোমেন্ট যখন জীবনে শুরু হয়ে গেছে তখন আপনি নামাজ,
মানে আমার বাসায় সবাই বুঝে যে আমার কিছু একটা হচ্ছে,
যে কারণে আপনি
নামাজ পড়তেছি।
হ্যাঁ, তারপর
পরে কি হলো যে ও আমাকে 1 মাস পরে কল করলো। কল করার পরে আমাকে বললো যে আসলে আমি সরি, আমি বুঝতে পারছি যে আসলে তুমি আমার জন্য পারফেক্ট, আমি আসলে
এই সময়টাতে আপনি চেষ্টা করতেন না তার সাথে যোগাযোগ
না
করার?
না না ও
আপনিও চেষ্টা করতেন না?
না
হ্যাঁ,
ও আমাকে বলছে যে তুমি যদি ফ্রেন্ড হিসেবে থাকতে চাও তো থাকতে পারো, আর দরকার নেই। আর আমার একটা মানে বিশ্বাস ছিল যে না আমি তোকে ভালোবাসতাম, আমার কাছে আসবেই।
না, যেটা হচ্ছে যে আপনি তো ভালোবাসছেন, সে কারণেই বলছি যে আপনার জায়গা থেকে তো আপনি চেষ্টা করতে পারতেন
না
না
আমি কখনোই এটা আমার মধ্যে ছিল না,
ওকে,
বাট খারাপ লাগতো নিজের মধ্যে, বাট আমি কখনো ট্রাই করতাম না ওকে।
ওকে,
তো আমাকে কয়েকদিন ট্রাই করছে, তো আমাকে কল দিলে আমি গালি গালা শুরু করতাম। তো আমি কি করলাম, ও বলল যে আমি তোমার সাথে শেষ একবার দেখা করতে চাই, তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? আমি তো তোমাকে ভালোবাসি এখনো, ঠিক আছে তুমি আমাকে বাসো না, আমি বুঝলাম, কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। তো আলটিমেটলি আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি তো ওকে ভালোবাসি, এমন তো না যে বাসি না, আমি ওর জন্য নামাজ টামাজ পড়তাম, প্রে করতাম, আল্লাহ প্লিজ তুমি আমার জন্য একটা কিছু করো, আমি ওকে চাই আর কিছু চাই না, এরকম। পরে কি হলো, আমার ফ্রেন্ডের বাসায় দেখা হলো, ওর সাথে দেখা হওয়ার পরে আমার পায়ে ধরতেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝতে পারছি এই সেই। ও আমাকে এটাই বলছে যে ওর কোনো লাভ ছিল না, আর যেহেতু ফার্স্ট লাভ, আর কেউ যদি মানে বয়ফ্রেন্ড থাকাকালীন অবস্থায় যদি ইয়ে হয়ে যায়, সে কিন্তু একটু অন্যরকম হয়েই যায়। তো আমি এটা চিন্তা করলাম যে ঠিক আছে, আর যেহেতু
বয়ফ্রেন্ড থাকা অবস্থায় কি হয়ে যায়, মানে এটা একটু ক্লিয়ার
মানে
কর।
যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় তো বয়ফ্রেন্ড একটু মানে ভীত হয় না,
হ্যাঁ,
মানে এটা তো নর্মাল।
ও আপনি ওই জায়গাটা থেকে তাকে ক্ষমা করার চেষ্টা করছেন, তাই তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওকে, হ্যাঁ, তারপর
তো আমি এটা চিন্তা করলাম যে না আমি তো আসলে ওকে অনেক ভালোবাসি, আর যেহেতু ও ব্যাক করছে আমি কিন্তু ওকে কল করি নাই, তার মানে হচ্ছে এটাই আমার জন্য ভালোবাসা আসলে।
ওকে,
তো এইভাবেই আমাদের রিলেশন আবার শুরু হলো, মানে এত মিষ্টি একটা রিলেশন হয়েছে মানে বলার বাহিরে। যেমন হচ্ছে যে ওর ফ্রাইডেতে ক্লাস থাকে, আর স্যাটারডে তো অনেক সময় দেখা যায় ওর ডিউটি থাকে, আবার অনেক সময় থাকে না। যদি না থাকে তো ওই দিন আমরা ঢাকার বাইরে ঘুরতে বেরোতাম, আর যদি থাকতো তাহলে আমরা ফ্রাইডে তে ঘুরতে বেরোতাম, এরকম।
মানে যে রিলেশনশিপটা শেষ হয়ে গিয়েছিল সেটা নতুন করে শুরু
হ্যাঁ
করলো,
নতুন করে
এন্ড
একেবারে নতুন ধাঁচে সবকিছুই নতুন।
আর ইট ওয়াজ সো সুইট, রাইট?
হ্যাঁ,
ওকে।
ওইভাবে রিলেশনটা কন্টিনিউ হচ্ছিল, আর ওকে আমি অনেক বেশি গিফট করতাম, ওর বার্থডেতে, রিলেশনের অ্যানিভার্সারিতে, ঈদে, এরকম মানে
বিভিন্ন অকেশনে।
হ্যাঁ হ্যাঁ, এমনও দেখা গেছে যে আমার আম্মু আমাকে ড্রেস কেনার টাকা দিছে ঈদে, আমি সেই টাকা দিয়ে আমি ওকে শার্ট কিনে দিচ্ছি, ও কিন্তু জব করতেছে।
এই সময়টা তো আপনার ফ্যামিলিতে জানা জানা হয়নি, তাই তো?
না,
ওকে, হ্যাঁ।
ও 2011-তে আমার রেজাল্ট দিল, তারপরে তো ভার্সিটির অ্যাডমিশন, তো দেখা গেল যে আমি পাবলিকে চান্স পাইনি,
মানে পাবলিক আপনি চান্স পাননি। ওকে,
তো ন্যাশনালে আমি আসলে চান্স পাই, তো আমি ভর্তি হই না, যে আমার কথা হচ্ছে যে হয় পাবলিকে পড়বো তা না হলে প্রাইভেটে পড়বো।
ওকে,
দেখা যায় যে আমি ওকে বলি যে এরকম এরকম, তো বলে যে ন্যাশনালে হয়ে যাও পরে প্রাইভেটে হইও, তো আমি হব না, যেহেতু ন্যাশনালে হলে আর প্রাইভেটে ভর্তি হতে পারবো না, তো আমি যেহেতু ভর্তি হইনি, না হওয়ার পরে 2012-টা আমার গ্যাপ চলে গেল। সেহেতু 2012-টা দেখা গেছে টোটালি নওশেদের সাথে মানে প্রতি অনেক বেশি ইয়ে দেওয়া হয়,
কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন। হ্যাঁ,
ও আবার বিসিএস পরীক্ষা দেয়, দেওয়ার পরে ও প্রিলিমিনারিতে চান্স পায়, তারপরে হচ্ছে রিটেন। তো আমাকে কল করে বলল যে এরকম এরকম রিটেনে চান্স পেয়েছি, তো আমাদের সাথে রাতের বেলার কথা হবে না, আর মানে আমাদের সেই 2010 থেকে কন্টিনিউ রাতের বেলা কথা হয়।
ওকে,
এই হচ্ছে 2012-তে এসে ও আমাকে বলল যে কথা হবে না। তো ওর এক্সাম ছিল হচ্ছে জুনে, তো আমার দেখা যেত মাঝে মধ্যে কল করতো, একটু একটু কথা বলতো, আর এর মাঝখানে আমার যে ব্যাড হ্যাবিট গুলো ছিল যে ফোনে কথা বলা, রাতের বেলা ওয়েটিং এ থাকা, এগুলো টোটালি অফ, ফোনে কথা বলা যাবে না, কল ওয়েটিং এ থাকা যাবে না।
এগুলো কি আপনার অফ হয়ে গিয়েছে নাকি ওর অফ হয়ে গিয়েছে, মানে আপনার এই হ্যাবিট গুলো অনেক আগে থেকে ছিল এবং
সেগুলো ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার এগুলো সব বন্ধ
বন্ধ হয়ে গিয়েছে? কি আপনি আপনি বন্ধ হয়ে গেছেন নাকি আপনি?
না, ওর ইয়েতে
চাপাচাপিতে।
হ্যাঁ,
ওকে, হ্যাঁ,
কাউকে মানে পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে।
এবং এই যে আপনি ফোন কথা বলা বন্ধ করেছেন।
হ্যাঁ, কথা বলা বন্ধ করে।
আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আপনি ওর সাথে রিলেশন হওয়ার পরেও ছেলেদের সাথে কথা বলতেন বা মেয়েদের সাথে, হোয়াট এভার ইট ইজ?
হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড মিতুর সাথে রাত 2-3 পর্যন্ত কথা বলতাম অনর্গল, ছেলের সাথে কথা বলবো ঠিক আছে, মেয়ের সাথেই কথা বলি।
অভ্যাস হয়ে গিয়েছিল এরকম যে কথা না বললে ভালো লাগতো না?
হ্যাঁ, ভালো লাগতো না।
ওকে,
পরে মানে নওশাদের সাথে রিলেশন হওয়ার পর থেকে অভ্যাসটা একদম টোটালি চেঞ্জ।
ওকে,
হ্যাঁ, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওইভাবেই হোক, ও যেভাবে চাচ্ছে। তো এক্সাম দিল, দেওয়ার পরে ওর মনে হয় জুলাইয়ের 11 ওর এক্সাম শেষ হলো 2012-এ। তো এর মাঝখানে একটা ঘটনা ঘটলো, মানে হচ্ছে নওশেদকে আর পল্লবকে,
পল্লবটাকে
ওর ফ্রেন্ড, মানে আমি যার বাসায় যেতাম।
ওকে, হ্যাঁ, তারপর
ও আর হচ্ছে পল্লব দুজন মানে 25-26 এসে ওদের এলাকায় ওদের মানে মেয়েটারে গেল। মানে জানা তানা ভাবে মারে নাই।
ওদের দুজনকে মেরেছে?
হ্যাঁ, এটার পিছনে একটা কারণ ছিল, বাড়ি তৈরি করে না মানে কি বলে
কন্ট্রাক্টর,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এলাকার ছেলে পেলে এরা কি করে যে গান দেখানোর পরে 5 লাখ 2 লাখ চাঁদা খায়।
ওকে,
তো যে এটা দিয়ে, তার নাম আমি জানি না, মানে তার কথা হচ্ছে যে খেতে পারলে অর্ধেক তাকে দিতে হবে, আর না খেতে পারলে যদি পুলিশ ধরে নিয়ে যায় সে আনবে না। তো নওশাদ বলছে যদি এরকম হয় তাহলে ওর গানটাই খায় ফেল। ওদের এলাকার ছোট ভাইকে বলছে কথা, তো খেয়ে বলতে বলছে, তো ওই ছেলে দুইটা মিলে কি করছে, তার গান নাই করে দিছে।
গানটা কি
আর্মস টাইপের কিছু একটা,
বন্দুক?
হ্যাঁ হ্যাঁ।
ওকে,
ছোট
আপনি একটু পরিষ্কার করুন, কারণ হঠাৎ করে কার গান কে খেয়ে ফেলবে আমি ঠিক বুঝতে পারছি না। নওশাদ এবং পল্লব মার খেলো 25 থেকে 30 জনের কাছে, এবং এটার পেছনের কাহিনীটা হলো কোন একটা গান বা বন্দুক খেয়ে ফেলতে বলেছে, এই বন্দুকটা কোথা থেকে আসলো?
এটা তো আমি বলতে পারবো না, মানে ও আমাকে যতটুকু বলছে,
হ্যাঁ,
মানে এলাকার ইয়ে থাকে না প্রভাবশালী লোক যাদের কাছে আর্মস টার্মস থাকে,
জি,
এই কথা হচ্ছে যে যদি কেউ চাঁদা তুলতে পারে সে এটার 50% নিবে, বাট ওদের কেউ ধরে নিয়ে গেলে ওদের এলাকার কাউকে তাহলে সে এটার রিস্ক দিবে না। তো এই জন্য এটা আবার এসে নওশাদ কে বলছে, তো নওশাদ বলছে ঠিক আছে তাহলে তুই আর্মস টাই খেয়ে ফেল।
ওকে,
তো ওরা এই কথা বললো, এই কথা
পল্লব এবং নওশাদ,
হ্যাঁ নওশাদ বললো, আর নওশাদের চালা হচ্ছে পল্লব।
ওকে,
হুজুর হুজুর করা যেটাকে বলে, তো ওরা কি করলো, ওদের বুদ্ধিতে এটা আসতো না যে খাওয়ার ব্যাপারটা, যেহেতু বড় ভাই বলছে
আর্মস খেয়ে ফেলতে বলেছে,
হ্যাঁ
ওকে,
ও কি করলো আর্মস টা খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে, আর যে লোক সেও তো খুব প্রভাবশালী, এই ব্যাপারটা মোটামুটি সবাই মানে জেনে ফেলছে, তার কাছ থেকে আর্মস খাবে এটা তো হতেই পারে না, সে একদম ডিরেক্টলি বলছে হয় আমার আর্মস ফেরত দিবে, তা না হলে এই পল্লব নওশাদকে যেখানে দেখবে সেখানে গুলি করে মারা ফেলবি। তো ওরা আবার একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এরকম একটা বাসার মধ্যে আড্ডা দেয়, 7-8 জন আড্ডা দিচ্ছিল, যেই লোকের আর্মস ইয়ে করছে তো সেই লোক আবার লোক পাঠাইছে 25-26 জন, মানে হয়তো বা ফাঁক পেতে ছিল যে কখন ওরা বের হয় একসাথে থাকে ধরবে ওদের, পরে ওরা 7-8 জন ছিল, এর মধ্যে 4-5 জন চলে গেছে, তো একজন একটু মাইর খাইছে, একটু পা কেটে গেছে, আর 2 জন ছিল নওশাদ আর হচ্ছে পল্লব, দুইটাকে একদম যাচ্ছে করে তাই মাইটেক দিছে, মানে এমন মারধর করছে যে আর্মসের ইয়ে দিয়ে ওর মাথা ফাটায় ফেলছে
নওশাদের,
না না
পল্লবের,
হাতের রক্ত কেটে দিছে, আবার নওশাদের হচ্ছে হাতের রক্ত কেটে দিছে, পিঠে একটা ক্রস চিহ্ন দিয়ে দিছে, হাই কেটে ফেলছে।
ওহো,
তো আমি এটা জানতাম না। 11 তারিখে এই ঘটনা ঘটছে, 11 তারিখে ঢাকা মেডিকেল কলেজ থেকে সেলাই টেলাই করে নিয়ে আসা হয়েছে, ও আমাকে 14 তারিখে কল করছে জুলাইয়ের, যে এরকম এরকম আমি তোমাকে একটা কথা বলবো। আমি হ্যাঁ বলো, তো হচ্ছে তুমি শুনলে কিন্তু কান্নাকাটি করবা না, ও খুব জানতো যে আমি একটু কিছু হলে কান্নাকাটি করতাম।
ওকে,
তো আমি ভাবছি মনে হয় দেশে বাইরে চলে যাবে,
ওকে,
তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে বলো তুমি কান্নাকাটি করবো না আমি না করবো না, তুমি আমার বাসায় আসবা না আসবো না, এরকম এরকম যে আমি তো মানে মার খাইছি, এতগুলো সেলাই পড়ছে, হাতে ব্যান্ডেজ করা, তো আমি শোনার পরে তো মানে একদম কান্নাকাটিতে পুরো অস্থির হয়ে গেছি, পরে বলতে স্যার কান্নাকাটি করো না আমি ঠিক আছে আমি তো বেঁচে আছি আমি তো তোমারই আছি, এরকম টাইপের কথাবার্তা যেটাকে বলে।
ওকে,
তো যেদিন ওর সেলাই কাটা হবে, সেলাই কাটার পরে সেদিনও আমার সাথে দেখা করতে আসে, তো আসতে পরে আমি দেখলাম যে কোথায় কাটলো বা কি, সে দেখার পরে আমি তো খুব কান্নাকাটি করতেছি যে এরকম মানুষ করে নাকি, তো আমাকে বললো এই ঘটনা, আমার তো কোনো দোষ নেই, পরে অনেক চিলাচিলি করলাম, আল্লাহ তুমি এইসব কি বলো, মানে পলিটিক্স করবে এটা আমার ভালো লাগে না, এই টাইপের মানুষ আমি দেখতেই পারি না।
আপনি এতদিনে জানলেন যে সেই ধরনের খারাপ কাজের মধ্যে ইনভলভ?
মানে এলাকার যেহেতু আমি একটা বড় ভাই, আমার কাছে কেউ এসে জিজ্ঞাসা করতেই পারে যে এটা কি করবো ভাই, যদি খুব ভালো রিলেশন থাকে, আর ওর সাথে সবার সাথে নাকি খুব ভালো রিলেশন, আর ও এইসব পলিটিক্স এইসবের মধ্যেও নাই।
তো একজন অস্ত্রধারীর সাথে তার ভালো রিলেশন, আপনি এটাকে কি বলতে যাচ্ছেন? আপনি বলতে চাচ্ছেন যে ছোট ভাই যে কোনো টাইপেরই হতে পারে, সে বড় ভাইয়ের কাছ থেকে সাজেশন নেবে এবং ও বলে দেবে যে অস্ত্রটা খেয়ে ফেলো, এটা কোনো রিলেশনের পর্যায়ে পড়ে না?
মানে আমার কাছে সবসময় মনে হতো যে ও যা বলে তাই রাইট,
ওকে, হ্যাঁ,
আর ও কখনো মিথ্যা বলতেই পারে না, নেভার এভার,
ওকে, ওই জায়গাটাতে আপনি সেভাবেই ফিল করেছেন ওই সময়টাতে?
হ্যাঁ,
ওকে, হ্যাঁ, তারপর
তো পরে ভালো হয়ে গেল, পরে রীতিমতো সে অফিসে যাওয়া শুরু করলো, সবকিছু আবার আগের মতো করে হয়ে গেল, ঘুরতে যাওয়া এই সেই, তো মাঝে মধ্যে কথা হতো রান্না টান্নার ব্যাপার নিয়ে, তোমার তো আমার বাসায় আসলে রান্না টান্না করতে হবে, অনেক জিজ্ঞাসা করতো, হ্যাঁ তুমি কি কি রান্না করতে পারো, হ্যাঁ আমি তো এইগুলো রান্না করতে পারি, পরে আমি বলতাম যে হ্যাঁ আমি তো তোমার মায়ের থেকেও বেশি রান্না করতে পারি, বলে কি আমার আম্মা অনেক ভালো ভালো রান্না করতে পারে এই সেই, অনেক মজাদার এই সেই, তো বললো যে তুমি কি মানে মুরগির মাংসের ভর্তা করতে পারো?
মুরগির মাংসের ভর্তা?
হ্যাঁ, মানে অপ্রস্তুত করার মতো কথাবার্তা, তো আমি বললাম যে এটা তুমি জীবনে শুনিও নাই, তো বললো যে তুমি কি কাঁচা কাঁঠাল যে রান্না করে সেটা করতে পারো? আমি বলছি এইসব মানুষ খায় নাকি? খায়, হ্যাঁ খায়, অনেক টেস্ট এসে, তুমি খাইছো?
কাঁচা কাঁঠাল রান্না অনেকেরই অনেক প্রিয়, এঁচোড় বলে অনেকে। হ্যাঁ, তারপর
পরে আমি তুমি কখনো খাইছো নাকি? বলে কি না, কিন্তু শুনছো অনেক টেস্ট। পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, কাঁচা কাঁঠাল যেহেতু বললো, তো আমরা তিনটা ফ্রেন্ড মিলে রমনাতে গেলাম। যাওয়ার পরে এর মধ্যে একটা পাগল আমার দেখতে 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 সামনে আসে। পরে আমি কি করি, ব্যাগ নেই দেই দৌড়। তো আমার মাথার মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করতো যে আমি কখন ওকে কাঁঠাল রান্না করে খাওয়াবো, কাঁচা কাঁঠাল।
ওকে, যেহেতু সে বলেছে।
হ্যাঁ, যেহেতু সে বলেছে, তো একটা সুযোগ পেলাম রমনাতে যাওয়ার পরে। কাঁঠাল তো অভাব নাই, দেখলাম যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সময় তো লোকজন থাকে না। তো একটা লোক দূর থেকে আমি কাঁঠাল ধরছি, সে আমাকে হাত দিয়ে ইশারা দিতেছে পারা যাবে না। তো আমি কি করলাম, পারলাম, পারার পরে ব্যাগে ঢুকালাম, ঢুকানোর পরে দিছি দৌড়। আর বৃষ্টি যেহেতু সে আর আসবে না।
রমনা থেকে আপনি কাঁঠাল চুরি করলেন আপনার বয়ফ্রেন্ডের জন্য।
হ্যাঁ হ্যাঁ,
ওকে।
পরে পরে বাসায় আসলাম, সেই বৃষ্টিতে ভিজে কষ্ট দিয়ে, হাত টাতের অবস্থা খারাপ ছিল। এখন কিভাবে রান্না করতে হয় এটা তো আমি জানি না। তো আমি কি করলাম, আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে ডাক দিলাম যে ভাবি একটু বলেন কিভাবে কাটতে হয়। তো সে আমাকে বললো এইভাবে এইভাবে রান্না টান্না করলাম শুনে। রান্না টান্না করার পর ওকে কল করছি সন্ধ্যার সময়, তুমি কোথায়? হ্যাঁ আমি তো অফিসে। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ কি কথা বলো। আচ্ছা তুমি আসলে কোনো সমস্যা আছে? বলে কি না, আমার আসলে অনেক জ্বর আসছে, আমি আসতে পারবো না। এসে আমি আইসার সাথে সাথে চলে যাই, কিন্তু তারপরে আসো। পরে আচ্ছা ঠিক আছে। পরে অফিস থেকে আসলো,
আপনাদের বাসায়?
হ্যাঁ বাসের সামনে।
ওকে,
আর
তখন আপনার
একটা,
বাসায় জানে না কেউ।
হ্যাঁ হ্যাঁ, একটা কথা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ও আমার বাসায় 2011 থেকে আসা যাওয়া করতো।
2011 থেকে বাসায় আসা যাওয়া
ওর
করতো,
ম্যাথ টিচার ছিল, মানে ওইভাবে বাসায় ওকে মানে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়।
ম্যাথ টিচার হিসেবে।
হ্যাঁ
আপনার কি শেষ একটা ম্যাথ পড়তে হতো?
হ্যাঁ হ্যাঁ,
কিসের জন্য ম্যাথ পড়তে হতো?
ভার্সিটির অ্যাডমিশনের জন্য।
ওকে, ও সেই ম্যাথ টিচার হিসেবে আপনার বাসাতে আপনি তাকে ইন্ট্রোডিউস করে দিলেন।
হ্যাঁ,
সপ্তাহে কয়দিন পড়াতো?
সপ্তাহে 2 দিন, মানে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে।
ওকে, প্রেমও করা হবে, টাকা পয়সা রোজগারও হবে, মাশাআল্লাহ। তারপর
পরে আস্তে আস্তে আমার বোন ব্যাপারটা বুঝতে পারে, যেহেতু আমরা একসাথে বেড শেয়ার করি,
বেড মানে ও মানে আপনি এবং আপনার বোনের সাথে বেড শেয়ার রাতের বেলা। ওকে, হ্যাঁ,
ফোনে কথা বলি শুনতে পায়। তো ওইভাবে ব্যাপারটা ও জানতে পারে যে ওর সাথে আমার রিলেশন।
আপনার বড় বোন না ছোট বোন?
বড় বোন।
ওকে,
তো আমাদের মধ্যে অনেক মজার ব্যাপারও ছিল এরকম। আমি ওদের এলাকায় পড়াতে যেতাম কাশফিকে, তো দেখা গেছে বৃষ্টি পড়তেছে, আমাকে কল করছে যে কোথায় তুমি? হ্যাঁ আমি তো কাশফিদের বাসায়। আচ্ছা ঠিক আছে, তুমি একটা রিক্সা নাও, সামনের দিকে আগাও, আমি আসি, তোমাকে বাসায় দিয়ে আসি। তো প্রায় বৃষ্টি টিষ্টি পড়লে আমাকে দিয়ে আসতো বাসায়, বা বৃষ্টি পড়লেও যদি অফিসে থাকতো আমি পড়াতে আসছি, ও আমাকে বলতো বৃষ্টি শেষ হবে তারপরে যাবা, বৃষ্টিতে ভিজে ভিজে যাবা না।
ওকে,
মানে মোটামুটি অনেক ভালো সময় ছিল।
সি, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে একটা টেক কেয়ারিং ব্যাপার থাকে, সেটা আপনাদের মধ্যেও ছিল, আমরা বুঝতে পারছি। হ্যাঁ,
আর
এঁচোড়ের প্রসঙ্গে ছিলেন আপনি একটু আগে, সেই এঁচোড়ের প্রসঙ্গে আপনি একটু খুলাসা করেন যে রমনা থেকে কাঁঠাল চুরি করে আপনার বাসাতে গিয়ে আপনি কাঁঠাল রান্না করেছেন।
হ্যাঁ, কাঁঠাল রান্না করলাম, তো আসলো, আসার পরে আমি ওকে বাটিতে করে নিয়ে দিলাম, ও খেলো, খাওয়ার পরে বললো যে অসাধারণ হয়েছে, এই সেই, অনেক
প্রশংসা করেছে।
হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে এইরকম ভাবেই মোটামুটি সবকিছুই
আপনি
চলতো।
নিজে খেয়েছিলেন কাঁঠাল দান্নাটা?
হ্যাঁ, বাসায় সবাই খেয়েছে।
বাসায় সবাই কি বলেছে?
অনেক ভালো হয়েছে।
আপনার কাছে অনেক ভালো লেগেছে?
হ্যাঁ,
আমরা অনুষ্ঠানের শেষে অনির বাসার নাম্বার টাম্বার সবকিছু দিয়ে দিবো, আপনারা সবাই কালকে সকালবেলা গিয়ে কাঁঠাল নিয়ে হাজির হবেন। এবং ও যেটা বলছে যে আসলে কাঁঠাল নাকি ও খুব ভালো রান্না করে, কাঁচা কাঁঠাল। ওকে, তারপর
তারপর হচ্ছে যে হ্যাঁ, ঘুরতে যাওয়ার ব্যাপারগুলো, যেমন মানে আগে দেখা যেত যে আমি যদি ঘুরতে যেতাম ওর সাথে, তো দেখা যেত যে আমার ওয়েট করতে হতো,
হ্যাঁ
মানে ফার্স্ট টাইম।
ওকে,
তো এরপরে দেখা গেছে যে ওর ওয়েট করতে হচ্ছে।
কেয়ারিং ব্যাপারটা আগের তুলনায় এখন বেশি ছিল, তাই
হ্যাঁ
তো?
অনেক বেশি ছিল, সবকিছুই বেশি বেশি ছিল।
যেটা সাধারণত আমরা ধারণা করলাম যে বিরতিতে যাওয়ার আগে যে গল্পটা বোধ হয় নওশাদের পাটটা বোধ হয় ওখানেই চুকে গেল, কিন্তু প্রিয় শ্রোতা আমরা বারবারই বলে থাকি জীবনের গল্পে আসলে আজ করার কোনো অনুমান করার আসলে কোনো সুযোগ থাকে না। দেখুন, আপনি যা চিন্তা করেছিলেন ঠিক তার উল্টোটা হলো, যে এইসব ঘটনার পরে সাধারণত রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়, এবং ব্রেকআপ হয়েও গিয়েছিল, কিন্তু উল্টো ভাবে এটা শুরু হলো ব্রেকআপ হওয়ার পরে, এবং সেটা ছিল অনেক অনেক সুইট এবং লাভলি, কিছু বলতে পারি যে টাইম পাস, বা ঠিক উল্টোটা টার্ন করেছে এবং সেটা অনেক বেশি সুইট এবং লাভলি মোমেন্ট উপহার দিচ্ছে ওদের দুজনকেই। তারপর
দেখা যায় যে মামাতে ঘুরতে গেছি, ও অল টাইম মেসিতে থাকতে পারে, বাট আমি পারি না। তো আমরা গেলাম মেসি বাসে, আমি আসার পরে ঠিক হয়ে গেছি, প্রচুর ঠান্ডা, মাথা ব্যথা, একেবারে অবস্থা খারাপ। ও আমাকে কল করছে, কোথায় তুমি? সেই তো আমি বাসায়। আমি ওকে জিজ্ঞাসা করতেছি তুমি কোথায়, বলে বাসায়। আমি গাড়ি শব্দ পাচ্ছি, তুমি মিথ্যা কেন বলছো? তো আমাকে বললো যে বাসা থেকে বাইর হও, আমি আসছি। মানে আমি অসুস্থ থাকলে সে মানে আমার বলতে হতো না, আমি তোমাকে দেখবো, তুমি একটু আসো,
অটোমেটিক্যালি ও চলে আসতো,
অটোমেটিক্যালি সে হাজির।
ওকে, বুঝতেই পারছেন ঠিক 12টা থেকে 1টার মধ্যে যে নওশাদকে আমরা পাচ্ছি সে নওশাদ একেবারে ভিন্ন নওশাদ। এর পরে নওশাদকে আমরা কিভাবে পাবো আমরা কিন্তু জানি না। তারপর
মানে আমার যদি মনে খারাপ থাকতো যে আমার না ভালো লাগতেছে না, মানে ও বলতে পারতো যে কেন ভালো লাগতেছে না। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করবো, আমি তোমাকে একটা কোশ্চেন করি, ও না এর অ্যান্সার মানে আগে থেকে দিতে পারতো,
মানে আপনাকে সে পুরোপুরি বুঝতো।
হ্যাঁ
ওকে,
খুব ভালোভাবে যাচ্ছিল। তো একটা সময় দেখা গেল যে আমার নর্মাল সার্কেলটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পর আমি এটা ওকে বললাম।
এই রিলেশনশিপের মধ্যে আপনাদের ফিজিক্যাল ব্যাপারটা কন্টিনিউ হতো?
হ্যাঁ
ওকে,
কিন্তু আগে যেমন ও ইনসিস্ট করতো ওই ব্যাপারটা ছিল না,
এখন ইজিলি হচ্ছে দুজনের
হ্যাঁ,
মধ্যে। ওকে হ্যাঁ,
যেহেতু ও আমাকে বিয়ে করবে
হ্যাঁ হ্যাঁ
ব্যাক করছে একবার, তো ওইভাবে আমি ব্যাপারটা ইয়ে করছি যে হ্যাঁ ঠিক আছে আমি ওকে বললাম। পরে আমি বললাম যে তুমি হ্যাঁ ওই সময় তুমি সেম কাহিনী করছো, এখন তুমি সেই কাহিনী করতেছো, তুমি বিয়ের সময় আসলে তোমার সমস্যা কি হয়? হ্যাঁ এসে আমি অনেক ঘাইটারি দিলাম,
হ্যাঁ হ্যাঁ
তুমি যদি বিয়ে না করো আমি তোমার বাসায় যাবো। এখন আমি
ওকে,
ওকে এই কথা বললাম।
তখন আপনি অনার্স কোন ইয়ারে পড়েন?
অনার্স ফার্স্ট ইয়ারে।
তখন আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন? ওকে,
তো আমাকে এই কথাটাই বললো, হ্যাঁ তুমি এই করো আমি ইয়ে করি, এইসব ফালতু কথার কোনো ইয়া নাই।
মানে আপনি বলছেন যে তুমি আগে বিয়ে করো তারপরে এটা করবো,
হ্যাঁ
আরো বলছে যে না তুমি আগে করে ফেলো তারপরে বিয়ে
হ্যাঁ,
করবো।
কারণ আমি তো ফার্স্ট বারের মতো এই রিস্কটা নিবো না।
ওকে
আমি না তুমি করো আমি করছি, আর বেশি বিয়ে করবো আমি তোমার বাসায় যাবো।
হ্যাঁ হ্যাঁ,
মানে ওই সময় আমি পুরা মানে
ক্রেজি হয়ে গিয়েছেন। হ্যাঁ,
আর আমি ওকে বিয়ের কথা বললে বলতো কি ওর বয়স হয়নি, আমি কি আজীব এরকম কথাবার্তা হতো, কারণ আমি ছোট, আমাকে দেখলে কি মনে হয় যে আমার বিয়ের বয়স হয়েছে এই সেই পিচ্ছে একটা মেয়ে সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করে এরকম,
ওকে
মানে বিয়ের কথাটা আসলেই খুবই নীরব হয়ে যেত।
ওকে হ্যাঁ, তারপর
আচ্ছা ঠিক আছে আমাকে একটু 1 সপ্তাহ সময় দাও, ঠিক আছে আমি করব। আমি কিন্তু ফার্স্ট টাইম ওর বাসা দেখার চেষ্টা করি নাই,
জি
যেহেতু আমার সেকেন্ড টাইম এইরকম প্রবলেম হয়েছে, তার মানে হচ্ছে আমি কি আবার এমআর করাবো? এটা তো কোয়াইট ইম্পসিবল যে একটা মেয়ের জন্য। এরপরে হচ্ছে আনম্যারিড, তো ও রাতের বেলা আমার সাথে সাথে কথা হইলো, কথার পরে ও একই কথা বলতেছে তোমাকে বিয়ে করবো এই সে, বাট একটু সময় দরকার। আচ্ছা ঠিক আছে তুমি সময় নিও সমস্যা নাই, আমি আমার বাসায় থাকলাম তুমি তোমার বাসায় থাকলাম, ব্যাপারটা হাইট থাকলো। আমি ওর বাসার সামনে গেলাম, যার পরে আমি সকালবেলা ওকে কল করছি। আর মানে আমার না মানে একটু মানে টেন্স হলে মানে আমি কিছু খেতে পারি না, আর যেহেতু ফার্স্ট টাইম এমআর করানো হয়েছে তো ওই চিন্তায় মানে আমি একদম শেষ যাই যাই একটা অবস্থা।
জি, আমাকে একটু বলবেন আপনি যখন ফার্স্ট টাইম এমআর করাচ্ছিলেন তখন ডাক্তার কি আপনাকে এই জাতীয় কোনো কথা বলেছিল, পরামর্শ দিয়েছিল যে ফার্স্ট বেবি যেটা সেটা এভাবে এমআর করানো ঠিক না, এক্ষেত্রে ভবিষ্যতে বেবি নিতে সমস্যা হতে পারে, কোনো পরামর্শ আপনাকে দেয়নি?
শুধু এইটুকু বলছে যে হ্যাঁ আপনারা শিক্ষিত মানুষ এইরকম করেন ইউজ করতে পারেন না। আমি তো বলছি যে হ্যাঁ আমি ম্যারিড, আমার হাজবেন্ড চাইলেও আমার পক্ষে সম্ভব না, আমি যেহেতু পড়াশোনা কন্টিনিউ করছি
সেটা ঠিক আছে, একটা প্রাতিষ্ঠানিক বা সোশ্যাল জায়গা থেকে সেটা সে আপনাকে জ্ঞান দিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি ব্যাপারটা এরকম আমি যতদূর জানি প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ফার্স্ট বেবি সেটা কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত যাই হোক না কেন, সেটা এরকম অ্যাবোর্ড করাতে গেলে বা অবর্শন করাতে গেলে অনেক সময় আপনারা যারা নর্মাল মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেন বা আপনি ইন্টারনেট ঘেটে দেখতে পারেন সার্চ করতে পারেন, অনেক সময় কিন্তু বড় ধরনের বড় সমস্যা হয়ে যায়, এবং সেক্ষেত্রে আপনি এটা সেকেন্ড টাইম এরকম একটা ফালে পড়েছেন বলা যেতে পারে। তারপর
মানে অবশেষে অনেক চাপাচাপির পরে সে রাজি হলো, হ্যাঁ ঠিক আছে বিয়ে করবে। তো বিয়ে করলো, বিয়ে করলো বলতে হচ্ছে আমাকে বললো যে
হ্যাঁ
তোমার একটা কাজ করবা, তোমার 2 কপি ছবি আর ভোটার আইডি কার্ড এটার ফটোকপিটা আমাকে দিবা। আমি বলছি যে আমার তো ভোটার আইডি কার্ড নাই, তো বললো যে ঠিক আছে তোমার ইন্টারের রেজিস্ট্রেশন কার্ডের কপিটা দিলেই হবে।
ওকে,
তো আমি ওকে দিলাম, দেওয়ার পরে তারপর আমাকে বললো যে ঠিক আছে আমি 2 বছর পরে তোমাকে তুলে নিব, আর যেহেতু আমার বড় বোনের বিয়ে হয়নি তো 2 বছরের মধ্যে অলরেডি ওর এমডি শেষ হয়ে যাবে, ওর বিয়ে দিয়ে দিবে, আমি ওইভাবে রাজি, আর আমি ওর জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি, কিন্তু একটা জিনিস স্যাক্রিফাইস করতে পারবো না সেটা হচ্ছে ও, এটা আমি ওর সাথে আমার আগেরই কথা যে
মানে তোমাকে আমি কোথাও কোনো ভাবে স্যাক্রিফাইস করবো না, কিন্তু তোমার জন্য আমি সবকিছু করতে রাজি,
স্যাক্রিফাইস করবো,
ওকে
বিয়ে করবো, যেহেতু তো আমাকে 4,000 টাকা দিলো, তো বললো যে ঠিক আছে তুমি একটা শাড়ি কিনো এই সেই বিয়েতে মানুষ যা করে আসলে
4,000 টাকাই হচ্ছে বাজেট।
হ্যাঁ হ্যাঁ বাজেট 4,000 টাকাই।
পরে এর আগে কি কখনো গিফট দিত সে আপনাকে?
না না না, সে আমাকে কখনোই কোনো গিফট দেয়নি, বাট ঈদে সালাম করলে, সালাম করতে হতো পায়ে ধরে, সালাম করলে সে আমাকে 500 করে টাকা দিত।
আপনি কি 500 টাকার জন্য সালাম করতে?
অনেকটা সেই রকমই, মানে তো যেহেতু
পাওয়াই যায়,
হ্যাঁ ধরাই যেতে পারে, ও আমার পা ধরে আমি ওটা ধরতে পারবো না, তো এইরকমই
না, ও তো চিপাই পড়লে ধরে গেলে। তারপর
পরে আমি আবার কি করলাম, 21 তারিখে 21 মার্চ আমি আবার আমাদের পাশের গলি একটা ভাবিকে নিয়ে মিরপুর গেলাম, তারপর একটা রেড কালার শাড়ি কিনলাম, তার বোনের বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম, দুপুর বেলা আমাকে কল করলো, কোথায় মানে আজকে আমাদের যেহেতু বিয়ে হবে সে তো আমাকে কল করলো, কোথায় তুমি? আমি বললাম তুমি মিরপুর আসছি, মিরপুর কেন, শাড়ি কিনতে? এতক্ষণ লাগে, তুমি বাসায় আসো না কেন, এই না কেন, সেই না কেন, মানে প্রচুর ধমক এই সেই। তো আসলাম, আসার পরে আমার আবার স্টুডেন্টের এক্সাম ছিল, তো আমি আবার ওর বাসায় গেলাম, ওকে পড়াতেও গেলাম, আসছি বাসায় 3টা বাজে, 3টা বাজে আসার পরে পার্লারে গেলাম, ও আমাকে কল করছে, কোথায় তুমি, আমি তো বাসায়, এই সেই, তুমি কি শুরু করলা এত দেরি, হ্যান ত্যান। তো বললো যে আমরা কিন্তু একটু পরে বের হয়ে যাবো, 5:30 বাজে। তো আমি গোসল করতে ঢুকলাম, আমার আমার গোসল করতে অনেক সময় লাগে, দেখা গেছে গোসল করতে ঢুকছি 5টা বাজে, 6টা বাজে বের হয়েছি, ও এতক্ষণে নিয়ে অনেকগুলো কল দিয়ে রাখছে। গোসল করে বের হয়ে গেছি ড্রেস পরে, আর কিচ্ছু না, শাড়ি পরলে তো এখন অনেক দেরি হয়ে যাবে, আর ওইখান থেকে ওর ফ্রেন্ড কল করতেছে, এই গাজি বসে আছে, তাড়াতাড়ি আসে, এই সেই, এরকম।
আপনার বাসায় তখন কিছু জানে না?
না না, কিচ্ছু জানা না।
ওকে,
ও আমাকে সবসময় আমার বাসার সামনে থেকে পিক করতো রিসা দিয়ে।
জি,
তো আমি উঠলাম রিসাতে, উঠার পরে ও আমার বললো যে এমনিতে একা একা বিয়ে করতেছি, বাবা মাকেও জানে না, এই সেই, এরপরে তুমি দেরি করতেছো, লাইফের টার্নিং পয়েন্ট, মানে প্রচুর জ্ঞান, আমি তো কান্নাকাটি করতেছি, এমনিতেই ভয় পেয়েছি, আল্লাহ কি করতেছি। আমি এর আগে আমি ভাবলাম যে মানে মনের মধ্যে কেমন যেন লাগে, তো আমি আবার কি করলাম, আমার ব্যাগের মধ্যে একটা কাগজ লিখে দিয়ে গেলাম যে ওর বাসার ঠিকানা, ও এই সেই, যদি মায়া টেরা ফেললো।
ওকে, ভয় পাচ্ছিলেন আপনি সেই সময়?
হ্যাঁ, তো আমি আবার কি করলাম, ওইটা রেখে তারপর গেছি ওর সাথে। তো যাওয়ার পরে তো রীতিমতো দেখলাম, কাজে আসলাম, তারপর দেখলাম ওর 3টা ফ্রেন্ড। তো আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কত টাকা কাবিন নিলে তুমি খুশি হও, আমি বলছি তোমার যেটা খুশি তুমি সেটাই দিতে পারো, আমার কোনো প্রবলেম নাই। পরে ও বললো যে না, এটা তো তোমার হক, তুমি বলো। তারপর আমি বললাম যে 10 লাখ, তো বললো যে 10 লাখ দিলে তুমি খুশি, আমি বলছি হ্যাঁ। ও বললো যে কেন, একটু কম করলে হয় না? আমি বলছি না, আর পারলে আরো বেশি করো। পরে ও বললো যে কত করলে খুশি হবে, আমি বলছি 20 লাখ করো, কারণ না থাক 10 লাখ করলেই ঠিক আছে, 20 লাখ টাকা আমি দিতে পারবো না। তো গেলাম, পরে দেখলাম ওর 3টা ফ্রেন্ড আর আমার কেউ নাই। আমাকে বলছে যে তুমি তো কাউকে বলবা না, আমার বাসায় তো কাউকে বলা কোয়াইট ইম্পসিবল, আর তারপর হচ্ছে যে আমার ফ্রেন্ডদেরও বলবা না, তাহলে ব্যাপারটা বাসায় জানাজানি হয়ে যাবে, এইসব বেসব বলা হয়েছে আমাকে। তো বলছি ঠিক আছে, আর যেহেতু আমি ওর জন্য সবকিছু করতে পারি, আমি কিন্তু বলছি এটা আগেই, তো আমি একে একে ডিসিশনটা নিলাম যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করবো। তো গেলাম জি কাবাব ঘরে, তো যাওয়ার পরে দেখলাম যে আমরা বসলাম, পরে কাজী আসছে, আসার পরে সে মানে যেটা হয় সেটা হলো দোয়া টোয়া পড়া, তারপরে সিগনেচার নেয়া, কবুল বলা, এর মেয়ে এই সেই, এগুলো এগুলো বলা, সে সাক্ষীর সিগনেচার নেয়া, সবকিছুই হলো। তারপরে বিয়ে টিয়ে হলো, তারপরে আমরা মানে আসবো, তো যেহেতু রেস্টুরেন্টে গেছি খাওয়া দাওয়া তো করতেই হবে, তো বললো যে কি খাওয়া বলো, আমি বলছি না আমি তো কিছু খাবো না, আমি খাওয়া দাওয়া করেই আসছি। আর আমি যখন সিগনেচার করতেছিলাম না, আমি শুধু আমার নামটুকু লিখতে পারছি, বাট নামের বাকি অংশটুকু লিখতে পারতেছিলাম না, হাত চাপতে ছিল, আমি কি করতেছি একা একা, মানে প্রচুর ভয় পাচ্ছিলাম। এই কাজ করার পরে পরে আমি বললাম না আমি কিছু খাবো না, আমার ভালো লাগতেছে না, চলো। তো ওরা কি করলো, ওদের অর্ডার দিয়ে গেল, বিল দিয়ে গেল, কাজীকে টাকা দিয়ে গেল। তো আমাকে বললো যে কাজী টাকা তো এখন আরো পাবে, তুমি এত টাকা কাবিন করতে গেলা কেন, কম করলে তো 5,000 টাকা আর 7,000 টাকার মধ্যে হয়ে যেত, আর এখন তো 10 লাখের জন্য 12,000 টাকা দেওয়া লাগবে, চার্জ হচ্ছে 3,000 টাকা, আই মিন 15,000 টাকা দেওয়া লাগবে, আর যেহেতু মাসের শেষ আমার কাছে টাকাও নেই, এই কথা বললো আমাকে। তুমি আমাকে আগে বলবা না, আমি কিন্তু জানতাম না যে এত টাকা চার্জ দেওয়া লাগে, ওই কিন্তু বললো আমাকে। তো আমি বিয়ে টিয়ে করলে মানুষ ঘুরতে টুরতে যায় না, যে একটু ঘুরে আসি এই সেই, এরকম কিছু না, ডিরেক্টলি বাসায় আসছি।
বিয়েটা আপনারা করিয়ে ফেললেন তাহলে?
হ্যাঁ। ও রিসার মধ্যে অনেক মজার মজার ঘটনা, রিসা ওঠার পরে চাল্লা আমাদের এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, আমরা লিগেল হয়ে গেলাম, এখন তো আমার দাম কমে গেছে, মানে বিয়ে করলে মানুষের দাম কমে যায়, মানে ও বললো।
ওকে, মানে ছেলেটারই দাম কমে গিয়েছে?
হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে ফেলছি। তো আমি হাসতেছি যে ও এসব কি বলো ফালতু টাইপের কথাবার্তা। তো আসলাম।
আপনি কি ফিল করতেন ওই সময়টা? আপনি তো বিয়ে করে ফেললেন একটা অচেনা অজেনা একটা ছেলেকে, ইনফ্যাক্ট আপনি তার ফ্যামিলি সম্পর্কে ততটা জানেন না। হ্যাঁ, আপনি পাগল ছিলেন আমরা যত জানি, বাট হোয়াট ডু ইউ ফিল, আপনি ওই সময়টাতে কি ফিল করছিলেন বিয়ে করার পরে? তো লিগালি হয়ে গিয়েছে আপনার?
হ্যাঁ, মানে ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমি এতদিন যত অন্যায় করছি এটা আসলে সবকিছু শেষ, এখন তো আমি বিয়ে করে ফেলছি, এখন তো কোনো সমস্যা নাই।
ওকে, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমি বিশ্বাস করি টিনেজ যে সব বন্ধুরা আজকে হ্যালো 8920 শুনছেন, বিশেষ করে হ্যালো 8920 মেয়ে বন্ধু যারা রয়েছেন, তাদের জন্য আজকের এই গল্পটা একটা অসাম একটা শিক্ষা হবে। চলুন আমরা সামনের দিকে এগোতে চাই। তারপর
পরে বাসায় আসলাম, আসার পরে তো ঝগড়াঝাটি, এই সেই।
ঝগড়াঝাটি কেন?
ওই যে আমার যে মানে নরমাল সার্কেলটা বন্ধ হয়ে গেছে।
হ্যাঁ, আপনি তো বেবি তখন কনসিভ করে ফেলেছেন। হ্যাঁ,
পরে ঝগড়া দিতে আচ্ছা দেখি এই সেই দেখি। তারপরে আমি আবার কি করলাম, এই 2-1 দিন পরে টেস্ট করলো, বাট নেগেটিভ আসছে। তো এর মাঝখানে 2-3 দিন পরে আমি ওর কাছ থেকে কাগজপত্র চেলাম, হ্যাঁ বিয়ে করলে কাগজপত্র লাগে, কাগজপত্র দাও না কেন, কাবিন নামা এসব নাকি দরকার হয়, কাবিন নামা যে বলতে হয় এটা আমি জানি না। আমাকে বলছে তোমার যত কাগজপত্র লাগবে তুমি আমার কাছ থেকে নিবা, সেও কাবিন নামা বলে নাই, তিন চার দিন হয়ে গেছে আমি আর চাই নেই।
ওকে,
তারপর যেদিন ও বিয়ে করে আসছে আমি চাই তুমি সত্যি সত্যি বিয়ে করছো, তো বলে কি এদেরকে মিথ্যামিথি করলাম,
কনফিউশন হচ্ছিল আপনার ভিতরে?
হ্যাঁ, আচ্ছা এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তা আমি তো বুঝলাম না, তাহলে তো প্রতিদিন এমন করে অনেকগুলো বিয়ে করা যাবে, এরকম একটা কথা
মানে পান করছিলেন আপনারা আলটিমেটলি? হ্যাঁ, তারপর
তো পরে কি হলো, ও আমাদের বাসার সামনে আসলো, বাসার সামনে আসার পরে ওইদিন ঝগড়াঝাটি হলো, যে মানে সাথে সাথে এমানের কথা সে তুলছে।
ও, এটা করার পরপরই বলছি যে এবার করে ফেলো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আর আপনার ভিতরে তখন না একটু দৃশ্যস্থি করি, হাজবেন্ড তো হয়েই গেছে, রাখলেই কি হয়, এরকম একটা টেন্ডেন্সি?
না না না, রাখার টেন্ডেন্সি কখনোই ছিল না, মানে এরপরে ঝগড়াঝাটি শুরু করে দিছে, তারপরে আমি বলছি যে আই যা তুই সর এখান থেকে, মানে তুই তো মানে আমি ওর সাথে ও আমার সাথে, পরে ও গেল, যাওয়ার পরে আমি আবার ওকে কল করছি যে কই তুমি তুমি আসো আমার ভালো লাগতেছে না এই সেই, পরে ও আসলো, আসার পরে তো মিষ্টি মিষ্টি কথা এই সেই, 21 তারিখ ভালোভাবে গেল, তো 21 তারিখে আমাকে রাতের বেলা কল করলো, তো 22 তারিখে ও আমার সাথে দেখা করতে আসা নাই,
ওকে,
থার্ড টাইম ও আসছে, আর যেহেতু মানে বিয়ে করলে তো মানুষের বাসর ঘর হবেই তাই না, যে এটা তো সম্ভব না, দেখা গেছে আমাদের গেটের সামনে ও আমার হাত ধরে আছে, আমি ওর হাত ধরে আছি, আমি ওর কাঁধে মাথা দিয়ে আছি, ও আমাকে ধরে রাখছে, তো আমি বললাম যে কি দুর্ভাগ্য আমাদের যে বাসর ঘর এখানে করতে হচ্ছে, আর বলতেছে যে না ঠিক হয়ে যাবে সবকিছু,
মানে গেটের সামনে আপনার বাসর ঘর করা শুরু করে দিয়েছে?
হ্যাঁ
গেটের সামনে,
হ্যাঁ গেটের সামনে, যেহেতু বিয়ে করছি আর উপর থেকে মানে লোক কাজ করতেছিল, তারা বললো যে আই কি প্রেম এই সেই, মানে
এইরকম বাসর ঘর বলতে আমরা যেটা বুঝে আসলে সেটা ছিল না, ওটা কাইন্ড অফ লিটল বিট রোম্যান্স, ওকে,
তো আমাকে বললো যে টেনশন নিও না সবকিছু ঠিক হয়ে যাবে, আমি ওকে বললাম যে তোমারও কেউ ছিল না আমারও তো কেউ ছিল না, যেহেতু 2 বছর পরে, ওকে ফাইন আমি 2 বছর থাকি আমার তো প্রবলেম নেই, আমার বোনের যেহেতু বিয়ে হয় নাই, তো বললো ঠিক আছে আর তোমার যা লাগবে তুমি 3 দিন পরে আমার কাছ থেকে নিও, মানে ওই লোকটা টাকা পরিশোধ করে নেই সে,
ওকে,
আর যেহেতু বেতন পাইনি, তারপরে আমরা কি করলাম 23 মার্চ আমার সাথে আবার দেখা করতে আসলো, একই কথা, পরে আমি ওকে বললাম যে বিয়ে তো হলো বাট একটা ঘর হলে বেটার হতো, এতদিন বিয়ের কথা বলছো বিয়ে করছি এখন আবার ঘরও চাও না, বলে তো ঘর চাবো না, হ্যাঁ সবকিছু পাবা বাট আস্তে আস্তে,
ওকে,
তারপর মানে আবার রিলেশনটা মানে বিয়ের পর থেকে একেবারে ফুলফিল হয়ে গেছে, মানে অনেক মিষ্টি মিষ্টি কথা, বউ তুমি খাইছো এই করছো সেই করছো, যেটা কিনা কখনো রিলেশন আগে হ্যাঁ তুমি তো আমার বউ হবা হবা বলতো, আর এখন কিন্তু ডিরেক্টলি সে আমাকে বউ
বলছে,
হ্যাঁ বলছে খাবারের সময় প্রত্যেকটা মুহূর্তে কল করা কোথায় আমি কি করতেছি এই সেই হ্যান ত্যান, মানে
স্পেশালি টেক কেয়ার যেটাকে
বলে, হ্যাঁ হ্যাঁ, ওই ইয়েতে আমি পুরো মানে ভুলে টুলে গেছি সবকিছু, তারপর এরকম হচ্ছে, তো এর আগে মানে বিয়ের কাহিনী সবকিছু জানতো ওর ছোট ভাই, কিন্তু ওর ছোট ভাইয়ের সাথে আমার কথা হতো বাট আমি বলতাম না যে আমি ওর ভাবি,
বিয়ের কাহিনী মানে ওর সম্পর্কে ওর ছোট ভাই সবকিছু জানতো কিন্তু সেই মেয়েটাকে সেটা সে জানতো,
হ্যাঁ ছেলেটাকে সেটাও সে জানতো না,
ওর ছোট ভাইয়ের সাথে কি আপনার আগে থেকে কোনো সম্পর্ক ছিল?
না না, আগে থেকে বলতে হচ্ছে ও বিয়ের কথা আসলেই এড়িয়ে যেত, তো এই ব্যাপারটা আমাকে খুব মানে চিন্তিত করছে, যেহেতু 2011 সালে এরকম একটা কাজ করছে, মানে ফুললি তো আর বিলিভ করা যেতে পারে না যে একবার প্রতারণা করছে সে আরেকবারও করতে পারে, আমার টেন্ডেন্সিটা ছিল এরকম যে না, তো আমি চিন্তা করলাম যে ওর ভাইয়ের সাথে কথা বলি, আসলে প্রবলেমটা কি ওর কাছ থেকে জানি, তো আমি ওর ভাইয়ের সাথে কন্টিনিউ কথা বলা শুরু করে দিলাম, দেখা যেত একসাথে 2 ভাইয়ের সাথে কথা বলতাম 2টা সিম দিয়ে, মানে 2টা সেটে, হ্যাঁ 900 2টার পরে ফোন দিত, আর ও আমাকে 12টা বাজে ফোন করতো, তো 12টা থেকে 2টা পর্যন্ত লং টাইম ওর সাথে কথা বলতাম, পরে আবার ওর সাথে কথা বলতাম,
নওশাদ এটা নিয়ে টু বি অনেস্ট কোনো জেলাস ফিল করতো না,
জানতো না তো আমি ওর ভাইয়ের সাথে কথা বলি,
হু ওর যে বড় ভাইয়ের সাথে পরিচয় আছে সেটা কি ছোট ভাই জানতো?
না না কখনো,
তাহলে ওর সাথে আপনি কি ধরনের কথা বলতেন?
মানে ওর সাথে আমার এমনিতে কথা হতো ফ্রেন্ড, আমি ওকে বললাম
টু বি অনেস্ট 2 ঘন্টা আপনি কি কথা বলতেন?
এমনিতে জাস্ট একটা ছেলে মানুষের সাথে একটা মেয়ে মানুষ কি কথা বলতে পারে,
অনেক কিছুই বলতে পারে, অনেক কিছু, দিস ইজ 2 আওয়ার্স, আমাদের লাইফের স্টোরি বলতে এখানে 2 ঘন্টা সময় লাগে না, আপনি র্যান্ডমলি বলতেন ছেলেটার সাথে কথা,
হ্যাঁ
র্যান্ডমলি যদি 2 ঘন্টা করে বলেন, ওই ছেলেটা তো আপনাকে একটা মেয়ে হিসেবেই জানতো, জানতো না তার বড় ভাইয়ের সাথে কোনো রিলেশন আছে কিনা, আপনিও তাকে একটা ছেলে হিসেবেই জায়গা দিয়েছেন এবং সেটা ওর বড় ভাইও জানতো না, জানতো কি, তাহলে কি বলতেন, ফ্র্যাঙ্কলি কি বলতেন?
অনেক ওপেনলি টাইপের কথাবার্তা বলতাম, মানে ওর সাথে কিছু বলতাম না, মানে আমার হাজবেন্ড হলো আমি কি করবো আমার হাজবেন্ডের সাথে, মানে ওর ভাইয়ের সাথে কি করবো এটা তো বলা যায় না, ওর ভাইয়ের সাথে কি করবো, ওর ওয়াইফের সাথে কি করবে, কোথায় ঘুরতে যাবে বা কি এই সেই বা ফিউচার প্ল্যান এইসব এইসব,
ওকে হ্যাঁ তারপর
পরে মানে এরকম কথাবার্তা হতো, আর নওশাদ সত্যি বললো নাকি মিথ্যা বললো আরেকটা মানে জাস্টিফাই করা যায় হচ্ছে ওর ভাইয়ের মাধ্যমে,
ওকে,
তো আমি যখন জানতে পারলাম মানে ও যা বলছে ওর ফ্যামিলি সম্পর্কে সব বেশি সত্য ছিল, কোথায় থাকে কি এই সেই, কিন্তু মিথ্যা ছিল একটাই, যেটা হচ্ছে কি না ওর এর আগে অনেকগুলো রিলেশন ছিল,
হ্যাঁ হ্যাঁ
কিন্তু আমাকে সেটা বলছে যে ওর কোনো রিলেশন ছিল না। পরে আমি জানতে পারার পরে আমি ওকে বলি এই তোমার সাথে রিলেশন ছিল, সে বলছে কে বলছে তাহলে নিয়ে আসো, আমি যা বলবো আমি তাই শুনবো, যদি কেউ প্রুফ করতে পারে আমার সাথে কারোর সাথে রিলেশন ছিল। পরে আমি ইয়ে করলাম যে ওর ভাইকে আমি চিনি 2 দিন যাবো, তারা আমি ওকে চিনি 3-4 বছর যাবো, মানে আলটিমেটলি আমি তো ওর কথাটাই বেশি প্রিফার করবো, তাই না? কিন্তু ওর ভাইয়ের সাথে আমার কথা হতো, মানে আপডেট দেওয়া হতো যে আমার ফ্রেন্ড এসে, আর ওকে ওর ফ্রেন্ড লাভ গুরু টাইপের কিছু একটা বলতো, মারুফ, মানে কেউ কোনো প্রেম সংক্রান্ত কোনো জটিলতার মধ্যে ভুগতে থাকলেই ওকে বলতো যে আরে দোস্ত,
মানে এতই বেশি প্রেম করেছে সে ব্যক্তিগত,
না না সে কখনো কোনো প্রেমই করে নাই,
আলটিমেটলি লাভ গুরুটা কাকে বলতো,
ওকে বলতো
ওর ছোট ভাইকে,
হ্যাঁ হ্যাঁ
কেন বলতো,
মানে অনেক বেশি বুঝে,
মানে বেশি বেশি
মানুষ তো একটু বেশি বুঝে,
একটু বেশি বুঝে এবং বেশি সমাধান দিতে পারে,
হ্যাঁ
প্রেম জীবনে কখনো করেনি কিন্তু লাভের সমাধান দেয়,
হ্যাঁ
এবং সেজন্য সবাই লাভ গুরু বলে তাকে,
আর খুব ভালো সমাধান দেয়,
খুব ভালো সমাধান দেয় এই জন্য লাভ গুরু বলে,
মানে যেটা কিনা আমিও বুঝি নাই সে কিন্তু ঠিকই বুঝতে পারছে।
ওকে
তো ওর সাথে আমার কথা শুরু হয় হচ্ছে আপনার জানুয়ারি থেকে 2013-র, মোটামুটি অনেক কথা বলা হয়, আর ও জানতো না যে আমার মানে বয়ফ্রেন্ড আছে, আর যেহেতু মার্চের 21 তারিখ পর্যন্ত আমার বয়ফ্রেন্ড, তাই না? পরে আমি ওকে বললাম এরকম এরকম আমার ফ্রেন্ডের অবস্থা, বলে যে ওই ছেলে নিয়ে কখনো বিয়ে করবে না আর ওই ছেলেকে ছাড়বা না, কাকড়ার মতো ধরো, ওই কিন্তু আমাকে কথা বলছে
ওকে
যে যে ছেলে ইয়ে করতে পারে সে কখনোই করবে না।
ওকে
তো আমারও ওই দিক দিয়ে ওর ভাই বলছে এই ব্যাপারটা মাথায় আছে, মানে আমার কথা হচ্ছে যে তোমার বিয়ে করতেই হবে, তো আমি ওকে অনেক প্রেশার টেশার দিই, তো আলটিমেটলি ও বিয়ে করে, মানে ওর ভাই আমাকে বলতেছে যে বিয়েতে কে কে থাকবে, তো আমি বলছি বিয়েতে ওর 3টা ফ্রেন্ড থাকবে, কাজী থাকবে আর ওই মেয়ে কেউই থাকবে না, ভাইয়ের ছেলে কিন্তু চিট করবে, এটা বললো, আমি যাও ফালতু কথা বললো না, মানুষ কি এত খারাপ হয় নাকি? ও পরে বলছে ছোট মানুষ তো কিছু বুঝবা না, পরে বুঝবা সব কিছু, আমাকে বাড়ি কথা বললো, ও কিন্তু জানেই না ওর ভাই, আর ও কিন্তু আমাকে সব বলতেছে,
সব পরামর্শ দিয়ে যাচ্ছে,
হ্যাঁ
ফ্রি পরামর্শ যেটাকে বলে,
মানে ওর কথা আমি ভরসা পাই নাই যেটা সত্যি কথা। তো বিয়ে করার পরে আমি ওকে কল করতাম, বিয়ের কয়েকদিন পরে মানে 1-2 সপ্তাহ পরে আমার যে ইয়েটা প্রবলেমটা সলভ হয়ে যায়।
প্রবলেম বলতে আপনি যে কনসেপ্টটা করেন ওটাকে আপনি আবার এমআর করেন, তাহলে
ইমনিতি হয়ে যায়,
বেবিটা নষ্ট হয়ে যায়,
হ্যাঁ
কিভাবে, মানে এনি কাইন্ড অফ দুর্ঘটনা অথবা অন্য কোনো কিছু নাকি নরমালি?
হ্যাঁ এটা তো ছিলই না,
ছিলই না, বেবিটাই ছিল না, তাহলে মানে ব্যাপারটা কি ছিল, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, আপনি একটু পরিষ্কার করুন, যেটার কারণে আপনি বিয়ে করে ফেললেন সেটা আসলে ছিলই না,
মানে হচ্ছে আমি ভাবছি যে হয়তো বা যেহেতু আমার ইয়ে হচ্ছে
নরমাল যে সাইকেলটা আছে সেটা অফ হয়ে গেছে, এবং সে কারণে আপনি ধারণা করেছেন আপনি কনসিভ করেছেন,
যেটা আমার ফার্স্ট টাইম এরকম হয়েছে, আমি ভাবছি যে হয়তো বা এইটাই, আর এবার হলে তো আমি এটা করবো না, যদিও করি আমি তোমার জন্য এত রিস্ক নিয়ে নিবো এটা তো ঠিক না, তাই না? তুমি কিছু করো তারপরে আমি করি, ব্যাপারটা এরকম ছিল,
হ্যাঁ বিয়ে তো করে ফেললেন, তার মানে এই যে কনসিভের ব্যাপারটা যেটা আসলে কনসিভ ছিল না, কিছুদিন পরে গিয়ে দেখলেন যে ইটস নরমাল, এটা যদি ওই মুহূর্তে না ঘটতো তাহলে কি বিয়ে করতেন?
তাহলে হয়তো বা আমি করতাম বা ও করতো না, বা ও এটার জন্য করছে নাকি তাও তো বুঝতে,
তাও তো বুঝতে পারিনি, কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল,
হ্যাঁ
ওকে, হ্যাঁ তারপর
আমার খুব ভালো লাগতো ওর ভাইটার সাথে কথা বলতেও, যে ওর কাছ থেকে জানা যেত অনেক কিছু, ওর বাসার তোমার ভাই কখন আসছে, ওরা দুই ভাই একসাথে খাওয়া দাওয়া করে, তাহলে জানতে পারতাম যে কি দিয়ে খাইলো, মানে আমার একটা অভ্যাস এই কি দিয়ে খাওয়া দাওয়া করছো রাতের বেলা, যেহেতু সারাদিন তো আর জিজ্ঞাসা করা হয় না কখন আসছো বাসায়, বাসা থেকে বের হয়েছো নাকি অফিস থেকে আসার পরে আড্ডা দিতে গেছো নাকি, এইগুলো আর যদি মিথ্যা বলতো তাহলে কিন্তু মারুফের কাছ থেকে জানতে পারতাম।
ওকে
তো এইভাবেই জিজ্ঞাসা জিজ্ঞাসা করতাম, তো একটা সময় দেখা গেছে যে আমি ওকে বললাম যে এরকম এরকম আমার তো ইয়ে হয়েছে, মানে ও এটা শোনার পরেই পরে বলতেছে যে থ্যাংকস গড, মানে ও এত খুশি হয়ে গেছে, আমি তো বুঝিনি কি ব্যাপার তুমি এত খুশি হয়েছো এই সেই, পরে আমাকে বললো যে তোমার সাথে আমার দেখা করা দরকার এই সেই, আচ্ছা ঠিক আছে আসো, তো আমাদের বাসার সামনে আসে, তো বাসার সামনে আসলে আসার পরে আমাকে বলতেছে যে দেখো তোমার সাথে আমার কিছু কথা ছিল, আমাকে হ্যাঁ বলো, পরে বললো আসলে আমি তো এটা বিয়ে করি নাই, এটা তো বিয়ের মানে নাটক ছিল,
ওই ছেলেটা বলতেছে,
হ্যাঁ
তখন দেখি ওই ছেলেটা কি জেনে গিয়েছে যে আপনার এটা নর্মাল ছিল, মানে আপনার এটা,
হ্যাঁ জেনে গেছে, পরে তো সে আমাকে এটা বললো যে আমি তোমাকে বিয়ে করি নাই।
Now, this is the point, প্রিয় শ্রোতা, একটু আগে যেটা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম,
This track was downloaded from fusionbd.com.
যে আসলে এই কনসিডার ব্যাপারটার কারণেই কি নওশাদ বিয়েটা করলো, যখন দেখলো যে না এটা আসলে নর্মালি হয়ে গিয়েছে, বা এটা যদি কনসিভ হয়েও থাকতো যে অ্যাবর্শনটা ওরা করাতে চেয়েছিল, সেই অ্যাবর্শন করার পর নওশাদ গিয়ে হয়তো এই ধরনের কথা বলতো, ইনফ্যাক্ট সেটা সে বলেছে, সে বলেছে যে আমি তোমাকে বিয়ে করিনি, এটা সাজানো নাটক ছিল, গল্পের মোড়টা কিন্তু অদ্ভুত ভাবে ঘুরে গেল এই জায়গাটাতে, তারপর
পরে ওই কথা বলতে পারে আমি ওর গলার মধ্যে চেপে ধরছি, তুই এরকম নাটক কিভাবে করলি? মানে 2011 সালে যেমন একটা ধাক্কা খাইছি, 2013 দেশে সেম ধাক্কাটা খাইছি। বিয়ে নিয়ে এরকম নাটক হতে পারে, মানে এটা আসলে আমার মানে কল্পনার বাইরে ছিল। তারপর বললো দেখো আমি আসলে অনেক খারাপ। ওই দিন আমাকেও বললো যে আমার সাথে অনেক মেয়েদের সাথে রিলেশন ছিল, সবকিছুই মিথ্যা ছিল। তাহলে কেন তুমি এমন করছো? এমন যদি হতো যে না তুমি দেখতে সুন্দর না, এটা তো এখন না, সুন্দর যদি নাও হয়ে থাকি 2010 থেকে, তাহলে তোমার ব্যাক করা দরকার ছিল না 2011 তে। তো আমি ওকে এই কথা বললাম, বলার পরে আমি বলছি যে যা তুই তোর যেতে যা, আমি আমার বাসে যাবো এসে। তখন বলতেছি যে প্লিজ তুমি কোনো উল্টা পাল্টা কিছু করো না, তুমি আমার সাথেই থাকো, আমি তোমাকে সেটা কখনই যাবো না, আমাকে এই কথা বললো। পরে আমি বাসায় ঢুকলাম।
ততদিন পর্যন্ত আপনি বিয়ের কোনো কাগজপত্র পাননি?
না না, সে তো আমাকে দেয়ই নাই। বিয়ের কাগজপত্র চাইতাম, ও বলতে এই তোমার কি আমাকে দরকার নাকি এভিডেন্স দরকার? আর ওর মধ্যে একটা ভালো গুণ ছিল, ও কোনো কিছু করলে স্বীকার করতো, অস্বীকার করতো না। কিন্তু ভালো গুণটা যে খারাপ গুণ হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। পরে সে আমার বললো যে শোনো মানে তুমি রাগ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, 2015 আমরা আবার বিয়ে করবো, এই করবো, করলেও করছি বিয়ে, না করলেও করবো, সে আমাকে কথা বললো। পরে আমাকে তুই আমার ধরবি না, ও আবার আমার হাত ধরছে, পরে আমি আবার দেয়ালের মধ্যে নিজের মাথা বাড়ি দিছি। রাগ উঠলে কেউ ধরলে আমার খুব খারাপ লাগে, তো ধরছে, পরে আমি আমার মাথার মধ্যে বাড়ি দিছি, তো মাথা টাথা তো ফুলে গেছে পুরা। পরে আমি বলছি যাই জায়গা থেকে, আমি বাসায় ঢুকবো। পরে আমি ওর ভাইকে কল করলাম যে এরকম এরকম মারুফ তুমি কোথায়? তো বললো যে আমি তো বাসায়। ওর সাথে আমার অনেক কথা হতো, যেহেতু আমাকে একদিন বললো টনি তোমাকে একটা কথা বলবো। আমি বলছি হ্যাঁ বলো। আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করে, আমি না তোমার সাথে দেখা করতে চাই। আমি বললাম যে ঠিক আছে দেখতে চাও যেহেতু। আর ওর সাথে আমার দেখা করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি আসলে ওর সাথে কথা বলছি না ওষুধের জন্য। তো ও যেহেতু আমাকে দেখা করার মানে অফারটা করলো, সেহেতু আমি ওই সুযোগটা নিলাম যে হ্যাঁ মারুফ আমি তোর সাথে দেখা করবো কালকে। তো আমি ওর সাথে দেখা করলাম, দেখা করার পরে আমি ওর সব কাহিনী বললাম যে তোমাকে আমি যে ফ্রেন্ডের কাহিনী বলতাম, মানে আমি হচ্ছি ও যে ছেলেটার কথা বললাম ও হচ্ছে তোমার ভাই। ও তো পুরো আকাশ থেকে বলছে ভাইয়া এইসব আমি কিন্তু তোমাকে বিশ্বাস হচ্ছে না, তোমার ভাইয়ের নাম্বারটা বলবো। তো আমি ওর ভাইয়ের নাম্বারটা আবার বললাম। ও বললো যে এখন একটা বুদ্ধি বের করতেই হবে, তাই না? তো ও আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ব্যাপারটা বাসায় জানাই। বাসার জানানো বলতে হচ্ছে যে ওর তিনটা বড় বোন আছে, দুলা ভাইদের জানাই, তারপরে তোমার সাথে আমি ব্যাপারটা নিয়ে কথা বলি। তো ও আমাকে বাসায় পিক করে দিয়ে গেল। মানে ওই দিন সারা চিন্তা করলাম যে আমিও তো আসলে ওকে ভালোবাসি, আর ও যত অন্যায় করছে আমি সবগুলোই মানে পার্ডন করে দিছি যে ঠিক আছে হয়তো আমার কপালে তাই ছিল। মানে আলটিমেটলি আমি আমার ডেস্টিনি দেখেই দোষারোপ করতাম। এরপরে আমি ওর নসে আসতে বললাম যে এরকম এরকম তুমি একটু আসো। তো আমি ওকে বললাম যে এই সেই। তো ও আমাকে বললো কি তুমি আমার সাথে থাকলে কি সুখী হতে পারবা, এই সেই এইসব এসব কথা শোনালো। হ্যাঁ, তো বললো তুমি এক সপ্তাহ আমার সাথে যোগাযোগ করবা না, এক সপ্তাহ পরে যোগাযোগ করবা, আর এক সপ্তাহ পরে আমি ডিসিশন নিবো যে আমি আসলে তোমার সাথে থাকতে পারবো কি পারবো না। হ্যাঁ, নতুন করে সে আবার কাহিনী। তো মানে এক সপ্তাহ আম তো একটা মুহূর্ত আমার যাচ্ছে না এইসব কথা শোনার পরে, আর এইসব ব্যাপার তো কাউকে শেয়ারও করা যাবে না। তো আমি কি করলাম, ওর ভাইকে বললাম দুই দিন পরে। ওর ভাই বললো আচ্ছা ঠিক আছে। তো ওর ভাই ওর ভাইয়ের সাথে কথা বলছে, বলার পরে ওর ভাই বলতেছে ঠিক আছে আমি ব্যাপারটা আপুদের বলি, তারপরে তারা একটা সমাধান বের করবে। হ্যাঁ, আলটিমেটলি সমাধান বলতে হচ্ছে সামাজিক ওয়েতে তুলে নেয়া, তাই না? এই বেশি তো কিছু না, ভাইয়ের কমও কিছু হওয়ার কথা না, কারণ ভাইয়া যে এসব কাজ করছে ও না চাইলেও তো তাই করতে হবে। আমাকে কিন্তু ঠিক তাই বললো যে সে এত অন্যায় করে ফেলছে এই সেই। বললো যে হ্যাঁ বলছি আপুদের। তো আপুরা বলছে যে
ও ফ্যামিলিতে ব্যাপারটা জানাজানি হয়ে গেল, তাই তো?
কিন্তু আসলে জানাজানি হয় নাই।
মানে আলটিমেটলি মারুফ আপনাকে যেটা বলেছে সেটা মিথ্যা ছিল।
হ্যাঁ হ্যাঁ,
সি দিস ইজ অ্যানাদার গ্রেট পয়েন্ট। দেখুন এতদিন ধরে যে ওই আপনি যেটা বলছিলেন কি লাভ গুরু হোয়াট এভার, যে মানে গুরু সে যে ভালোবাসার পরামর্শ দেয় সেখানে অনেক অনেক বেশি নৈতিকতার কথাবার্তা, কিন্তু বাস্তব জীবনে যখন দেখলো সে তার আপন ভাই, তখন কিন্তু সে মেয়েটার পক্ষপাতিত্ব করেনি এবং সে ন্যায্য বিচার যেটা পাওয়ার কথা ছিল সেটার জন্য সে কিন্তু কাজ করেনি, সে তার ভাইয়ের জন্য পক্ষপাতিত্ব করলো। তারপর
তো আমি নসিবকে বললাম যে এখন আমি কি করবো, তুমি কি চাও যে আমি তোমার বিরুদ্ধে মামলা টামলা করি? তো বললো যে না দেখো আমি সব খুব ভয় পাই, হয় তুমি তোমার বাবা মাকে সবকিছু খুলে বলো, আর তা না হলে তুমি আবার বিয়ে করো, আর তা না হলে তুমি আমার কাগজপত্র দাও, যে কোনো একটা করো, 10 দিন সময় দিচ্ছি ঠিক আছে, তুমি 10 দিনের মধ্যে যা করার করবা। তো 10 দিনের মধ্যে কিছু করতে পারলো না। পরে আমি কি করলাম, একটা লয়ারের কাছে গেলাম কথা বলার জন্য, যে আঙ্কেল এই অবস্থা। তো সে আমাকে বললো যে এইভাবে 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 হবে। এমন সময় ওর ছোট ভাই আমাকে কল করছে, কোথায় তুমি? আমি এই তো আমি তো একটু বাইরে এসেছি। ওসে বাইরে কোথায়? মানে বারবার সে আমাকে একই কোশ্চেনটা করছে, আমি অ্যাভয়েড করছি। তারপরেও তো আমি বললাম যে আমি তো আসলে লয়ার আঙ্কেলের কাছে এসেছি ব্যাপারটা ইয়ে করার জন্য। তো আমাকে বললো যে দেখো এইসব করা খুবই খারাপ, এইসব কিছু করো না, দেড় মাস দুই মাস সময় চাচ্ছি, তুমি সময় দাও, আমি দুই মাসের মধ্যে সবকিছু ঠিক করে ফেলবো। আমার ভাই অপরাধ করছে, এর জন্য তো আমরা সবাই মানে সাফার করবো না। চিন্তা ভাবনা করলাম যে দেখি কি করা যায় কি করা যায়। পরে নওশে তো সেম টাইপের কথাটা বলছে, দেখো যে জিনিসটা সহজ ভাবে হবে সেই জিনিসটা তো ঝামেলা করে লাভ নাই, আমি তোমাকে সহজ ভাবেই আমার বাসায় তুলবো এই সেই। তারপরে আমি চাই তুমি কি তার মানে হচ্ছে তুমি কি বিয়ে করছো? হ্যাঁ আমি তো বিয়ে করছি এই সেই এসব এসব বললো, মানে আবার সেই মন গলানো কথাবার্তা। ঠিক আছে তোমার তো এই শেষ একটাই জিনিসই চাচ্ছ যে
মানে যখন ও বিপদে পড়ছে তখন বলছে যে হ্যাঁ বিয়ে করেছি, যখন বিপদ উদ্ধার হয়ে যাচ্ছে তখন বলছে যে বিয়ে করেছি।
হ্যাঁ 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 সেম। তো আমাকে সে বললো হ্যাঁ আমি তো বিয়ে করছি। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমাকে সময় দিলাম তো, ঠিক
আপনিও সেটা ভালোবাসার খাতিরে মুহূর্তে বিশ্বাস করে যাচ্ছেন।
আমি যেহেতু আমি খারাপ ভাবে কিছু চাচ্ছি না, খারাপ ভাবে কিছু চাওয়া মানে হচ্ছে যে প্রত্যেকটা পার্সন শোনা জানা যে এটা করছে এটা করছে, আমি যেখানে যাব সেখানে তো তাই শুনবে যে মেয়েটা এটা করছে ছেলেটা এটা করছে। ও সময় নিল দেড় দুই মাস, তো ওর ভাই এর মাঝখানে পয়লা বৈশাখ ছিল, ওর ভাইয়ের সাথে আমি ঘুরতে গেলাম। ওই মুহূর্তে তো মানে নসের জানতো যে আমার মারুফের সাথে কথাবার্তা হয়, তো হওয়ার পরে তো ও আমার জিজ্ঞাসা করলো নসের যে আসলে মারুফ কি কোনো মেয়ের সাথে প্রেম টেম করে নাকি। আমি তো জানি না বাট আমি যতটুকু জানি যে করে না। পরে আমি মারুফকে জিজ্ঞাসা করলাম, তো মারুফ বললো হ্যাঁ পড়ছি। আমি কার? তো বললো তোমার। আমি তো আমার মানে ফাইজদমি করো হ্যাঁ এই সেই। পরে বলতেছে হ্যাঁ তুমি আমার সাথে এমন কেন করলো, এত ফ্রি ফ্র্যাঙ্কলি কথা বললা, আর তুমি কিনা আমার ভাবি হতে যাচ্ছ, মানে এইরকম টাইপের কথা। আমি কিন্তু ওকে বলছি যে আমি কিন্তু তোমার সাথে জাস্ট ফ্রেন্ডশিপ আদারওয়াইজ আর কিছু না। পরে আমি বললাম যে দেখো আমার নার্সের যে ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া দরকার ছিল, দেখো আমি তোমার সাথে কথা বলছি এর বেশি কিছু না। পরে ও বললো যে ঠিক আছে আমি দেখি ব্যাপারটা কি করা যেতে পারে। দুই তিন দিন পরে আমাকে কল করলো, প্রতিদিনই কল টল করে কথা হয়, কিন্তু দুই তিন দিন পরে সে আমাকে জানালো যে সে তার আপুদের ব্যাপারটা বলছে। রাতের বেলা কল করে বললো যে হ্যাঁ আমি আপুদের ব্যাপারটা বলছি, মানে বড় আপুকে মারুফ ব্যাপারটা বলে।
এবার কি রিয়েলি বলেছিল সে?
না না না,
দুই ভাই মিলে জিনিসগুলো সাজিয়েছে।
দুই ভাই মিলে এরপর থেকে নাটক শুরু করছে।
ওকে,
আমার মারুফের প্রতি খুব বিশ্বাস ছিল, ভাইয়ের চক্করে আসলে যে চাল পুরো ঘুরে যাবে এটা ভাবিনি।
ওকে,
পরে আমি মারুফকে জিজ্ঞাসা করলাম মারুফ এরকম এরকম নরসেদ আমাকে বললো যে তোমার বন্ধুদের সাথে তোমার কথা হয়েছে, আসলে কি কথা হয়েছে? পরে বলে কি হ্যাঁ আসলে এটা নিয়ে কি হয়েছে? বলে কি হ্যাঁ আপুরা ওকে অনেক মারছে এই সে। ও আমাকে বললো যে আপুরা অনেক মারছে আমাকে, জুতা দিয়ে এই সেই হ্যান ত্যান, আমি অনেক খারাপ কাজ করছি, এটা যদি না মার খেতাম তাহলে বুঝতাম না, রিয়েলাইজ করতে পারতাম না তুমি আমার লাইফে কি এই সেই নাটক। তো আমাকে বললো যে দেখো তুমি আমাকে অনেক সময় দিছো, তুমি আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছো, তুমি আমাকে আর 10 দিন সময় দাও।
ওকে,
ঠিক আছে তোমাকে 10 দিন সময় না, তোমাকে আমি 20 দিনই সময় দিলাম। এই কথা বলার পরে
20 দিন সময় মানে আপনি কেন দিলেন? 20 দিন সময় পরে কি করবেন আপনারা?
ও আমাকে উঠাই নিবে।
ওকে,
জুনের 10 তারিখে উঠাই নেওয়ার কথা, 1 তারিখেও আমরা কিন্তু নরসিংদীতে ঘুরতে যাই। ও আমাকে ওই দিনও বলে না যে ওরা বাসা ছাড়তেছে, সারাদিন কিন্তু আমার সাথে ছিল সকাল থেকে রাত পর্যন্ত।
ওকে,
তো ঘুরে পরে ও আমাকে রাতের বেলা কল করলো 10:30 কল করে বললো যে আপুদের বাসায় গেস্ট আসছে, গেস্ট তো আমার সাথে ঘুমাবে, তুমি এক কাজ করো আজকে রাতে কথা হবে না।
ওকে,
তারপরে দিন কল করে সেম কাহিনী যে আপুর বাসায় গেস্ট এখনো যায় নাই। মোটামুটি 7 তারিখ পর্যন্ত এরকম কাহিনী আমি দেখলাম। তো আমার মনের মধ্যে একটা ইয়ে হচ্ছে, আমি ও এতদিন যাবো চিনি আমি ওর বুঝবো না।
ওকে,
তো আমি ভাবলাম যে ঠিক আছে যাই, একটু জাস্টিফাই করা উচিত। তো আমি গেলাম, যাওয়ার পরে শুনতে পারি তোরা বাসা ছেড়ে দেয়।
আচ্ছা, এই জায়গাটিতে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে বাকি গল্পটুকু আমরা শুনবো। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলি আজকে অনি রয়েছে আমাদের সাথে এবং অনি তার জীবনের গল্প বলছে, আপনারা সবাই শুনছেন। আমরা অনির জীবনের গল্পের শেষ পর্যায়টা আসলে কি সেটা আমরা এখন পর্যন্ত জানি না, তবে সেটার আভাস আমরা কিছুটা হলেও পেয়েছি আর সেটা পরিপূর্ণরূপে পরিষ্কার হবে ঠিক সংবাদের পরপরই। ছোট্ট একটা বিরতি, যাবার আগে আপনাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মুহূর্তে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি আরেকটি উপায়ে আমাদের পেজটি খুঁজে বের করতে পারেন, আর জি কিবরিয়া নামে সার্চ করলে দেখবেন যে পেজটিতে এই মুহূর্তে 1,92,000-এরও বেশি মেম্বার রয়েছে। আপনি সেই পেজটি নিশ্চিন্ত মনে লাইক দিলেই বুঝবেন যে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আপনি চাইলে ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ফোন করার নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ছোট্ট একটি সংবাদের বিরতি, এরপরই ফিরছি, সাথেই থাকবেন। সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজি কিবরিয়া টিম, আর প্রিয় শ্রোতা আপনি শুনছেন ABC রেডিও FM 89.2।
ঢাকা সহ ঢাকার বাইরে, দেশ সহ দেশের বাইরে, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুরা সহ, এবং কালকে যারা আমাদেরকে ডাউনলোড করে শুনবেন তাদের সবাইকে আমরা আরো একবার বিশেষভাবে স্বাগত জানাতে চাই। হ্যালো ইট 920-র 58 পর্ব আপনারা শুনছেন এবং হ্যালো ইট 920-র 58 পর্বেই আপনাদের মনের একেবারে আমরা বলতে পারি যে অন্তরের অন্তঃস্থলে যেভাবে জায়গা করে নিয়েছে সেটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। প্রিয় শ্রোতা, আমরা অনেক গল্পে আবারও ফিরব, ফেরার আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, হ্যালো ইট 920 সম্পর্কে যে কোনো মতামত, হ্যালো ইট 920-তে পুরনো অতিথি যারা এসেছিলেন তাদেরকে নিয়ে আপনার কোনো কিছু বলার থাকলে এবং তাদের জীবনের গল্পগুলো আপনি ডাউনলোড করতে চাইলে, যাবতীয় ইন্টারাকশন আপনি যদি করতে চান তাহলে আসতে পারেন আমাদের ফেসবুকে, যে অ্যাড্রেসটি একটু আগেই বলেছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। অনেকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, অনেকে অনেক প্রশ্ন করছেন, কমেন্টস করছেন, আশা করছি সেই প্রশ্ন এবং কমেন্টসগুলোর উত্তর আপনি অনেক কাছ থেকে পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করব শেষে যারা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো আপনাদেরকে পড়ে শোনাতে। আমরা আবারও ফিরছি অনির গল্পে। হ্যাঁ অনির, তারপরে আপনি গিয়ে দেখলেন যে ওখানে আপনার হাজবেন্ড বাসা ছেড়ে ওখান থেকে চলে গিয়েছে,
ওর বোনরা এখনো ছাড়া নেই, মানে ওর সময় ছিল হচ্ছে মে মাসের 20 তারিখ পর্যন্ত, এর মধ্যে কিছু করে নাই। তো আমি নসজ্জ বলছি যে আমি কি করবো, তোমার বাসায় আসবো? বলছে না, তোমার বাসায় আসার দরকার নাই, মারুফ কি তোমাকে ইয়ে করবে নাকি আমি করবো, তুমি ওর কথা কেন শুনবে, তুমি আমার কথা শুনবা, এই সেই। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু 10 দিনের ব্যাপার তো শোনাই যেতে পারে,
আপনি একের পর একটাকে সুযোগ দিয়ে যাচ্ছেন।
হ্যাঁ,
এবং আপনার ফ্যামিলিতে কেউ কিছু জানে না।
হ্যাঁ, আমি সুযোগ দিয়ে যাচ্ছি, প্লাস হচ্ছে আমি তাকে এটাও অ্যালার্ট করে দিচ্ছি যে তুমি যাই করো নাই করো তুমি কিন্তু আমাকে ছাড়তে পারবা না। তো আমি কি করলাম, 8 তারিখে যাওয়ার পরে শুনি যে এর বাসায় নেই, মানে বাসা নেই মানে কই গেছে, হ্যাঁ তো বাসা ছেড়ে চলে গেছে, তারা একেবারে এখান থেকে রামপুরে চলে গেছে,
পুরো এলাকা
দুই ভাই মিলে বাসা খুঁজছে, বাসা খোঁজার পরে শিফট হয়েছে তারা, আর যেটা কিনা তার বাবা মাও জানতো না যে তারা রামপুরা যাচ্ছে।
ওকে, মানে
দুই ভাই বুদ্ধি এখানে। তো ওই দিন আমি ওকে কল করতেছি, ও রিসিভ করতেছে না, তো আমি পরে মেসেজ পাঠাইছি, পরে ও আমার কল রিসিভ করছে যে কি হয়েছে। আমি বলছি আমি তোর বোনের বাসায় আসতেছি, তুই তোর বোনের বাসায় আস,
এবং বোন তো জানতো না কাহিনী
না। আর ওর ভাই দুইটা বলছে কিন্তু যে আমি আপুদের সবকিছু বলছি।
ওকে,
কিন্তু মানে আমি যখন যাই, যাওয়ার পরে আমি বিল দিলাম, তো ওর আপু গেট খুললো, আমি বললাম যে শিবলি আপু, বললো হ্যাঁ, বলছি আপু আমি তো অনি, আপনি নিশ্চয়ই আমার নাম তো শুনছেন, বলছে না তো, কেন আপু আপনাকে মারুফ নসেদ কিছু বলে নাই, বলছে না আমাকে তো কিছু বলে নাই, তো সে আমাকে বললো যে ভিতরে আসো, তো আমি ভিতরে গেলাম, পরে আমি বললাম যে ঘটনা এই সেই হ্যান ত্যান, আপনি আপনার ভাইকে ডাকান, আর তা নাহলে আমি আপনার বাসা থেকে যাবো না, আর তখন বাজে হচ্ছে রাত 10:30।
ওকে,
তো আমি ওকে অনেকবার কল করলাম, তখন আমাকে বললো যে এই তুমি বাসে চলে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। তখন তো আরো রাগ, তার মানে হচ্ছে যে সময়ের পর সময় নিচ্ছে, সে কি বাসা ফেরার
পালা, একের পর এক মিথ্যা কথা বলে।
আমি বলছি আমি এখানে বসে থাকবো, নসে তুমি তাড়াতাড়ি এসো, সে ফোনও রিসিভ করে না, কল দিতেছি তো দিতেছি।
ওকে,
রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে, দুলাভাইও আসছে, আসার পরে দুলাভাই বললো যে মেয়েটা কে, পরে বললো যে দেখো কি বলতেছে, আপু আপনি বলেন না কেন যে কি বলতেছি আমি, পরে
আপনার সাথে কেউ ছিল না সেই সময়, সেই সময়টাতে
না না, আমি রাতের বেলা বাসা থেকে বের হয়ে গেছি
একা একা
একা একা।
ওকে,
এর আগে ওর দুলাভাই আমার সাথে খুব বিহেভ করছে, ব্ল্যাকমেল করতে আসছো এই সেই, মানে বিভিন্ন টাইপের কথাবার্তা বলছে, পরে আবার এই টাইপের সে কথা বলছে, ও থাক তুই বাসা থেকে বাইর হ, মানে আমি ওরে নিয়ে থাকবো, মানে ওর দুলাভাই এই কথা বলছে, মানে হচ্ছে ওর বোনে বের হতে বলছে,
ও মানে ওয়াইফকে বলছে তুই বের হয়ে যা আমি ওটা নিয়ে থাকবো।
হ্যাঁ, এই কথা
আপনাকে ভয় দেখানোর জন্য।
তো আমি তো রীতিমতো এই কথা শুনে পুরো থয়ে গেছি, আল্লাহ এইসব কি বলে সে। আমরা এমন সময় আমার বাসা থেকে অনেক কল দিচ্ছে, টেক্সট পাঠাচ্ছে, পরে একটা শেষ টেক্সট পাঠাইছে যে তুই বাসায় আস, তা নাহলে আম্মা ঠান্ডায় গেল।
বাসা থেকে কে পাঠিয়েছে?
আমার বড় বোন।
ওকে, তারপর
টেক্সট দেখে ভয় পেয়ে গেছি, আল্লাহ আমার আম্মা যদি থানায় যায় তখন তো একেবারে পুরো এলাকা। পরে আমি বললাম যে ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি, বলছে হ্যাঁ বসো, তো তার ওয়াইফকে সে সরাই দিল। পরে সে আমাকে বললো যে আমি তো জানি না যে নওশেদের সাথে তোমার কি হয়েছে না হয়েছে, খুব বেশি কিছু না হলে যে আসতে না এইটুকু বুঝি।
ওকে,
তারপর বললো যে ছেলে মানুষ কনভিন্স করার চেষ্টা করো এই সেই, মানে আমার কথা হচ্ছে আমি বিয়ে করছি এখন কেন কনভিন্স করতে যাব, বিয়ের আগে মানুষ বিয়ে করার জন্য কনভিন্স করে।
ওকে,
তার কথা আমার ভালো লাগে নেই যেটা সত্যি কথা। পরে আমি বাসায় এসে বসছি, বাসায় আসার পরে তো আমার মা আমার বোন মানে নোংরা নোংরা ভাষায় কথা বলা, মানে আমি তখনও বলি নাই যে আমি নওশেদের বোনের বাসায় গেছি, আর ওই সময়ও জানে না যে নওশাদের সাথে আমার রিলেশন বা কিছু একটা।
ওকে ওকে, তারপর
তো 9 তারিখে আমি কি করলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, কলেজের নাম করে বের হয়ে গেলাম, গেলাম মতিঝিল। মতিঝিল যাওয়ার পরে 3 ঘন্টা দাঁড়ায় থেকে ওর অফিসের অ্যাড্রেস কালেক্ট করলাম।
অ্যাড্রেস কালেক্ট করার জন্য তো কিছু ক্লু দরকার হয়, ক্লু গুলো কার কাছ থেকে নিয়েছিলেন?
ওর আইডি কার্ড দেখি, তখন দেখি যে ওর অফিসের নাম।
ওকে ওকে ওকে, তারপর তারপর
তো আমি গেলাম, ও তো মতিঝিলে অফিস করে, বনানীতে না। তো এইভাবেই বনানীর নাম্বারটা পেয়ে গেছি, বনানীর অফিসের অ্যাড্রেসটা, কিন্তু মতিঝিলেরটা পাইনি। আর ও কিনা মতিঝিলে জব করে।
ওকে,
আর ওদের অফিসের অনেকগুলো হচ্ছে ব্রাঞ্চ।
ওকে,
তো গেলাম ওর অফিসে, যাওয়ার পরে বললাম যে নওশাদ আসছে, পরে বললো যে না ও তো এখানে জব করে না, ও 1 তারিখে বাসা চেঞ্জ করছে, 1 তারিখ থেকে বনানীতে বসে। আমি এই কথা শুনে আছি কি, তার মানে হচ্ছে সবকিছু সে প্ল্যান করে করছে, এখন ওকে কোথায় পাওয়া যাবে? তো বলছে না এখন তো ক্যান্টনমেন্টে আছে, আজ শেষ করে বাসায় চলে যাবে, আজকে আর অফিসে যাবে না। তার মানে আমি বাসার থেকে বাইরে এসে ওকে ধরার জন্যই যে এরকম এরকম, আপনি ওকে প্লিজ কল করেন না, আমি যে ওকে ধরি এই সেই। তো
তাকে কি কল করবে না,
মানে হচ্ছে ওর অফিসের কলিগ, মতিঝিলের কলিগ,
ও জেনে গেছে যে আপনি তাকে ধরতে আসতেছেন?
হ্যাঁ, ও সে কল করে দিছে যে এমন এমন অনি আসছে এই সেই। তো
ওর কলিগ কি জানতো যে আপনার সম্পর্কে, যে আপনি ওকে বিয়ে করেছেন বা ধরতে আসতেছে এরকম কিছু?
হ্যাঁ, মানে একদিন আমি ওর অফিসে কল করছি, নওশাদ রিসিভ করে নাই প্রথমে, পরে একটা ভাইয়া ধরছে, পরে বললাম সে নওশাদ তো অফিসে আসছে, বলে কি না, তার মানে আমার কল রিসিভ কেন করতেছে না? পরে বলছে আপনি কি, আমি ওর ওয়াইফ, এইটুকু বলছি। বলার পরে আমি বলছি ও আচ্ছা, ভাইয়া বিয়ে করছে জানতাম না তো। আমি বলছি ওর বাপ মাই জানেন, আপনি কিভাবে জানবেন, বলে আমি লিখে দিছি।
ওকে, কোনো না কোনো ভাবে বুঝতে পেরেছে ব্যাপারটা। তারপর তো আপনি তাকে বললেন যে আপনি তাকে বলেন না যে আমি ধরতে আসতেছি। তারপর
পরে আমি তাকে বললাম যে আপনার বলার দরকার নেই, আমি এখানে যাই, আপনি নাও পেতে পারেন আমি ফোন করে দিই। পরে ও কল করছে যে নওশাদ ভাই এরকম এরকম অনিয়া পড়ছে, আপনি এই করতে, তো বলে কি ফোনটা ওকে দে। আর আমার কাছে ওই সময় সেলফোন ছিল না, আমার সেট হারিয়ে গেছে, সে আমাকে ফোনে ধরে দিল। পরে আমি বললাম যে তুমি থাকো আমি আসতেছি, তো বলে তোমার আসা দরকার নাই, আমি অফিস করার পরে তোমার সাথে দেখা করতে আসবো। পরে ও কি করলো, আসলো না। পরে আমি গেলাম 9 তারিখে লিফটে উঠবো, ওই সময় একটা ভাইয়ার সাথে আমার দেখা, তো আমাকে সে জিজ্ঞাসা করলো আপনি কত তলায় যাবেন, তো আমি 18 তলায় যাবো, কার কাছে আসছেন? আমি আমি তো নওশাদের কাছে আসছি। বলছি নওশাদ ভাইয়া তো মতিঝিলের অফিসে বসে। আমি বলছি না ও এখন 1 তারিখ থেকে এখানেই বসে। তারপরে বললো যে হ্যাঁ এখানেই বসে। তো আমি গেলাম, পরে ওর মানে ওই কলিগ যে সে কল করলো যে নওশাদ ভাই আপনি কোথায়, আপনাকে তো অনি আপু খুঁজতেছে এই সেই। পরে বললো যে ভাইয়া তুমি ওর একটু বসো আমি আসতেছি। পরে ও আসলো, আসার পরে ওর কলিগটা চলে গেল। তো যাওয়ার পরে আমি বললাম যে দেখো আমি তোমার সাথে ঝগড়াঝাটি কিছু করতে আসি নাই, হয় তুমি তোমার বাসায় আমাকে তুলবা, আমি বাসার থেকে ড্রেস ট্রেস নিয়ে বের হয়ে গেছি, ব্যাগের মধ্যে আমার কাপড়, আর তা না হলে তুমি আলাদা বাসা ভাড়া করে নিয়ে আমার সাথে থাকবা, যে কোনো একটা করবা। পরে ও বললো যে চলো খাওয়া দাওয়া করি তারপরে কথা বলবো, আমার প্রচুর ক্ষুধা পাইছে। আমি ঠিক আছে, তো ও কি করলো সিএনজি নিলো, নিয়ে এরপরে আমরা টিএসি তে আসলাম। তো খাওয়া দাওয়া করলো, আমি কিছু খাওয়া দাওয়া করিনি। পরে বললো যে তুমি বাসে চলো, আমি তোমার মাকে বলে আসি যে 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে নিব। ও আমাকে এটা বলে আমার বাসায় নিয়ে আসলো। আমার বাসায় আসার পরে বলে কি আপনার মেয়ে আমার বোনের বাসায় গেছে, আজকে আমার অফিসে গেছে, অনেক বাড়াবাড়ি করতেছে, ওরে কিছু বলেন, আর আমার পক্ষে ওকে অ্যাকসেপ্ট করা সম্ভব না।
বাসায় এসে ডিরেক্টলি কথা বলে?
হ্যাঁ, আমার মা কিছু জানে না, আমার বোনও কিছু জানে না, যেখানে মানে আমার মা একদম থ হয়ে গেছে। আমাকে বলে তুমি অন্য রুমে যাও, এই রুমের গেট লক করে দিছে আমার মা আর বোনের সাথে কথা বলার জন্য। পরে আমরা যখন রুমে আসছি আমি কি বসবো তোমার, বলে এই কথা বলছে। পরে আমি যে দেখি ও নাই, পরে আমি মানে খালি পায়ে আমি দৌড়ে ওর বোনের বাসায় গেছি। আপু আপনাদের বাসায় কি নওশাদ আসছে? বলে কি না ও তো আসে নাই। আমি বলছি আপনার ভাইকে আসতে বলেন, আপনার ভাইয়ের সাথে আমার কথা আছে। তো সে আমাকে বললো যে দেখো ভাই আমার ছেলের পরীক্ষা এই সে, ওরা প্লেসে থাকতে পারবে না এই সেই হ্যান ত্যান, আমি বাসা থেকে উঠবো না, আগে নওশাদ আসবে তারপর আমার কাবির নামা দিবে তারপর আমি উঠবো। মানে আমি
মানে কাবির নামা আপনি নিয়েই ছাড়বেন?
হ্যাঁ, ঘাটতে আমি করে বসেই ছিলাম। পরে আমার আব্বা আম্মুকে খবর পাঠানো হলো, এরা আসলো, আমি আসি নেই, চিল্লা চিল্লি করছি এই সেই। পরে আমার আব্বা আম্মু বলছে যে তুমি বাইরে হও, তোমার সাথে আমার কথা আছে এই সেই, এটা বলে তারা আমাকে বের করছে। বাসায় আসার পরে জায়গা হওয়ার হবে এই সেই। তারা কিন্তু আমাকে বলে আসছে যে হ্যাঁ দেন যে ঠিক আছে তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু বাসায় নেওয়ার পরে পুরাই উল্টা, সে আমার বকাঝকা করতেছে।
কে কে বকাঝকা করছে?
আব্বু আম্মু, বড় বোন। তো আমি চিন্তা করলাম যে যা করছি সব নিজে নিজে করছি, এখনো তো আমি অন্যের জন্য বসে থাকবো না, যা করার আমি নিজেই করবো। তো এরপর আমি বলছি যে আমি মামলা করবো, এরপরের দিন 10 তারিখে, তো আমার বাসা থেকে একদম ডিরেক্টলি বলছে তুমি যদি এসব কিছু করো তাহলে আমাদের সাথে থাকতে পারবো না। নর্সের সাথে আমার অনেকটাই তো অনেক বেশি বেশি ঝগড়া লাগছে, যদিও গার্ডিয়ান লেভেলের ব্যাপারটা যায়নি, যদি এবার গেছে সামনে ও আমাকে যেহেতু একদিন রাগ করছে পরের দিন ঠিকই কল করবে, তো আমাকে যেহেতু ফোন দেয় নাই তো আমি সকালবেলা খুব কান্নাকাটি শুরু করছি 11 তারিখে। পরে বাসার সবাই বাইরে গেছে, আমি দোকানে যাওয়ার পরে রেড কিলার কিনে নিয়ে আসলাম।
কি কিলার? র‍্যাট, র‍্যাট কিলার, মানে ইঁদুর মারার বিষ। ওকে,
একটা না, তারপর দুইটা নিয়ে আসা। তখন কি করলাম, গোসল টোসল করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, হওয়ার পরে আমি খেয়ে ফেলছি দুইটা একসাথে, মানে পাউডার টাইপের ছিল তো, তো মুখে টোকে ভরেছিল।
আপনি এটা কি মামলা করার আগেই আপনি?
হ্যাঁ, মামলা করার আগে
প্রথমে ভাবলেন যে আপনি মামলা করবেন, না সেটা না করে আপনি ভাবলেন যে আপনি মামলা করে কি হবে, মরেই যাই।
হ্যাঁ, কারণ আমার বাসা থেকে দিবে না,
মামলা করতে দিবে না, মামলা করলে তো আপনাকে বের করে দিবে বাসা থেকে, এরকম একটা কিছু। তারপর আপনি র‍্যাট কিলার খেলেন? হ্যাঁ
হ্যাঁ। তারপর খাওয়ার পরে তারপর আমার দাদু দৌড়ায় আসছে যে কি হয়েছে এরকম এরকম, তো দেখলো যে মুখে এসেই, সে বুঝে নেয় আমি কি খাইছি, বাট সে ওই লেবু টেবু এগুলো নিয়ে আসছে, পরে আমি ফেলে ফেলে দিচ্ছি আমি খাইনি। আমার ধারণা আমি আজকে মারাই যাবো, আমার আর দরকার নেই এই লাইফ। আর অনেক টাইপের কথা শুনতে হয়েছে আমার
বাসাতে,
পরে কি করলাম আব্বু আম্মু আসলো, মানে আমার বমি হচ্ছিল, আমি মুখ ধরে রাখি যাতে বমি না করি, হ্যাঁ বের না হয় যাতে মারা দেই, এমন বিশ্রী গন্ধ ছিল যে বের হয়ে গেছে সবকিছু। পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তো আমি আমার লোকটাকে জিজ্ঞাসা করতেছি যে এই দূরের ওষুধ খেলে কি মানুষ মারা যায় না, সে বললো যে হ্যাঁ যায় তো, কই আমি তো মরতেছি না, ফলে যে আপনি এই মেয়েকে নিয়ে এসছেন, এই মেয়ে তো আবার সুইসাইড করার অ্যাটেম্প নিবে, এরপরের বার নিলে জোরো সোরো ভাবেই নিবে। তো সেটা বলার পরে তারপর আমার পুলিশ টেস্টেস হলো, ওয়াশ করানোর জন্য একটা রুমে পাঠানো হলো, আমার হাত পা বাঁধলো, তারপরে ওয়াশ তো যে করছে সে খুব ভালো করেই জানে ওয়াশ কি, আর যে করে নাই সে যাতে কখনোই না করে। আমি ইঁদুরের ওষুধ খাওয়াতে ভয় পাই নাই, কিন্তু মানে যখন আমার হাত পা বাঁধছে আমি তো তখন কান্নাকাটি করতে করতে শেষ, এরপরে আবার গলার মধ্যে পাইপ ঢুকাইছে, এরপরে পানি টানি দিয়ে বের করা, মানে বিশ্রী একটা অবস্থা। ওয়াশ করানোর পরে 11 তারিখে বাসায় আসার পরে তারপরে আমি আবার ওর অফিসে যাই, ওর অফিসে গিয়ে বলি যে ভাইয়া আমার একটু নসিদকে দরকার ছিল, এই সে বললো আপনি কে? তো আমি বললাম যে আমি নসিদের ওয়াইফ, আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি, তো আমাকে সে বললো যে এভিডেন্স ছাড়া আমরা তো কারোর সাথে কথা বলবো না, আর ও তো আমাকে কোনো এভিডেন্স দেয়নি, তাহলে আমি কিভাবে এভিডেন্স দেখাবো? তারপর সে আমাকে বললো যে
অফিসের লোকজন আপনার সাথে এভাবে কথা বলছে?
হ্যাঁ,
অফিসের লোকজন, আমি আমার জানা মতে কারো কোনো এখতিয়ার নেই যে অফিসে যদি কেউ একজন স্ত্রীর পরিচয় দিয়ে বলেন যে আমি তার সাথে কথা বলতে চাই, এটা একদমই আইনি ব্যাপার, সেটা এখতিয়ারের আইনি ব্যাপারের পর্যায়েগুলোতে কাবিন বা অন্যান্য জিনিসের দরকার হয়, কিন্তু অফিসে একজন লোক আরেকজন লোকের সাথে দেখা করবে স্ত্রীর পরিচয় দিয়ে, সেখানে আরেকজন লোক বাধা দেবে, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। যাই হোক, আপনার ক্ষেত্রে এরকম ঘটেছে?
এটাই বস, আমি জাস্ট তাকে এইটুকু বলছি যে আপনি বলেন ওকে আমি কোথায় পাবো, জাস্ট এইটুকু বললে হবে, সে আমাকে তাও বলা নাই।
এবং সেখানে সে নিজেও একজন প্লেয়ার হিসেবে ছিল। ওকে, দ্যাটস ফাইন।
পরে আরেকটা কলিগ বললো যে নশিত ভাইয়া তো সেগুন বাগিচাতে বসে, এখানে বসে না। আরেকজন কলিগ বললো সে তো মতিঝিল বসে, মানে একদম পুরো ঝামেলা বাগা,
একদম প্ল্যান করা প্রত্যেকটা এমপ্লয়ির সাথে। ওকে,
মানে আমি একটা মানুষ, মানে আমি আজকে হসপিটাল থেকে রিলিজ পাইছি, আমার মানে সম্ভব আসলে এইসব এইসব জায়গা দিয়ে খোঁজা?
আপনার ফ্যামিলি থেকে কোনো স্টেপ নিচ্ছিল না? আপনার ফ্যামিলিতে ক্লিয়ার করেছিলেন যে তার সাথে বিয়ে হয়েছে এরকম কিছু?
হ্যাঁ, এটা তো 10
ফ্যামিলি থেকে কোনো স্টেপ নিচ্ছে না?
না, 9 তারিখ কেই তো সবাই জানে।
ফ্যামিলি থেকে আপনাকে কোনো হেল্প করেনি, কোনো স্টেপ নিচ্ছে
না? আমি বলছি যে তুমি এইসব কিছু করলে বাসা থেকে বাইরে হয়ে যাও।
ফ্যামিলি কি চাচ্ছিল?
ফ্যামিলি চাচ্ছিল যা হওয়ার তোমার সাথে হয়েছে তুমি চুপ করে থাকো, তুমি কিছু আমাদের বলো নাই, এখনো কিছু বলা দরকার নেই, মানুষের লাইফে অনেক কিছু ঘটে।
ওহো, ফ্যামিলি একবারে পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে, যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, তারপর
মানে তাদের কথা হচ্ছে একটা যে তোমার জন্য কি আমার আর তিনটা মেয়ে নষ্ট করবো?
হ্যাঁ, আপনার তো আরো তিনটা বোন ছিল, তাদের উপরে একটা প্রভাব পড়বে। তারপর
তো স্থানীয় লোকজনকেও বলা হয়েছে যে ব্যাপারটা 10 তারিখে বলা হয়েছে, তো ওরা বলছে যে ঠিক আছে আমরা ব্যাপারটা দেখবো, তো এরা ব্যাপারটা দেখবো বলে আর মানে ছেলেকে হাজির করে না।
কোন খারকার লোকজন এটা?
মানে গোড়ানের স্থানীয় লোকজন যারা।
কে বলেছে?
মানে আমার আব্বু যে বলছে যে এরকম এরকম ছেলেটাকে দরকার, তো বললো যে এভিডেন্স ছাড়া তো কিছু হবে না,
করার নেই। রাইট,
আমার কথা হচ্ছে ছেলেটাকে একটু হাজির করুক, আমি ওর সাথে কথা বলবো 2 মিনিট, আমার কথা হচ্ছে এখানে এভিডেন্স নিয়ে একটা ছেলে আছে।
ওকে,
আর ছেলে ওই এলাকাতে আসে কমিশনারের বাসায়, এই সে আসার পরে বলে যে আমাকে চিনে না জানা না, এই সে আমি একটু ব্ল্যাকমেল করতেছি, এইসব এসব বলছে তাকে। এগুলো আমি পরে জানতে পারি। আমি গেলাম ওর অফিস, আমি তোকে পেলাম না, না পাওয়ার পরে আমি বাসা ব্যাক করলাম, বাসা ব্যাক করার পরে আমি চিন্তা ভাবনা করলাম না, ওর চিন্তা ভাবনা বাদ, খুঁজে বের করবি। তো কি করলাম, আমি 16 তারিখে হঠাৎ করে টিভি ছাড়লাম, সকালবেলা দেখি যে খেলা হচ্ছে। তো আমি আবার ওর অফিসের একটা ভাইয়াকে কল করলাম, মার্কেটিং ডিপার্টমেন্টে, বললাম যে ভাইয়া আপনাদের টিমের খেলা কবে? তো বললো যে হ্যাঁ আজকে তো খেলা আছে। আমি সত্যি বল কি, হ্যাঁ 12টা থেকে খেলা এই সেই। পরে আমি গেলাম মিরপুর ইনডোর স্টেডিয়ামে।
ওকে,
যাওয়ার পরে তো গ্যালারি থেকে ড্রেসিং রুম দেখা যায়, ও হাত তালি দিতেছে। পরে আমি ড্রেসিং রুমে গেলাম, ড্রেসিং রুমে তো আমাদের ঢুকতে দিবে না। পরে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া দেখেন আমি ওকে সারপ্রাইজ দিতে আসছি, জাস্ট 1 মিনিট, আমি জাস্ট যাবো আর আসবো। একটু ভালো করে বললো যে কেউ কিন্তু শুনে, আমি বলা তো সে আমাকে ঢুকতে দিছি ভিতরে।
ও কি আগে থেকে ক্রিকেট খেলতো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এবং আপনি বিভিন্ন ভাবে কমিউনিকেট করে আপনি বের করেছেন যে ও এই টিমের মধ্যে আছে এবং ওকে এখানে গেলে পাওয়া যাবে।
তারপরে তো ওই ড্রেসিং রুমে গেলাম, যাওয়ার পরে আমি তো টি শার্টের কলার ধরছি, এই তুই আমার লাইফ ফেল করে তুই খেলা দেখতেছিস এই সেই হ্যান ত্যান, পুরো সব মানুষ তাকায় ছিল। পরে বলতেছে ছাড়াও আমি বের হচ্ছি। পরে ও ব্যাগটা কিচ্ছু নেয়নি, তো অনেক চিলাচিলি করছি রাস্তার মধ্যে, কিচ্ছু বলে নি, চুপ করে আছে। পরে কি করলাম, একটা ট্যাক্সি কাপ নিলাম, তোর বাসায় চল, তা না হলে তোর বোনের বাসায় চল, তুই কি করে কথা, আর কোনো ভালো কথাই নেই। আচ্ছা আরেকটু মিসিং হয়ে গেছে, মানে আমি এর আগে থানায় গেছিলাম যে ওর নামে মামলা করার জন্য, যে একটা জিডি টিডি করবো, তো সেই জিডি আমার নেওয়া হয়নি। পরে বললো যে ছেলে কোথায় আছে তুমি সেটা বলবো আমাকে, তারপরে আমরা তোমার সাথে পুলিশ পাঠাই দিব, তারপর তুমি নিয়ে আসবা। তো আমি বললাম যে ও কোথায় আছে এটা জানলে তো আমার আর এখানে আসার দরকার নেই, এটা তো বলা যায় না। তো মনে মনে ভাবলাম ঠিক আছে আমি আমারটাই বাই করি, হেল্প পেলাম না। তারপর ট্যাক্সি কাপে উঠলাম, ট্যাক্সি কাপের মধ্যে তো আমাকে এমন মার, আমাকে মার, আমিও আমি ওর টি শার্ট ধরেছি, ওরা আমাকে থাপ্পাইতেছে থাপ্পাইতেছে।
ট্যাক্সিওয়ালা কি করছিল?
ট্যাক্সিওয়ালা, হ্যাঁ সে গাড়ি চালাচ্ছে, সে এই সব কাহিনী দেখে সে বলে আমি আপনাদের আর নিবো না, আপনারা আমার ভাড়া দিয়ে নাই মাজান, আমার কাছে তো ভাড়া নাই এই মুহূর্তে, আপনি বাসের সামনে পর্যন্ত নিয়ে গেলে আমি আপনাকে ডাবল ভাড়া দিব, সমস্যা নাই। পরে বলতেছে না আপনাদের কাছে যত ভাড়া আছে ততই দেন, আপনাদের নিব না। পরে আমি বললাম এই ভাড়া দে, ওরা আমি বললাম সে বলে আমার কাছে 20 টাকা আছে, টাকা নেই। পরে আমি কি করবো, আমি 100 টাকা ধর দিছি ওই লোকটাকে, যে আমি আপনি আমাকে একটা সিএনজি ঠিক করে দেন, না হলে আপনার এইটা দিব সেটা, কিন্তু সে সিএনজি ঠিক করে দিবে না, সে আমাদেরও নিবে না। গেট খোলার পরে আমি কি করলাম, সিএনজি ওকে ডাক দিলাম, তো সিএনজি উঠলাম, সিএনজি উঠার পরেও মারপিট, তারপর কল করতেছে একে, ওকে কল করতেছে ভাই আমার ওই মেয়ে অফিস থেকে এসে নিয়ে গেছে এই সেই। তো ওর আবার ওই ভাই বলতেছে যে বাইর হওয়ার চেষ্টা কর, তো ও তো বাইর হইতে পারবে না, দরকার হলে আমি মাইক খাবো, আমি তারপর ওরে ছাড়বো না। আমার সেট কোথায়, আমার ব্যাগ কোথায়, আমি কিচ্ছু জানি না, মানে আমার চুল কি অবস্থা আমি কিছু জানি না। পরে একটা সময় ও মানে গাড়ি থেকে একেবারে বের হয়ে গেছিল, পরে আমি আবার ওরে টান দিয়ে ধরে রাখছি যে ভিতরে ঢুক, পরে ও আবার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকার পরে সিএনজিওয়ালা লোকটাকে খুব গাড়ি গালাজ করতেছিল, এই তুই গাড়ি থামা এই সেই, আর লোকজন ধরে না আমার বলে কি আমি নাকি মহিলা ছিনতাইকারী। তো আমাকে জিজ্ঞেস করতেছে আপু কি হয়েছে, আমার কি ভাইয়া ও আমার টিচার ছিল, আমাকে পরে কি বিয়ে করে পালাই গেছে এই সেই, আমি ওর অফিস থেকে ধরে নিয়ে এসছে, এখনো আমার চিনে না, জায়গায় জায়গায় এরকম বলতে হইতেছে, আর আমি তো চিল্লাইতেছি, ও চিল্লাইতেছে ভাইয়া মনে মেরে ফেলবে, আমরা তো মারতেছে, ও গাড়ি ছাড়তেছে মারতেছে, আর গাড়ি যখন অফ করতেছে তখন ও বলতেছে যে মেশিন জায়গা দিয়ে এই সেই চুপচাপ ভাবে যাও। তারপরে কি করলো, অবশ্যই আমাদের সার্জন ধরলো, ধরার পরে বললো যে কি সমস্যা। পরে আমি বললাম যে আঙ্কেল এই যে আমার আইডি কার্ড, ও আমার হাজবেন্ড, মানে ও সার্জন কে সেম কথা বললো, মেশিন জায়গারই আমাকে ধরে নিয়ে আসছে এই সেই। সবুজবাগ, আপনি প্লিজ সবুজবাগে থানাতে নিয়ে যেতে বলেন। তো সিএনজিওয়ালাকে বলছে একদম ডিরেক্টলি সবুজবাগে থামবি, আর ডানে বামে কোথাও থামাবি না। থানায় নিয়ে এসছি, পরে বললাম যে আঙ্কেল এইটাই হচ্ছে সেটা আমি যা ইয়ে করতে আসছি।
ওখানে কি আগে আপনি জিডি করে রেখেছিলেন থানাতে?
মানে বলে রাখছিলাম যে এই মেয়েটা আসছিল, আমরা জিডি নেই নেই, বলছি যে ছেলেটাকে দেখাই দাও আমরা ধরে নিয়ে আসবো।
এটা কি সেই সবুজ বাচ্চাটাই করেছিলেন আপনি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে,
আমাদের বাসার কাছাকাছি।
ওকে,
পরে ওসি আসছে রাতের বেলা, এসআই, আমি তো ঘরে নিয়ে গেছি হচ্ছে বিকেল দিকে। পরে এরা সবাইকে মানে ডাকাইছে ডাকাইছে, এসআই জিজ্ঞাসা করতেছে এই কি হয় আপনার, এই সে আপনাকে ধরে নিয়ে আসছে, এবার আমি একে চিনি না। পরে তা আমি জুতা খুলছি যে তোর জুতা দেবি টা ঠিক করে বল, তুই চিনস না কি চিনস না। বলার পরে সবাইকে ডাকালো, ওর বাবা আসলো রাতের বেলা, না, পরে ওর এলাকার দুইটা ভাই আসলো, বিভিন্ন লোকজন আসলো, তারপরে বললো যে ঠিক আছে এটা তো ইয়ে হয়ে গেছে হ্যান ত্যান, তোমরা যে কোনো একটা কাজ এখন তো করতে হবে। পরে বলতেছে যে হয় তুমি এই মেয়েকে বিয়ে করবা, তা না হলে ও মামলা করবে যে কোনো একটা।
কে মামলা করবে?
আমি
তাহলে তো ছেলের পক্ষ থেকে একটা যুক্তি দাঁড় করানো সম্ভব। তাহলে সেই ছেলেটাকে আপনাকে কেন বিয়ে করতে বলবে?
কেন বিয়ে করতে বলবে? আমার কাছে রেকর্ডিং ছিল, তারপরে ওকে আনার পরে ও বলছে আমাকে চিনে না। আর
ধন্যবাদ কিবরিয়া। অনির কাছ থেকে যে রেকর্ড করা অডিও ক্লিপ গুলো পেয়েছি তার মধ্যে একটি হলো যখন অনি নওশেদকে তাদের বিয়ের কথা বলতো তখনই নওশেদ তা এড়িয়ে যেত।
তার মানে ওই জায়গার প্রত্যেকটা পার্সনই জানতো যে এটা ফেক বিয়ে, খালি আমিই জানতাম না।
ও ফাওয়ালা সামনাসামনি আসলে বললাম।
তুমি কি বললা তোমার কলেজের ফ্রেন্ড ওই দিনটা?
ভাই মাস্ক ওই টপিকটা নিয়ে না কথা না কইলে হলো না।
তুমি এত ভাবে আমারে কেন ধোকা দিলা বলো? আমি তো তোমার সাথে কোনো প্রতারণা করি নাই, মিথ্যা কিছু করি নাই, শুধু একটা জিনিসই তোমার কাছ থেকে চাইছি, যে আমাদের সম্পর্কের একটা নাম।
পড়ো ফার্স্ট ইয়ারে এমনই এত নাম নাম দিয়ে কি করো? হ্যাঁ এইটাই চাই, তুমি একটু বড়।
আমি চাই না, আমি যেন এরকম বেকুবি থাকি আর তুমি যেন আমার সাথে এরকমই করে যেতে পারো।
না এরকম করবো না, শিওর
ভালো হয়ে যাবা।
না ভালো তো হবো না, আপনার লিগে এত খারাপ কাজ করতাম।
নওশেদ নিজেই স্বীকার করেছে তার দোষ। এরপর সে অনিকে বলল,
ভালো একটা ছেলের সাথে সম্পর্ক করো, জীবনটা অনেক সুন্দর।
তুমি কি আমার জন্য কিছু রাখছো?
এটা মানে কি শেষ? যাওয়ার কি মানে কি জীবন শেষ?
হ্যাঁ জীবন শেষ।
সুখী হবো না আমার সঙ্গে?
আমার না সুখ দরকার না, আমার না শুধু তোমারই দরকার।
তাও তো পারবো না, কোনো নাই পাবো না।
তোমাকেও পাবো না?
না।
কেন?
পাবা না বললাম।
কেন পাবো না? এতদিন তাহলে কি করছো?
মিথ্যা কথা বলছি।
নওশেদ অনিকে মিথ্যে বলেছে, সে এও বলেছে এই বিয়ের ভিত্তি নাই, যা ধরা পড়ে তাদের এই কথোপকথনে।
তুমি কিন্তু কবুল বলে বিয়ে করছো, ঠিক আছে?
আমি জানি না, তুমি জানো এটা, তুমি বেশি জানো বুঝলে।
আমি বেশি জানি কিভাবে? তুমি কবুল বলে বিয়ে করো নাই?
না।
তুমি কবুল বলো নাই?
না।
তুমি মিথ্যাবাদী, তুমি রেজিস্ট্রি খাতাতে সিগনেচার করো নাই?
উফ আল্লাহ, জিরোর কোন এক্সিস্টেন্স নাই সেটা নিয়ে কথা বলি।
এক্সিস্টেন্স মানে কি?
অস্তিত্ব, যেটা ঠিক ছিলই না সেটা কিভাবে কি হবে?
কি ঠিক ছিল কি ঠিক ছিল না এটা তোমার কাছে আমি জানতে চাইনি। তুমি কবুল বলছো কিনা আমি এটা জানতে চাচ্ছি, বলছো?
এভাবেই কাজের দোহাই দিয়ে নওশেদ অনিকে এগিয়ে যায়। কিন্তু একসময় নওশেদের কাছ থেকে জানা যায় এই বিয়ে সে কেন করেছিল।
সত্য কথাই পেয়ে ছিল।
আচ্ছা
শোনো, পরের দিন আমার করাই যাবে, ওটা না হইলে তুমি আমার করাবো না, বাধ্য হয়ে আমি করছি।
তুমি তিনটা যান নষ্ট করছো, একটা না, যে মানুষ সেই রকম কাজ জীবনও করতে পারে না।
আমি তো জানো আর দিলে লোকে আসে।
অনির কারণে নওশেদ কিছুটা অপমানিত হয়েছে।
যদি এরকম হয় আমার না ফোকাস বাবার, আমি তোমার নিয়ে এই চিন্তা করলে ভুল করবো।
আমি তোমাকে সহজ করার জন্য বলছি, তোমার নাক কাটানোর জন্য বলি নাই। তোমারে কি বলবো আমি?
কি বলবো আর, কিছু বলার রাখছো আর।
তুমি যদি আমারে ভালো থাকতে না দাও, আমি তোমার ভালো থাকতে দিব
না, কখনই না।
তুমি আমার সাথে প্রত্যেকটা কাজ করছো কি বলো?
যদি এরকম হয়
একবার তো বলছি, তোমার না পেলে তোমারও কারো সারা জীবনের জন্য পাইতে দিব না, শোনো নাই।
নওশেদ অনিকে চাই না, কিন্তু অনি তাকে ছাড়বে না। এই অসমাপ্ত কথাবার্তার বাকি অংশ জানতে আবারও চলে যাচ্ছে কিবরিয়া ও অনির কাছে। কিবরিয়া,
আমরা রেকর্ডিংটা শুনলাম, ঠিক আছে, হ্যাঁ তারপর?
তারা বললো যে যেকোনো একটা করো, ও একটাই বললো যে না আমি বিয়ে করতে পারবো না, বিয়ে ছাড়া যেকোনো সমাধান।
ছেলে বলতেছে?
হ্যাঁ ছেলেই কথা বললো।
ওকে,
ওর বাবা এই বললো যে আচ্ছা ঠিক আছে আমরা বাসায় চিন্তা ভাবনা করি, কালকে ব্যাপারটা নিয়ে আবার বসা যাবে। তো এরপরের দিন আসছে, ছেলে তো বিয়ে করবে না, আর আমার কথা হচ্ছে আমি আমার হাজবেন্ডের ভাত খাবো, তা না হলে ও জেলের ভাত খাবে।
ওকে বাসায় চলে গিয়েছিল তারপরে থানা থেকে?
না না, লকাবে,
ওকে থানাতে লকাবে রেখে দিয়েছে। আপনি?
আমি বাসায়।
ওকে, তারপর?
পরে আমি বাসায় চলে গেছি রাতের বেলা, আর যেহেতু কোনো ডিসিশনে আসা যায়নি, বলছে পরের দিন বসবে। তো পরের দিন বিকালবেলা থানা থেকে লোক গেল আমাকে বাসা থেকে নিয়ে আসার জন্য।
ওকে,
আমি আসলাম, আর মানে আমাদের এলাকায় পুরো ছড়াই পড়ছে যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে।
ওকে,
মানে এই ব্যাপারগুলো তো বুঝেন কেমন হতে পারে। পরে গেলাম, পরে আমি বললাম যে এরকম এরকম, আর আমার বাসা থেকে অনেক মারধর করা হয়েছে যে মামলা টামলা এইসব কিছুর মধ্যে যাওয়া দরকার নাই, সবাই যা বলে তাই শুনো। সবাই বলতেছে যে মামলা করা দরকার নাই, ছেলে তোমাকে বিয়ে করবে না, এছাড়া তুমি কিভাবে সমাধান চাও? এছাড়া কি আপনার কাছে মনে হয় যে কোনো সমাধান আছে?
আমার কাছে, আমি আসলে সমাধান দিয়ে কিছুই চাই না, আমি শুধু শুনতে চাই আপনার কাছ থেকে।
আমি তো দেখিনি এছাড়া কোনো সমাধান আছে। এরপরের দিন কথাবার্তা হলো সমাধান নিয়ে, দুই দিন সময় দিছে আমাদের যে এখানকার মানে ওসি সাহেব।
ওকে,
মানে ওরা কোনো ডিসিশনে আসতে পারেনি, মানে টোটালি ডিসিশন হচ্ছে ওদের কাছে যে ওরা কি করবে।
ওকে,
তো ও বললো যে না আমি বিয়ে করতে পারবো না, ওরে বিয়ে করে কি আমি আমার লাইফ সেল করবো নাকি, এই করবো নাকি সেই করবো নাকি, হ্যান ত্যান এইসব এসব বললো। এইসব তো চিন্তা করার কথা ছিল ওরা অনেক আগে, আজকের দিনে এসে তো চিন্তা করার দরকার ছিল না। এসব বলার পরে আমি তারপর বললাম যে ঠিক আছে, আমি আমার রাইট চাচ্ছি, আমি আর কিছু চাচ্ছি না, সংসার করবো না করবো এটা তো পরের হিসাব, আগে আমি আমার কাবিন নামা দেখছি, তারপর তোর সাথে আমার কথা হবে, এর আগে কোনো কথা নাই। তারপরে আমাদের বলে যে ঠিক আছে, আমরা তো হয়তো ওদের ধরে বেঁধে সংসার করে দিতে পারি, বাট সংসার ঠিক দেখিনি এটা তো হচ্ছে বড় কথা, যে ওদের এক্সট্রা ভাবে কথা বলতে দাও। তা আমাদের আধা ঘন্টা কথা বলতে দেওয়া হলো, তো ও কিছু বলা নেই, ওর হাতে হ্যান্ডকাফ, আমি বসা সামনে, আমার সামনে বসা। পরে আমি বললাম যে তুই আমাকে মানে এখন চিনতেছিস না, তাই না? আর ইয়ার সময় ঠিকই চিনছিস, আমার বাসার সামনে ভাবিদের বাসায় মানে তোর ফ্রেন্ডের বাসায় তখন খুব ভালোভাবে চিনছিস। ও কোনো কথা বলে নেই, হাসতেছে, তাই সেই হাসিটা এখনো যায় নাই, মানে একদম শুরু থেকে যে হাসিটা। ও আমাকে বললো যার সাথে সারা জীবন থাকবা তাকে তুই তুই করে বলো, তুমি আমার সাথে থাকতে যাও, আর আমাকে গালি গালাজ করো, তুমি তোমার কি করবে? হ্যাঁ, তারপর আবার পুলিশ এসে বসে সাথে। আমি বলছি হ্যাঁ বলো কি করবা তুমি এখন, তুমি তো এটাই চাও বিয়ে করতে? আচ্ছা ঠিক আছে বিয়ে করবো, আমার এই কথা বললো। পরে আমি বললাম ঠিক আছে তুমি বিয়ে করবা, এটা তো কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে যে তুমি যেসব অকারেন্স গুলো করছো এগুলো তোমার বলতে হবে। ও বললো কি যে না তোমার তো বিয়ে করলে হয়, জানো তো এগুলো বলেই ফেলছি, এগুলো আর বলা দরকার নেই, আমাকে এই কথা বললো। আমার কি তুমি যদি এগুলো বলো তার মানে হচ্ছে আমি তোমার জন্য সারা জীবন ভালো থাকবো, আর যদি না বলো তাহলে আমি ভালো থাকবো না কিন্তু। পরে ও বললো কি যে আচ্ছা ঠিক আছে, মানে আমাকে বলে নিয়ে আসলো ওইগুলো সব বলবে আর হচ্ছে বিয়ে করবে। ওই রুম থেকে আসার পরে বলতেছে গিয়ে যে না আমি তো বিয়ে করবো না। আমি তুমি না একটু আগে বললো যে বিয়ে করবা, পরে আমি বললাম যে এটাও কি রেকর্ডিং করা দরকার ছিল? তো সবাই তখন বললো যে ও কি সত্যি বললো? বলে কি হ্যাঁ ও সত্যি বলছে, যে ও যেটা বলছে আমি যেটা বলছি সেটা সত্যি।
ওকে,
বাট ও আমাকে একটা বলে নিয়ে আসছে, আয়েশা বললো আরেকটা। পরে এটা নিয়ে দুই দিন গেল, এদিক সেদিক হলো। পরে আমি 18 তারিখে আমাকে যখন পুলিশ ধরে নিয়ে আসলো, আমার বাসা থেকে কিছু করতে দিবে না, পরে আমি ডিসিশন নিলাম যে না আমি আসলে মামলাই করবো। তো মামলা দেওয়া হলো ওর নামে।
কত সালের কত তারিখে মামলা দিলেন?
18 তারিখে
2013 সালের।
হ্যাঁ, 2013 সালের জুনের 18 তারিখে।
জুনের 18 তারিখে, মানে এই মাত্র কিছুদিন আগের ঘটনা এটা। এখন হচ্ছে সে আসামি উইদাউট এনি প্রুফ। সে কিভাবে আসামি হয়? প্রুফ ইন সেন্স আপনার রেকর্ডিং বা এসব এসব কথাবার্তা। এখন আলটিমেটলি রেজাল্ট কি, সে কি চাচ্ছে?
সে কি চাচ্ছে, মানে আমি তো একদিন থানায় ছিলাম 18 তারিখে, যেহেতু আমি থানায় গেছি, আমি যেহেতু আমাকে মেডিকেল টেস্টের জন্য বা মেডিকেল চেকআপ যেটাই হোক,
যে আপনি অ্যাবর্ট করেছেন কিনা বা আপনার সাথে শারীরিক সম্পর্ক আদৌ হয়েছিল, সেগুলো এগুলো প্রুফ তো অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, ইটস ন্যাচারাল। ওকে, তারপর
হচ্ছে আমাকে 18 তারিখে মানে আমি মামলা করি, মামলা করার পরে আমি থানায় থাকি, জানি যে আমার বাসায় গেলে আমাকে ওই মামলা করতে দিবে না, তো আমি ওইখানেই থাকি। থাকার পরে আমার মা আমাকে অনেক মারধর করে, আমার বাবাও এসে মারধর করে, আমি আর উঠি না এখান থেকে, আমি এখানে বসে তো বসছি।
থানাতে আপনি মামলা করেই যাবেন?
হ্যাঁ করেই যাবো।
আপনার ফ্যামিলি চাচ্ছিল না যে আপনি মামলা করেন?
হ্যাঁ, কিছুই চাচ্ছিল না, তুমি একা একা সব ঘটেছো, তুমি একা একা চুপ করে বসে থাকো, কাউরে কিছু বলো।
এবং আপনি থানাতে একা বসে থেকে মামলা করেছেন, ওর ফ্যামিলি কি চাচ্ছিল?
ছেলে বিয়ে করবে, 2 লাখ টাকা কাবিন করবে, করার পরে সাথে সাথে সে ডিভোর্স দিয়ে দিবে।
2 লাখ টাকা কাবিন করে সঙ্গে সঙ্গে সে ডিভোর্স দিয়ে দিবে এবং এই 2 লাখ টাকা আপনাকে দিয়ে দিবে?
হ্যাঁ, মানে ফার্স্ট টাইম মিউচুয়ালের ব্যাপারটা আসছে হচ্ছে 5 লাখ টাকা যে প্রথম দিন, পরের দিন আসছে হচ্ছে হ্যাঁ ঠিক আছে বিয়ে করবে 2 লাখ টাকার কাবিনে, আবার সাথে সাথে ডিভোর্স দিয়ে দিবে।
ওকে,
এটা আসলে কোন নাইনে পড়ে আমি আসলে জানি না।
তো আপনি আপনার চাওয়াটা কি এখন?
আমার চাওয়াটা হচ্ছে কি, ও যা করার সবকিছু করেই ফেলছে, তাই না? তো হচ্ছে আমি আসলে চাচ্ছি যে ওর তো আসলে 9-1 ধারার মামলা দেওয়া হয়েছে, তো ওই ধারাতে যে শাস্তিটা মানে মানুষ পায় ওই শাস্তিটাই যাতে ও পায়।
কি শাস্তি এটার?
এটার কি শাস্তি সেটা তো আমি জানি না, কিন্তু 9-1 যে শাস্তিটা আছে সেটাই ও পাক।
আপনি কি নারী নির্যাতন
কেসে মামলা করেছেন? শিশু ও নারী নির্যাতন।
ওকে, ও যদি আপনাকে এখন স্ত্রীর মর্যাদা দিয়ে বিয়ে করে, সবকিছু ভুলে ঢুলে মাফ চায়, মাফ চেয়ে যদি যদি বলে যে না চলো লেটস মেক আ গুড ফ্যামিলি, আপনি কি বিশ্বাস করে সেটা শুরু করবেন?
না, কখনোই না। এদের মতো ছেলেদের শাস্তি পাওয়া উচিত।
এই যে পুরো ঘটনাটা আপনি বললেন, হ্যাঁ, এখানে একটা জায়গা আপনার প্রশংসা করার মতো, সেটা আমি পরে বলছি, আর পুরো জায়গার মধ্যে আপনি কি আপনার নিজের কোনো ভুল খুঁজে পান একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এই যে জীবনে?
হ্যাঁ, অবশ্যই ভুল খুঁজে পাই, যে ও আমাকে যা বলতো আমি তাই অন্ধের মতো বিশ্বাস করতাম।
শুধু ওর প্রসঙ্গে কেন আসবে, আপনি যে ধরনের সম্পর্ক গিয়েছেন ফোনে, ফোনে একটা ছেলের সাথে আপনি সম্পর্ক করছেন, সেটা যে কোনো ধরনের সম্পর্কই হোক না কেন, আপনার কাছে মনে হয় না যে এই ফোনের ব্যাপারটাও আপনার কাছে একটা চরম ভুল?
হ্যাঁ, সেই রকম তো আসলে ভুল না হলে তো আর এত বড় ভুল হতো না, তাই না? ভুল তো ডেফিনেটলি কিছু না কিছু।
আপনি তো বলেছেন যে রাতের পর রাত ফোনে আপনি ছেলেদের সাথে গল্প করতেন বা হোয়াট এভার ইট ইজ, আপনি গল্প করতেন, গল্প করতে ভালোবাসতেন, আপনার মতো অনেক মেয়েরাই করে এটা বা অনেক ছেলেরাও এটা করে। এখান থেকে ভুলের জন্ম হওয়াটা অস্বাভাবিক তো কোনো কিছু না, কারণ একটা মানুষকে আমরা চিনছি না জানছি না, শুধুমাত্র ভোকাল শুনে, শুধুমাত্র কথাবার্তা বলে তার প্রতি যথেষ্ট রকমের একটা এফেকশন বা একটা ভালোবাসার রূপ নিচ্ছে খুব দ্রুত। এই ব্যাপারটা কি আপনি ভুল মনে করেন আপনার জায়গা থেকে, আপনি যেটা মনে করেন? আমার সেটা স্বীকার করতে
আসলে প্রেম ভালোবাসা তো বিশ্বাস দিয়ে হয়, তাই না? ভুল বা ঠিক সেটা তো পরের ব্যাপার, আগে তো বিশ্বাস থাকতে হবে, আর যেটা কিনা ওর প্রতি আমার অনেক বেশি ছিল।
কিন্তু আমার কথা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাটা, একটা হচ্ছে যে ফোনে একটা ছেলেকে আপনি বিশ্বাস করছেন, সেটা যতটা অথেন্টিক হতে পারে, এই অথেন্টিক হওয়ার ব্যাপারটা কি আসলে মানে মনে হয় না যে এটা এক ধরনের অনেক বড় একটা ভার্চুয়াল জগৎ, এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ফোনের ব্যাপারটাতে? আপনার কি এখনো মনে হয় সেটা?
না, আমার আসলে এরকম কিছু মনে হয় না।
আপনার কাছে মনে হয় না যে ফোনের ব্যাপারটা আসলে ভুল হতে পারে বা এরকম কোনো কিছু?
না, আমি তো কিছু মিথ্যা বলি নাই, তাহলে আমার কেন ভুল মনে হবে? যা করার তো ও করছে না, আমি ওর কাছে ফ্রি ছিলাম, ফ্র্যাঙ্ক ছিলাম একেবারে।
আমি আমি জগৎটা বোঝানোর চেষ্টা করি, আপনার জায়গা থেকে আপনি ওকে আছেন কোনো সমস্যা নাই, আমি বোঝার চেষ্টা করেন, মেসেজ কিন্তু দুইটা এখানে। আমি আপনাকে যেটা ক্লিয়ারলি বলতে চাচ্ছি, প্রথম কথা হচ্ছে যে ফোনের জায়গাটাতে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি কিনা। একটা মানুষকে আপনি চিনলেন, পাশাপাশি থাকে সে আপনার, সেই মানুষটাকে আপনি ছোটবেলা থেকে বড় হতে দেখছেন, তার সে আপনার চোখের সামনে বড় হচ্ছে, সেই মানুষের সাথে একটা ইন্টিমেসি তৈরি হওয়াটা, সেটা যেমন একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে ফোন, ফোনের জায়গাটা, ও পারে কে আছে না আছে, কি বলছে না বলছে, সেখানের তার ব্যাপারটা বিশ্বাস করাটা কি আপনার কাছে মনে হয় না যে ফোনের ব্যাপারটা বেশি ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি?
হয়তো হতে পারে।
আপনি এখনো বিশ্বাস করেন যে ফোনে একজন ভালো মানুষ পাওয়া সম্ভব?
এখন তো আর কারো চিন্তা করি না যে কিছু পাওয়া সম্ভব বা কিছু পাওয়া সম্ভব না।
ওকে ফাইন, আমি আরো একটা এক্সাম্পল দিতে চাই আপনাকে, ধরেন আপনারই ছোট বোন কিংবা আপনারই বড় বোন, সে রাতের পর রাত ফোনে কারোর সাথে ভাবে কথা বলছে, আড্ডা দিচ্ছে, আপনি তাকে সহজভাবে নিতে পারবেন এখন?
না।
দ্যাট ওয়াজ মাই পয়েন্ট বেসিক্যালি, যে এই যে ফোনের রাতের পর রাত কথা বলছে, মজা করছে, সেখান থেকে একটা ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, আমি আসলে এটা বলতে চাচ্ছিলাম, সেটা আপনি বিশ্বাস করেন কিনা?
হ্যাঁ, অবশ্যই।
ওকে ফাইন, কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট, যে আপনার এই গল্পের মধ্যে একটা ক্রেজিয়েস্ট পার্ট আছে, ক্রেজিয়েস্ট পার্টটা হচ্ছে আমাদের সমাজে মেয়েরা এরকম ভাবে নির্যাতিত হলে বা ভুলের শিকার হলে পরিবারের চাপে হোক, নিজের সম্মানের কথা বিবেচনা করে হোক, এ ব্যাপারগুলোকে চেপে যায়, কিন্তু ও শেষ পর্যন্ত এটা চাপেনি এবং এখন পর্যন্ত ও লড়ে যাচ্ছে। ওর মামলার কাগজপত্রগুলো আমরা দেখেছি এবং ওর যে জবানবন্দি বা আত্মহত্যা করার চেষ্টা, ডাক্তারির কাগজপত্র, মামলার কাগজপত্র সবগুলো আমরা চেক করেছি। প্রিয় শ্রোতা, এই জায়গাটা আমার কাছে খুব বেশি প্রশংসার মনে হয়েছে, আইনের সাহায্য সে নিয়েছে এবং শেষ পর্যন্ত সে লড়ে যাবে। আপনি চান ওর বিচার হোক?
হ্যাঁ, ডেফিনেটলি।
এটার জন্য আপনার যা করার প্রয়োজন আইনি ভাবে?
হ্যাঁ, আমি সবকিছু করব।
এটার জন্য তোমার ফ্যামিলি থেকে বের করে দেয় আপনাকে?
বের হয়ে যাব, আমাকে তো আমার ফ্যামিলি থেকে বের করেই দিছে, আমার আম্মু আমার আব্বু ডিরেক্টলি বলছে যে এই মেয়ে আমার না, এরকম মেয়ে আমি ইয়ে করি নাই, এই সেই থানার মধ্যে সবার সামনে মারধর করছে, তারপর আমি আমার জায়গায় অটুট ছিলাম।
এই যে আপনি যে আপনার জীবনের কথা বললেন, এখানে যে আপনার যে ভুলগুলো, সেই ভুলগুলোর জন্য আপনার কি বলার আছে?
আমার দুই তিনটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে ভুল অ্যাকচুয়ালি যাই হোক না কেন, এটা আসলে প্যারেন্টসকে জানানো উচিত, সবাই ফেলে দিলেও বাবা মা কখনোই ফেলবে না, যে ভুলটা কিনা আমি করছি, ফ্রেন্ডদের বলা, যারা কিনা আমার কোনো সলিউশন দিতে পারে নাই, আমার সেটা নিয়ে এখন পর্যন্ত আমাকে এটা টানতে হচ্ছে। আর যেটা কিনা আমি আমার যদি প্যারেন্টসকে বলতাম তাহলে আমার আজকে অবস্থা হতো না। আর সুযোগ অনেক মানুষই করে দিবে, বাট সময় অনুযায়ী তাদের পাওয়া যাবে না। যেমন আমার ফ্রেন্ড বা ওদের ফ্রেন্ড আমাদের বিভিন্ন ভাবে সুযোগ করে দিছে, যখন উইটনেস এর ব্যাপারটা আসছে তখন কিন্তু তারা এখানে ছিল না।
এক্স্যাক্টলি, লাস্ট কোশ্চেন আপনার জন্য, হ্যালো 8920 তে আপনি কেন আসলেন?
আমি আসলে যাচ্ছিলাম যে এটা আসলে মিডিয়া যদি এটার মধ্যে ইনভলভ হয়, যে আসলে এটা কিন্তু সবাই শুনে মোটামুটি, যে ওইভাবে ওইটাকে যদি মানে প্রোটেস্ট করা যেতে পারে।
মিডিয়া ইনভলভ ইন আ সেন্স হোয়াট, মানে মিডিয়া কিভাবে আপনাকে হেল্প করবে এখানে?
মানে এটা আসলে সবাই শুনে মোটামুটি, আমি যতগুলো ইয়েতে শুনলাম।
আমি
যেভাবে ভুল করে গেছি, এই ভুলগুলো যাতে মানুষ না করে, ফ্রেন্ড চুজের ক্ষেত্রে বা বয়ফ্রেন্ড চুজের ক্ষেত্রে বা এইসব রিলেশন করার ক্ষেত্রে, এটাই।
সেকেন্ড পয়েন্ট আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট, যে ও যেটা বললো ওর জীবন দিয়ে, আপনার বয়স তো কত বছর চলছে এখন? 20 বছরের একটা মেয়ে তার জীবনের যে ভুলগুলো, আমরা বিশ্বাস করি এখানে 18, 16, 17 বছরের অনেক মেয়ে বন্ধুই আজকে আমাদের হেলপ 920 শুনেছেন, ও কয়েকটা ভুলের কথা বলেছে। একটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, যারা আমাকে এই ভুল কাজগুলোকে উৎসাহ দিয়েছে। দুই নম্বর হচ্ছে ওর হ্যাবিট, রাতের বেলা ঘন্টার পর ঘন্টা ছেলেদের সাথে ফোনে কথা বলা এবং একই সাথে সে বিলিভ করেছে। তিন নম্বর ছিল যে ও প্যারেন্টাল গাইডেন্সের যে ব্যাপারটা, সেই প্যারেন্টাল গাইডেন্স ওর থাকা পর্যায়েও ও কিন্তু সেগুলো সেভাবে নেয়নি, এবং এই ভুলগুলো যাতে কেউ না করে এবং এই ভুলগুলো করলে তার পরিণতি কি হতে পারে সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়ে গেছে। আমরা অনির জন্য অনেক শুভকামনা করব, যে অনির সামনের যে জীবন সেই সামনের জীবনটা অনেক বেশি সুন্দর হবে, এবং অনি নিজের জীবন থেকে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো থেকে অনি বের হয়ে আসবে। এবং অনিকে আমরা একই সাথে সাধুবাদ জানাতে চাই, এই অর্থে যে মামলাটি এখন চলছে সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে সেই মামলাটির যে সঠিক বিচার সেটার জন্য আমরা বিচার বিভাগের বিচারের অপেক্ষায় থাকলাম। সেখানে যিনি ন্যায় বিচার পাওয়ার, সে নওশাদ পাক আর অনি পাক যেটাই পাক না কেন, যার ন্যায় বিচার আসলে পাওয়া উচিত সেই যেন ন্যায় বিচারটা পায়। তবে ওর যেটা দাবি সেটা হলো যে ওর প্রতি অন্যায় হয়েছে, এবং অন্যায়টার জন্যে নারী বড় কথা না, একজন মানুষ হিসেবে সমাজে শত প্রতিকূলতা থাকার পরেও আমি সেই অন্যায়ের বিচার চাইতে থানার দ্বারস্থ হয়েছি এবং আমি সেটা শেষ পর্যন্ত চাই। এই জায়গাটুকুকে আমরা স্বাগত জানাতে চাই হ্যালো 8920 থেকে। আপনারা শেষে কিছু বলার আছে আমাদের লিসনারদের? প্রিয় শ্রোতা, শেষ হলো অনির জীবনের গল্প, তবে জীবন এখানে শেষ হবে না, জীবন সামনের দিকে যাবে। এবং আমরা বলেছিলাম আমাদের প্রমোতে যে একটি অসমাপ্ত জীবনের গল্প, কোনো জীবনই আসলে থেমে থাকে না। এবং আমরা দেখেছি এখানে যারা জীবনের গল্প বলতে আসেন, তারা যদি আজ থেকে 10 বছর পরে আমাদের কাছে আসেন তাহলে জীবনের রংটা হয়তো অন্যরকম হবে। আমরা অনির জন্য প্রার্থনা করতে পারি, অনি যেভাবে এগোচ্ছে সেটা যেন সঠিকভাবে এগোনো হয়, এবং একই সাথে আমরা জানি না অনি যাকে বন্ধ করেছে তার কিছু বলার আছে কিনা, বা ন্যায় বিচারের প্রশ্নে আমরা আসলে কোন ন্যায় বিচারটি পাবো। যেটাই হোক না কেন, সেটা যেন ন্যায় বিচার হয়। আমরা এই গল্পটা এখানে শেষ করছি, তবে হ্যালো 8920 শেষ হচ্ছে না, একটু পরে আমরা আবারও ফিরবো। আপনারা চাইলে অনির সাথে সরাসরি কনভারসেশন করতে পারেন, আসতে পারেন আমাদের ফেসবুকে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
কিছু দিন ছিল তোমার, কিছু আমার, তুমি ধরো মিছি তার বন্ধু আমি করেছি, একসাথে চলতে কথা বলতে, কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক তুমি বোঝনি। অবসান জীবনে কেন এসেছিল সাজাতে এখানে সব করেছ তুমি আবার তুমি তুমি যে দেখো আমাকে গহনে যদি চিন্তা করতে বন্ধু তুমি হতে তুমি আমি পড়া চাই মেনে নিয়ে তুমি চলি যদি চিন্তা করতে বন্ধু তুমি হতে তুমি আমি পড়া চাই মেনে নিয়ে
হ্যালো 8920
প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার 1:45 হচ্ছে সময়। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আজকে কিপ্রিয়ার টিম শাকিল, সাফরিন, লোবান এবং খালিদ। অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, চলুন কিছু কমেন্টস পড়া যাক। অনেক জন্য আবু কাউসার লিখেছে, আপু আপনার পথ চলাটা সুন্দর হোক, ভালো থাকবেন, ভুলগুলোকে মনে না রাখাটাই ভালো। মোহাম্মদ মাহবুবুর রহমান সবুজ লিখেছে, ভালোবাসা মানুষকে সব ভুলেই দায়ী বা কিছু একটা, এটা আমাদের দোষ না, বয়সের দোষ, বয়সের কখনো দোষ দেওয়া যায় না, এটা একদমই চরম ভুল কথা। তাহের রাজ লিখেছেন, ভালোবাসা মানে হলো বিশ্বাস, আর এই ভালোবাসা কি কোনো বিশ্বাস ছিল? আশরাফুল ইসলাম লিখেছে যে মানুষের ভুল থেকে শেখা উচিত। আবদুল্লাহ সাকিব লিখেছে, বুঝছি ঘটনাটা সত্যি, এটাও জীবনে ঘটেছে, এটাও বুঝতেছি, কিন্তু এরকম তো হাজার হাজার ঘটনা তো আমাদের সমাজে ঘটছে, কেন যে বিয়ের আগে শারীরিক সম্পর্কে যায় আর এত সমস্যা? আশরাফুল ইসলাম লিখেছে, অনি আপু তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমরা কেঁদে ফেলি। রংধনু কায়সার লিখেছে, জীবনটা কখন কোথায় গিয়ে থমকে যায় তা বলতে পারাটা আসলে জীবনের গল্পে বেশ কঠিন, কেন জানি গল্পগুলো বাস্তব জীবনের চেয়েও নাটককে হার মানায়। ওকে, আরিফুল ইসলাম লিখেছে, আমি তো ভাবতেই পারি না মানুষ এত খারাপ হয় কেমন করে। আবদুল্লাহ আল মামুন লিখেছে, কি প্রিয়া ভাই এই আপুর ফুল ছবিটা দেন না প্লিজ, তাকে দেখার আমার অনেক শখ। আবদুল্লাহ আল মামুন, আপনার এই শখের কাছে যদি সত্যি সত্যিই আমরা ওর পুরো ছবিটা দিয়ে দিই, তাহলে ওর বাকি জীবনটাতে যে একটা ম্যাসাকার হয়ে যাবে এটা কি আপনি বোঝেন? আজকে ফেসবুকে এবং এত যাবত যারা হ্যালো 8920 পর্ব শুনছেন, তাদের সবার প্রতি আমি সবিনয় অনুরোধ করে একটা কথা বলতে চাই। আপনারা কেন এটা চিন্তা করেন না যে আপনাদের ইচ্ছার জন্য হোক বা যে কোনো কারণেই হোক, মনের ইচ্ছার কারণেই হোক, ছবিটা যে আপনারা দেখতে চান সেই ছবি দেখাটা কতটা র্যাশনাল? আমরা স্টুডিও এনভায়রনমেন্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের স্টুডিওতে এভাবে কথোপকথন চলছে, কিন্তু এই ছবিটা দেখানোর পরে এই মেয়েটি, যে মেয়েটি ছদ্মনামে আছে, গল্পটা বলেছে, তার জীবনে কত ধরনের প্রবলেম হতে পারে, সোশ্যাল প্রবলেম, সেটা কি একটু একবার চিন্তা করে দেখেছেন? আমরা কিন্তু হ্যালো 8920 তে গল্পটা প্রচার করি আসল মেসেজটা দেবার জন্য, এবং সেই মেসেজটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমাদের হ্যালো 8920 সার্থক। এখানে এসে যদি কারো কোনো বিপদ হয় বা কেউ কোনো সমস্যায় পড়ে বা তাকে নিয়ে জাস্টিফিকেশনে যাওয়াটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আচ্ছা, রিয়াজ আহমেদ লিখেছে যে নওশাদের দোষ বেশি থেকে বেশি ঠিক আছে, কিন্তু অনিয়াপুরও দোষ আছে। নিজু মাক্তার লিখেছে, জানি না অনিয়াপুর বাকি জীবনটা কি অপেক্ষা করছে, বাট এটুকু বলতে পারি অনিয়াপুর জীবনের গল্পের সাথে অনেকের জীবনের গল্পই মিলে যাবে। প্রার্থনা করি অনিয়াপু বাকি জীবন যেন অনেক 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 বেশি সুন্দর হয় এবং উজ্জ্বল হয়, এরকম কথাবার্তা লিখেছেন। এরকম অনেক অনেক কমেন্টস ফেসবুকে আমরা পেয়েছি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। মনে করিয়ে দিতে চাই, গত সপ্তাহে এসেছিল আমাদের এখানে মুন্না, ক্যান্সারের পেশেন্ট। মুন্নাকে আমরা অনেক আগে নিয়ে আসতে পারতাম, কিন্তু মুন্নার শারীরিক অবস্থার কারণে আমরা আনতে পারিনি। বেশ কয়েক সপ্তাহ আমাদের পেছাতে হয়েছে, আমরা ঠিক জানি না আর কয়েক সপ্তাহ পরে মুন্না দুনিয়াতে থাকবে কি থাকবে না। হ্যালো ইট 920 তে মুন্নার জীবনের গল্প প্রচার হওয়ার পরে আমরা অনেক বেশি আশা করেছিলাম যে এখান থেকে কিছুটা হলেও সাহায্য আমরা ঠিক মতো করতে পারবো, কিন্তু অত্যন্ত আশার বিষয় হচ্ছে, নিরাশার বিষয় হচ্ছে যে আমরা সেই সাহায্যটুকু করতে পারিনি। আমরা মুন্নার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং কথা বলার পরে মুন্না এখন কেমন আছে, মুন্নাকে নিয়ে কি ফিডব্যাক গুলো কি ছিল আমরা একটু শুনবো। শোনার পরে আমরা মুন্নার ফোন নাম্বারটি মুন্নার পারমিশন নিয়ে অন এয়ারে প্রকাশ করছি এবং আপনি চাইলে মুন্নার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং যদি মুন্নাকে সাহায্য করতে চান তাহলে মুন্না যদি আপনার সাহায্য নেয় মুন্নার সাথে সরাসরি যোগাযোগ করে আপনি সেটা করতে পারবেন। তার আগে চলুন মুন্নাকে নিয়ে কে কি বলেছে আমরা একটু শুনে আসি।
হ্যালো 8920 হ্যালো,
আমি আনোয়ার চিটাংটে বলছি। আমি মুন্নাকে সহযোগিতা করতে চাই, ফেসবুকের ইয়া নাই, আমি আসলে মুন্নাকে কিভাবে সহযোগিতা করবো এটা ওই নাম্বারটা একটু চাচ্ছি। আমাকে কোনো মোবাইল নাম্বার যদি দেওয়া হতো তাহলে আমি উপকৃত।
আমি সোয়া বলছি, আমার নাম্বার হচ্ছে 0। আমি মুন্না ভাইয়ের গল্পটা শুনছি, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, মুন্না ভাইয়া যেটা বলছে যে কারো ব্যাংক ব্যালেন্স না করে কেউ যেন বিয়ে করে না, এটা অবভিয়াসলি, বাট মুন্না ভাইয়াকে আমি হেল্প করতে চাই, বেশ ছোট বোন হিসেবে আমার যতটুক পসিবল, ইভেন আমার ভার্সিটিতে আমি আমার ফ্রেন্ডদেরকেও আমি বলবো, আমার কাজিন, আমার যত সবাই আছে আমি সবাইকে বলবো মুন্না ভাইকে হেল্প করার জন্য, সবকিছু আমি দেখবো, তো আমাকে যেন এই সুযোগটা দেওয়া হয়।
আমি হাতিগোল মুন্না ভাই গল্পটা শুনলাম, শুনে যে ক্যান্সার হয়ে গেছে এটা কি ওনার দোষ নাকি তার কপালে এটুকু আসলো? মুন্না ভাই যে ভোটা তার বাকি জল চলে গেছে এটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। মুন্না ভাই যে জায়গায় আসছে কালকে আপনি ওই জায়গায় আসছেন থাকতে পারছেন, কি মুন্না ভাইকে আপনি চলে যেতে যাইতে মা, আমরা তারা কিছু সাহায্য করতে চাই, তাহলে ফেসবুক চালাইতে পারি না, এই জন্য যদি এমনি কোনো নাম্বারে টাকা পাঠানো যায় তো কিছু তাহলে আমরা সেইভাবে পাঠাইতাম।
আমার নাম মোহাম্মদ ইশা, আমার সেল নাম্বার হচ্ছে 01। যে মুন্নার জীবন কাহিনীটা পরিবেশন করেছিলেন মুন্নারে আমি একটু হেল্প করতে চাই, এই জন্য আমি ওর কিভাবে যোগাযোগ করতে পারি সেই জন্য আমি আপনাদের কাছে সাহায্য করতে চাচ্ছি।
আমি এসএম জীবন বলছিলাম ব্রাহ্মণবাজার থেকে। মুন্না ভাইয়ের জীবনের গল্পটা শুনে যতটা আনন্দ পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি, যে স্ত্রী স্বামীর দুঃসময়ে তাকে অবহেলা করে, একটি নিষ্পাপ শিশুকে বাবার অধিকার থেকে বঞ্চিত করে, নিজের সুখের জন্য স্বামীর কাছ থেকে জুদা হয়ে যেতে চায় এমন স্ত্রী যেন কোনো পুরুষের জীবনে না আসে। মুন্না ভাইকে আল্লাহ সুস্থ করুক, তার স্ত্রীকে হেদায়েত করুক।
জয়া বিচম্পুর থেকে আমি বলতেছি যে আমি মুন্না ভাইয়ের গল্পটা বুধবার রাত্রে শুনছি। মুন্না ভাইয়ের প্রতি আমার খুব আফসোস যে এরকম সময় মুন্না ভাইকে মুন্না ভাইয়ের ভয়েস ছেড়ে চলে গেছে, তার জন্য মুন্না ভাইকে আমি বলতেছি যে ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না, লাখ লাখ মানুষের দোয়া আপনার উপরে আছে, নিশ্চয়ই আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না, আপনি ভালো থাকবেন, আমরা এই কামনাই করি।
আমি মোহাম্মদ কামাল হোসেন বলতেছিলাম উত্তরা থেকে। মুন্না ভাই আসছিল, ওনার গল্পটা শোনার পরে আমি আসলে সারা রাত ঘুমাতে পারিনি, ওনাকে বিকাশ নাম্বার আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি, সবার উদ্দেশ্যে একটাই বলা আমার যে ওনার পাশে যাতে সবাই দাঁড়ায়।
হ্যালো, আমি লাবণী বলছি ঢাকার আজিমপুর থেকে। মুন্না ভাইয়ের সম্পর্কে আমার কিছু বলার নেই, বাট তার ওয়াইফ সীমু আপুকে আমার কিছু বলার আছে। সীমু আপু, আপনি তো মুন্না ভাইয়ের ওয়াইফ, সুখের সময়টাতে আপনি যদি মুন্না ভাইয়ের অর্ধেক ভাগ নিতে পারেন তবে দুঃখের সময়টাতে কেন পারবেন না? আজ আপনি যদি মুন্না ভাইকে ডিভোর্স দেন তাহলে সেলফিশের মতো কাজ করবেন। মুন্না ভাইকে ছাড়াও আপনার হয়তো আত্মীয় স্বজন বা বাবা মা ভাই বোন আছে, কিন্তু আপনাকে ছাড়াতে মুন্না ভাইয়ের কেউ নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি গত 3 বছর যাবৎ মুন্না ভাইয়াকে ও তার বড় ভাইয়াকে নিয়ে আপনি অনেক কষ্ট করে আসছেন, মুন্না ভাই তো আর এই সিচুয়েশন আপনাকে ইচ্ছে করে দেয়নি, সুব্যবহার এবং সঠিক যত্নের থেকে বড় মেডিসিন আর কোনো ডাক্তারই দিতে পারবে না।
আমি নিগার বলছি শিমুলাপুর উদ্দেশ্যে। তুমি ভালোবেসে সব ছেড়ে মুন্না ভাইয়ার হাত ধরেছিলে, আজ মুন্না ভাইয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুমি স্বার্থপরের মতো নিজেকে গুটিয়ে নিচ্ছ। এটাই কি ছিল তোমার ভালোবাসা? আমি বলছি তুমি মুন্না ভাইয়ের পাশে থাকো, মুন্না ভাইয়ের জন্য প্রয়োজনে হাত পাতো এবং মুন্না ভাইকে বাঁচাও।
আমি অপরাজিতা বলছি। মুন্না ভাইয়ের যে কথাগুলি বললো, আমার সামর্থ্য থাকলে আমি ওনাকে যথাসাধ্য চেষ্টা করতাম, বা ক্যান্সার তো ওটার জন্য একটা থেরাপি আছে, যেটি মেশিনটার দাম 1,00,000 টাকা, তো ওইটাতে যদি কন্টিনিউ থেরাপিটা দেয় তাহলে রোগটা ভালো হবে। এরকম অনেক ক্যান্সার রোগী ভালো হয়েছে আর কি।
আমি মোহাম্মদ মাসুদ জানা, শেরপুর শ্রীবুদ্ধি থেকে, সেল নাম্বার হচ্ছে 01। জীবনের গল্প শুনলাম মুন্না ভাইয়ের মুখ থেকে, বড় একটা অভিজ্ঞতা হলো যে আসলে এত কাছের মানুষ এত দূরে যেতে পারে, সারাটি জীবন যাকে নিয়ে কাটাবো সেই স্ত্রী কিভাবে যে এরকম একটা বিপদের সময় দূরে সরে যায়। আমি বড় বিস্মিত হয়েছি। মুন্না ভাই, আপনার জীবনে আপনি অনেক দুঃখ কষ্ট পেরিয়ে আসছেন, সমাজের বিত্তবানদের কাছে বলতে চাই প্লিজ আপনারা একটু এগিয়ে আসেন। মুন্না ভাই আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দেবেন।
আমি নরসিংদী থেকে শাহনাজ খানু বলছি। আমার মোবাইল নম্বর হচ্ছে, আমি গতকাল রাতে মুন্না ভাইয়ের লাইভ স্টোরি শুনে ঘুমাতে পারিনি। মুন্না ভাইকে বলবো যে আমার হয়তো আর্থিক সামর্থ্য নেই, টাকা দিয়ে আমি আপনাকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমাদের একটা সামর্থ্য আছে, সেটা হলো আমরা দুহাত ভরে আপনার জন্য দোয়া করতে পারবো। আপনার স্ত্রী সীমা অপুকে আমার একটা কথা বলার আছে, সেটা হলো ভালোবেসে বিয়ে করলেন, আর ভালোবাসার মানুষ কি এই বিপদ এইভাবে একা ফেলে চলে যাওয়া কি কোন মানুষের কাজ হতে পারে? মুন্না ভাইয়ার মা বাবা নেই, ভাই থেকেও নেই, এমন সময় মুন্না ভাইয়ের পাশে আপনজন থাকা অতীব জরুরি। তাই দূরে চলে গিয়ে যে পাপ আপনি করেছেন, এই মুহূর্তে ভাইয়ের কাছে বসে সে পাপ মোচন করুন। আপনি তো কি করে করলেন সীমাপ্পু, মানে আমার কিছু বলার নাই।
হ্যালো 8920,
আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে যে আমরাও যে খুব ভালো কিছু করেছি তা তো না, গত এক সপ্তাহ যাবত কালেকশনের পরিমাণ 20,000 টাকাও নয়। আমরা অনেক অনেক পরামর্শ দিয়েছি, অনেক অনেক বেশি পরিমাণে মূল্যবান আদেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, এবং আদেশ আর উপদেশের ভারে ভারাক্রান্ত হয়েছে আমাদের হার্ড ড্রাইভ। কারণ হাজার হাজার ফোন কল আমরা পেয়েছি, হাজার হাজার, আপনি চিন্তা করতে পারবেন না, হাজার হাজার ফোন কলে উপদেশে ভরে গিয়েছে তার স্ত্রীর জন্যে, মুন্নার জন্যে, কিন্তু সেই পরিমাণ সাহায্যের তুলনায় একেবারে তলানির নিচে। আমরা বাধ্য হই, আমরা কারো কোনো একেবারে বলতে পারি যে আমরা, ইটস নট এ ক্যাম্পেইন, আমরা কোনো শো করে ক্যাম্পেইন করি না যে ভাই আসুন ওনার জন্য সাহায্য করুন, কিন্তু আমরা রাস্তার মোড়ে দাঁড়াই না। কারণ আমরা বিশ্বাস করি রাত জেগে যেসব শ্রোতা আমাদেরকে শোনেন তারা প্রত্যেকেই বিবেকবান মানুষ, এবং সেই সব জায়গা থেকে তারা যে যা করতে পারেন করবেন। কিন্তু যেহেতু মুন্নার পাশে কেউ নেই, সুতরাং আমরা বাধ্য হয়ে মুন্নার পারমিশন নিয়ে আমরা মুন্নার দুটো সেল নাম্বার আপনাদের কাছে দিচ্ছি, এবং আপনাদের সবার প্রতি আমাদের রিকোয়েস্ট আছে একটা সেল নাম্বার, এবং রিকোয়েস্টটা হচ্ছে প্লিজ রাত বিরাতে, যেহেতু তিনি অসুস্থ মানুষ, রাত বিরাতে তাকে ফোন করে বিরক্ত করবেন না। এটা অনেকেই করেন। আমরা আমাদের যে বিকাশ দুটো নাম্বার ছিল সে দুটো নাম্বারও বন্ধ রাখি, এই কারণে যে আপনারা অনেকেই অযথা ফোন করে বিরক্ত করেন এবং যে কারণে ফোন দুটো বন্ধ রাখতে হয়। আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করছি, এটা তার পার্সোনাল নাম্বার, এখানে ফোন করে বিরক্ত করবেন না। যারা শুধুমাত্র সাহায্য করতে চান তারাই কেবলমাত্র তার সাথে যোগাযোগ করুন, এবং লেট হেল্প হিম। পুরো দুনিয়া বলছে সে বাঁচবে না, কিন্তু আমরা বলছি বাঁচবে। এই কারণে মুন্না নিজে বিশ্বাস করে সে বাঁচবে, কারণ তার মায়ের দোয়া তার সাথে আছে। মুন্নার ফোন নাম্বারটি হচ্ছে 01674 01674 708422। আমি আবারও বলছি 01674 708422। আমি আবারও বলছি 01674 708422। এই নাম্বারে আপনি ফোন করলে মুন্নাকে পেয়ে যাবেন, এবং আমি আবারও রিকোয়েস্ট করছি প্লিজ তাকে বিরক্ত করবেন না, এবং যারা সত্যিকার অর্থে তাকে কিছু না কিছু সাহায্য করতে চান, এবং যারা চান তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যটা নিয়েই এই মানুষটার পাশে দাঁড়াতে, তারা প্লিজ তাকে ফোন করুন এবং তার পাশে দাঁড়ান। আমরা চাই এই মানুষটার জন্য কিছু করতে, এবং এই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকুক। ফোন নাম্বারটি আমি আবারও বলছি 01674 708422। আজকে শেষ করছি অনুষ্ঠান, আগামী বুধবার ফিরে আসবো এই আশা নিয়ে, আরও একটি জীবন, আরও একটি জীবনের গল্প। এবং আমরা বিশ্বাস করি হ্যালো ইট 920 হচ্ছে একটা ক্যানভাস, এখানে 58টা আঁচড় পড়েছে, 58টা জীবনের গল্প প্রচার করা হয়েছে, এবং প্রত্যেকটি রঙই ছিল ভিন্ন ভিন্ন রং। আমরা বিশ্বাস করি সামনে যে 5800 পর্ব হবে কিংবা তার চেয়ে বেশি, সে রঙগুলোও হবে ভিন্ন ভিন্ন, কারণ পৃথিবীতে 700 কোটি মানুষ 700 কোটি জীবন নিয়ে বসবাস করে, এবং এই জীবনের গল্পগুলো, এবং এই জীবনের গল্পগুলোকে ছাপিয়ে কখনোই কোনো উপন্যাস কিংবা নাটক কিংবা সিনেমা বা যাই বলি না কেন সেটা ছাপিয়ে যেতে পারে না। কারণ আবারও বলছি লাইফ ইজ মোর দ্যান ড্রামা। অনেক অনেক ভালো থাকুন, কিবরিয়ার পক্ষ থেকে এবং একই সাথে হ্যালো ইট 920 টিমের পক্ষ থেকে শুভরাত্রি।
মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।
This track was downloaded from FusionBD.com.